This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বুধবারের রাতের অনুষ্ঠান হ্যালো 8920-তে। বুধবারের এই রাত মানেই হচ্ছে এবিসির রাত, এবং লাখো শ্রোতা এই মুহূর্তে কান পেতে আছেন এবিসি রেডিওতে, তাদের সবাইকে আরো একবার স্বাগত জানাতে চাই। শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন ইন্টারনেটে, আমাদের ইন্টারনেট ঠিকানা নিশ্চয়ই আপনারা জানেন, www.abcradiobd.fm। ওখান থেকে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং একই সাথে দেশের বাইরে থেকে যারা শুনছেন, তাদের সবাইকে আমরা স্বাগত জানাতে চাই হ্যালো 8920-তে। হ্যালো 8920 জীবনের গল্প বলে, এবং সেই জীবনের গল্প সব গল্পের থেকে আলাদা। যিনি তার জীবনের গল্প এখানে এসে বলে যান, তার জীবনের বর্ণিল অভিজ্ঞতা আমাদেরকে সবসময় কিছু না কিছু দেয়। আজকেও তেমনি একজন এসছেন, তার জীবনের গল্প আমাদেরকে বলবেন। তবে তার আগে হ্যালো 8920 সম্পর্কে আপনাকে আরো একবার একটু মনে করিয়ে দিতে চাই। হ্যালো 8920-তে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। এই মুহূর্তে লাখো শ্রোতা এবিসি রেডিওতে কান পেতে আছেন, তাদের মধ্য থেকেই যে কোনো একজন প্রতি সপ্তাহে বুধবার এই সময়টিতে হটচেয়ারে বসেন এবং বসার পর তার জীবনের গল্প আমাদেরকে বলে যান, এবং সেই গল্প শুনে আমরা নির্ধারণ করি যে আমরা তার মতো ভুল করব, কিংবা তার মতো সাফল্য পেতে হলে আমাদের কি করতে হবে, কিংবা তার মতো কষ্ট যদি আমরা না পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। এই সব প্রশ্নের উত্তরগুলো জীবনের গল্প থেকে পাওয়া যায়। এখানে আপনিও অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার নিয়মটা হচ্ছে ফোন করতে হবে, অথবা আপনি আমাদের ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। চব্বিশ ঘন্টা আপনার জন্য একটি ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে করলে 02 যোগ করে নেবেন, এবং ফোন করার পর ওখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। নির্দেশনা হচ্ছে, প্রথমে আপনার নামটা বলতে বলা হবে, আপনি সুন্দর করে আপনার নামটা বলবেন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপর আপনি যদি এখানে আসতে চান, কিংবা আপনার যদি অন্য কিছু বলার থাকে, কিংবা আপনি যে কোনো বিষয় নিয়ে যদি কোনো কথা বলতে চান, তাহলে যেটা করতে হবে, 2 মিনিটের মধ্যে কথাগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলতে হবে, এবং বলতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব যদি আপনি জীবনের গল্প বলতে চান। এছাড়া আরেকটি মাধ্যম রয়েছে, যে মাধ্যমটিকে আমরা সবসময় উৎসাহিত করি, কারণ হ্যালো 8920 পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে, হ্যালো 8920 অতিথি সম্পর্কে জানা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনারা ওখান থেকে পেয়ে থাকবেন, এবং সে জায়গাটি হচ্ছে আমাদের ফেসবুক। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন, আজকে কে আছে এই মুহূর্তে আমার সঙ্গে, তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। এবং একজন না, মূলত দুজন অতিথি এখানে এসছেন, কিন্তু জীবনের গল্প একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, থেমে যাবে, রাত দুটো পর্যন্ত নিশ্চয়ই আমাদের সঙ্গে কান পেতে থাকবেন। আচ্ছা, প্রথমেই আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম আরিফ রাজ।
আরিফ রাজ আমার সঙ্গে আছে এই মুহূর্তে। আরিফ রাজ, আপনি আপনার মাকে সাথে করে নিয়ে এসছেন। ওকে আন্টি, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি কোথায় থাকেন?
আমি থাকি তেজগাঁও।
আচ্ছা, আর আপনার ছেলে আরিফকে আপনি সাথে করে নিয়ে এসছেন আজকে এখানে জীবনের গল্প বলার জন্য, এই প্রথম আপনি সম্ভবত কোন রেডিওতে আসলেন বা কোন মিডিয়াতে আসলেন, রাইট?
রেডিওতে আসছি।
আচ্ছা, আপনি একটু আমাকে বলেন যে আপনার কয়জন ছেলে মেয়ে?
আমার দুই ছেলে।
আপনার দুই ছেলে? আরিফ কি বড় না ছোট?
আরিফ বড় ছেলে।
আরিফ বড় ছেলে। আচ্ছা, আপনি এমনি কি করেন এখন?
এখন আমি গার্মেন্টসে চাকরি করি।
আপনি গার্মেন্টসে চাকরি করেন, ঠিক আছে। আরিফ, আসলে জীবনের গল্পটা তো আপনারই, এবং আপনার জীবনের গল্পের প্রাসঙ্গিকতায় আপনার মা এখানে চলে আসবেন, তিনি বলবেন আপনাকে, এবং প্রাসঙ্গিকভাবে যখন দরকার হবে আপনার মার কাছ থেকে আমরা সেই গল্পগুলো আমরা জানব, কিন্তু গল্পটা আসলে আপনার কাছ থেকে আমরা শুরু করতে চাই। আপনি একটু প্রথমে, আমাদের বেসিক কিছু ব্যাপার রয়েছে, আপনার বয়সটা সম্পর্কে আমাদেরকে যদি একটু ধারণা দিতেন।
জি, আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছি।
ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছেন, তার মানে আপনার বয়স খুব বেশি হলে এখন 18 থেকে
17-18।
ওকে, আর থাকেন তো তেজগাঁও, যেটা বলছেন
তেজগাঁও কুনিপাড়া।
তেজগাঁও কুনিপাড়াতে থাকেন, চলুন আপনি কোথা থেকে শুরু করতে চান?
জি, আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই।
হ্যাঁ, প্লিজ।
আমার জীবনে ছোটবেলা বলতে আমার দেখা আর কি, যে অ্যাট ফার্স্ট আমার মনে আছে যে আমার বেশিরভাগ সময় আমার নানা বাড়িতে কাটছে। তো আমার নানা বাড়ি হলো গোপালগঞ্জ কাশিয়ানি থানা।
আচ্ছা।
তো সেখানে ছোটবেলা থেকে নানার বাড়িতে বেশিরভাগ সময় থাকতাম। তো মাঝে মাঝে হঠাৎ আমার যে বাবার বাড়ি গ্রামের বাড়ি, তো ওখানে হঠাৎ হঠাৎ যাওয়া হতো।
আচ্ছা,
তো ওখানে বেশি যাওয়া হতো না, তখন ছোট ছিলাম, অনেক ছোট, তো বুঝতে পারতাম যে মানে আমাদের জীবনে অনেক কষ্ট হিসেবে আমরা আমার বাবার বাড়িতে থাকতে পারতেছি না, তো আমাকে আমার নানা বাড়িতে চলে আসতে হচ্ছে। তো ছোটবেলা আমি ছোট থাকার পর আমার মানে জিনিসগুলো মনে আছে যে দেখতাম যে আমাদের খাবারে কষ্ট হচ্ছে, বাবা বাড়িতে নাই, মা একা, মা খুব কষ্টে, মানে মা কান্না করছে, এটাও আমি দেখছি, এটা আমার মনে আছে।
আপনি কি তখন কোন স্কুলে পড়তেন?
না না, আমার ছোটবেলা আমার গ্রামে থাকা অবস্থায় কোনো হাতে ঘড়ি বলতে কোনো অক্ষর জ্ঞানই ছিল না।
আমি একটু বের করবার চেষ্টা করছি যে ওই যে মেমোরিটা, মানে যে স্মৃতিটা আপনার ওই মুহূর্তে ছিল, সেই সময় বয়সটা কিরকম ছিল?
বয়স 4-5 বছর,
ঝাপসা ঝাপসা যেটা মনে পড়ে আপনার।
এরকম তো এরকম মার সাথেই নানা বাড়িতে চলে যেতাম, তা আবার মানে আমাদের বাড়িতে আসতাম। তো অবস্থায় আমাদের বাড়িতে বলতে আমাদের দাদা দাদি ছিল না, বা আমার বাবা তো থাকতই না, তিনি ঢাকা থাকতেন। তো হিসেবে আমাদের বাড়িতে আসলো আমার যে বড় চাচা ছিলেন, তিনি একটু কৃপণ ধরনের ছিলেন, তো আসলে 2-3 দিন বা কিছুদিন যাইতে না যাইতে বলতো যে তুমি চলে যাও তোমার বাপের বাড়িতে, তো এই বাড়িতে আইসো, খাওয়া কি তোমার স্বামী তো তোমার কোনো খরচপাতি পাঠায় না।
এটা আপনার মাকে বলতো?
জি। তো এই হিসেবে আমার আর কি নানা বাড়িতে চলে যাওয়া লাগতো। তো এরকম ভাবে আমি নানা বাড়িতে আস্তে আস্তে দিন যেত ওখানে।
সে সময় আপনার বাবা কি করতেন?
আমার বাবা ঢাকা সরকারি চাকরি করতেন।
ঢাকায় সরকারি চাকরি করতেন?
জি।
কিসের চাকরি করতেন?
রোডস অ্যান্ড হাইওয়েতে, সড়ক ভবনে।
সড়ক ভবনে তিনি কাজ করতেন, সরকারি চাকরি করতেন। এবং যেটা বুঝতে পারছি যে আপনাদের কোনো ভরণ পোষণ সেই সময় তিনি দিতেন না?
না না। তো এরপরে মানে নানা বাড়িতে যেতাম, তো নানাদের অবস্থা খুব বেশি ভালো ছিল না। তো
আচ্ছা, কত সালের ঘটনা
এটা ছিল? 97-98
সালের দিকে ঘটনা।
98 সালে।
আন্টি আপনি কিছু বলবেন? হ্যাঁ, আপনার মা বোধহয় কিছু বলতে যাচ্ছে, বলেন।
98
সালের ঘটনা। আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনি তো, আপনি যেটা বলছিল যে রাজ যে একেবারেই ভরণ পোষণ দিত না। হ্যাঁ,
আমি বলি।
বলেন বলেন। হ্যাঁ,
প্রথম জীবন।
হ্যাঁ বলেন, একদম প্রথম থেকে বলেন।
বলি, প্রথম বিয়ে হলো আমার মামা বাড়ি বেড়াতে গেছে, পরে ওই বাসুরপুর ছেলে ও আর কি গেছে, যে আমারে দেখছে, দেখে আমার খুব পছন্দ করছে।
জি।
পরে ওই ছেলেটা আমার মামা আমাদের বাড়ি নিয়ে এসলো আর কি। পরে দেখে আমার আব্বু দেখে, না আমি বিয়ে দেবো না, আমি না দেখেছিনি, হঠাৎ না দেখেছিনি, বিয়ে দেবো না। আমার মামা বললো কি, না মেয়ে থাকলে পাঁচ জায়গা করলে হয় না, বাইক কিছু থাকলে হবে, না থাকলে না হবে।
জি।
পরে আসলো আমাদের বাড়িতে, আমার রান্না করে খাওয়ালো, পরে রাত্রি আমার ওই মামা বাড়ি আবার ফিরে আসলো, এসে আমার দেখলো যে সে মামার স্বাস্থ্য শরীর ভালো ছিল, 17-18 বছর বয়স।
জি।
খুবই পছন্দ না, এই মেয়েই নেবো।
আচ্ছা।
জোর করে কে নিয়ে আসলো। পরে আমার মামা দেখলো বাড়িটা, দেখে পছন্দ হলো, তারপরে আমাদের বাড়ি গেছে। আমার মার কাছে বাবার কাছে কইতিস যে হ্যাঁ ছেলেটা ভালো, বাড়ি ঘর ভালো, সবকিছু আছে, এখানে নসব করা যায়। তারপরে দিনকে আমার বড় ভাসুর আর আমার জামাই আর ওই ছেলেটা আমাদের বাড়ি গেল, গেলে আমারে দেখলো, দেখে খুবই পছন্দ করলো, আমার জামাই আমার দেখে পছন্দ করলো, হ্যাঁ আমি এই মেয়েই
বিয়ে করব। আচ্ছা।
পরে বিয়ে হলো, রাত্রি বিয়ে হলে তারপরে যৌতুক দেনাখনা।
বিয়ে হওয়ার পরে যৌতুকের কাহিনী বলছে?
হ্যাঁ।
আচ্ছা,
হাতে চুরি দেওয়া লাগবে, আর তারা বললো যে আমরা কানেরটা দিব আর কি।
আচ্ছা।
পরে বললো যে আমরা এক মাস পর আমরা উঠাই নেব আর কি। 2 বছর আর কি আমার রাখলো আর কি, আমার বাপের বাড়ি কাবেন দিয়ে আর কোন খোঁজ খবর থাকতো না, আমি দেবো করে এই 2 বছর পর্যন্ত আমার বাপের বাড়ি রইলাম। তারপর আমার স্বামী বার গেছে, আর আব্বাকে না ওর সাথে মেয়ে দেবো না, 2 বছর পর্যন্ত আমার মেয়েরা এরম তুই উঠে নেয় না, আমি ওর সাথে দেব না। পর ওর বাপ কানলো যে আমি ওরে ফেলবো না, আমি ওরে কোনোদিন আমি ভুল কাজ করবো না। পরে আমার উঠে আনলো, পরে আমার বাপের বাড়ি আমি বেশি রয়েছি, 2 মাস দিয়ে রয়েছি, আমার স্বামীর বাড়ি আমি 15 দিন রয়েছি, 1 মাসও রয়েছি, আবার আমার বাপের বাড়ি চলেছি, আমার আর ডাকা আনি নেই। পরে আমি আসতে চাই কি, না আমি মেসে থাকি, তোমার পরে নেবো। টাকাটুকু আর কি দিত না। এই করে পাঁচ ছয় বছর হওয়ার পর ওর এই বড় ছেলে জন্ম হলো। পরে বড় বাসুর ছিল, বড় বাসুর ডাবার কি ই ছিল আর কি করা ছিল, আমি একটু তাই থেকে খাবার দেবো, টাকা দেয় না পয়সা দেয় না, তোমার বাপের বাড়ি চলে যাও। আমার বাপের বাড়ি চলে আসতাম আসার পরে এই উঠতে, তারপর ওই ছেলে সাড়ে তিন বছর পর আর একটা ছেলে হলো। একটা ছেলে হলে এই ভেবে আমার বাপের বাড়ি বেশি থাকতাম, আর ওই ওর বাপ দুই মাস তিন মাস পর যাত যাইয়া আমার নিয়ে আসতো।
আচ্ছা, আমরা এই আরিফ রাজ যে গল্পটা বলছিলেন তার উত্তরটা আমরা পেয়ে গেলাম। আমরা শ্রোতা এখানে আপনাদেরকে একটু অ্যাড্রেসটা করতে চাই। আরিফ রাজ এখানে গল্পটা বলতে এসেছে জীবনের গল্প, এবং আরিফ রাজের মা এই গল্পের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, যে কারণে আরিফ রাজ আমরা আসলে ওকে রাজ বলেই সম্বোধন করতে চাই, সেটা অনেক বেশি সোজা সম্বোধন হবে। রাজ এবং রাজের মা আমাদের অনেক অনেক শ্রদ্ধেয় আন্টি, যিনি আজকে এসছেন দুজনে মিলে জীবনের গল্প বলার জন্য, আমরা সে গল্প শুনব। এবং এই ফাঁকে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে রাজকে নিয়ে এবং রাজের আম্মুকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, যে ফেসবুকের ঠিকানাটি আমি একটু আগে বলছিলাম। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে রেডিও স্ট্যাটাস নামে রাজ এবং রাজের মাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে। ওখানে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, অবশ্যই সেগুলো রাজ এবং রাজের আম্মুর কাছে পৌঁছে যাবে। আচ্ছা, আমরা এবার একটু রাজের কাছে ফিরতে চাই, যে গল্পটা তুমি ছিলে। আমি তোমাকে তুমি বলে সম্বোধন করছি, কারণ তুমি আমার বয়সে অনেক বেশি ছোট হবে। তো যে জায়গাটায় ছিলে সেখান থেকে একটু শুরু করো, যে এরকম একটা পরিবেশ তুমি দেখছিলে। আন্টি, এই গল্পের প্রেক্ষাপটে আপনি যদি কোনো জায়গা থেকে বলতে চান, শুরু করতে চান, আবার আপনি শুরু করতে পারবেন।
আমার নানা বাড়িতে অবস্থা তাদেরও যে খুব সচ্ছল ছিল এরকম না, তাদের অবস্থা অসচ্ছলই ছিল, কিন্তু তারপরও যেহেতু তাদের মেয়ে হিসেবে তারা ফেলাই দিতে পারত না, তা আমি মানে তাদের কষ্টগুলাকে খুব কাছ থেকেই দেখতাম। বলতে যে এরকম যে ঘটনা যদি বলি, যে এরকম দুপুরে খেতে বসেছি, তো পাতিলে ভাত রান্না করা হয়েছে, তো রান্না করার পরে সবাই একসাথে খেতে বসেছি, তো সবাইকে একবার করে ভাত দেওয়া হয়েছে প্লেটে, তো এরকম এক প্লেট ভাত খেয়ে পেট ভরে নেই, তো আমি মানে খালি চাটতেছি, তে অবস্থায় মামি বলতেছেন যে আর ভাত নাই, আর দেয়া যাবে না ওই ঠাকুর, মানে এরকম একটা অবস্থা ছিল তাদের মাঝে, খুব অসচ্ছল ছিল ওই সময়। কিন্তু তারপরও এত অসচ্ছল থাকা অবস্থায়ও তারা মানে আমাদেরকে ফেলাই দেয়নি, আমাদেরকে রাখছে। এই জন্য এই বর্তমান অবস্থায় মানে তাদের প্রতি সত্যি কৃতজ্ঞ, এটাই আমি বলতে চাই। আর এরপরেও ওখানে থাকা অবস্থায় আমি ছোট ছিলাম, অনেক ছোট থাকা অবস্থায় কাজ বলতে আমার মামার সাথে মাঝে মাঝে খেতে যেতাম কাজ করতে, এটা মনে আছে। পরে আবার আমার বড় মামা, সে মানে নৌকায় করেই করতো, তরকারি বেচত। আমাদের ওই গোপালগঞ্জ আবার বর্ষাকালে মানে বাড়ির ভিটাটা বাদে আর সব পানির নিচে তলায় যায়, তো তখন ওই নৌকায় করে করে বাড়িতে বাড়িতে গিয়ে তরকারি বিক্রি করা হতো, বা নৌকার উপরে হাট বসতো। তো এরকম আমাকে নিয়ে যেত, আমাকে নৌকার উপরে বসিয়ে রেখে সারাদিন এরকম সকালে যেতাম, তো মামার সাথে সারাদিন তরকারি বেচতাম, এরকম ভাবে আমার ছোটবেলাটা কাটে। তো আমার বয়স যখন ছয় বা সাড়ে ছয় বছর, তে অবস্থায় তো মাঝখান দিয়ে আমার মা এরকম কষ্ট করতেছেন, নানা বাড়িতে নানাও মারা গেছেন ওই অবস্থায়, ওই সময় তো নানা মারা গেলে আমাদের মামা বাড়ি যেহেতু অসচ্ছল অবস্থা, তো মাকে নিয়ে আবার মানে অনেকে বলা বলি করছে যে তোর স্বামী মানে ঢাকা থাকে, সে কোনো খোঁজ খবর নেয় না, তার কি হইলে এরকম করে কেন, সে কি আরেকটা বিয়ে টিয়ে করছে কিনা, এই ধরনের কথাবার্তা বলে। তো এই ধরনের কথাবার্তা বললো, আমরা তো স্পষ্ট করে কিছু জানি না। এর মাঝে আবার আমার যখন ছোট ভাই হয়, তো এই অবস্থায় আমার বাবা আর কি ছোট ভাই হইলে লাস্ট আর কি সে বাড়িতে যায়, তো বাড়িতে আমার নানা বাড়িতে, নানা বাড়িতে হয়েছিল আমার ছোট ভাই, তো নানা বাড়িতে গিয়ে দুই দিন ছিল আর কি,
চার দিন ছিল।
তো চার দিন থাকা অবস্থায় পরে যখন সে আর কি ঢাকা চাকরির জন্য চলে আসে, তো তখন সে আমার ছোট ভাইকে সে কোলে নেয়, মানে বিদায় মুহূর্তে যে চারিদিকে বন্যা, তো নৌকায় উঠে আর কি তাকে দূর থেকে গাড়ি যায় ওখানে নামাই দিয়ে আসবে, তো নৌকায় উঠার আগ মুহূর্তে সে আমার ছোট ভাইকে কোলে নিছে, তো কোলে নিয়ে মানে কোলে নিয়ে প্রচন্ড কান্না, তার চোখ দিয়ে মানে অটোমেটিক পানি পড়তেছে। তো এই অবস্থা দেখে আমার নানু মামি তারা আর কি ই হয়ে গেছে, কি ব্যাপার তুমি এখন চলে যেতে, এরকম কান্না কেন, কোনো সময় তো এরকম কান্না করো নাই, তো সে এটা কিছু মানে উত্তর দেয় নাই। তারা একটা কিছু বুঝতে পারছিল যে হয়তো বা কিছু একটা ঘটছে, না হলে এরকম তো কান্না করার ব্যাপার না। তো এরপরে ওই বছরটা গেল, আমার ছোট ভাই যখন একটু বড় হয় মানে হাঁটা শিখে, তো ওই অবস্থায় আমার এক মামা আর কি, মার চাচাতো ভাই, সে ঢাকা থাকতো, ঢাকা বলতে আব্বা যেখানে থাকতো তার পাশেই, তো আমার মামা আর কি সে অনেক খোঁজ খবর করে, খোঁজ টোজ নিয়ে পরে আর কি সে দেখে যে আমার বাবা আরেকটা বিয়ে করছে, মানে সেই তথ্যটা ফার্স্ট ই করে জানতে পারে।
আচ্ছা, আমি একটু এই ব্যাপারে আমি একটু আন্টি আপনার কাছে আসতে চাই, যে ও যেটা বলছিল যে উনি কবে নাগাদ জানলেন যে আপনার হাজবেন্ড অর্থাৎ রাজের বাবা বিয়ে করেছে?
জানলাম ওই যে আমার ভাই পাশে, আমার চাচাতো ভাই, ওই ছেলে হলে ওর বাবা আর কি গেছে বাড়ি, গেলে পরে পরে আমার বললো কি যে তুমি এক মাস থাকো, এক মাস পর তোমার এসে নিয়ে যাও, আমি বাসা ঠিক করে তোমার আমি এসে নিয়ে যাও। পরে ওর বা দুই তিন মাসের ভিতরে কোনো খোঁজ খবর নাই, বাবার খোঁজ খবর না থাকলে পরে আমার মা আমার ওই ভাইরি বললো যে আরিফের বাপের কোনো খোঁজ খবর নাই, তুমি একটু খোঁজ করে দেখো তো কোথায় এসে আছে। পর আমার ওই ভাই আর কি খোঁজ করলো, পরে বিয়ে করছে, বিয়ে করে বাসায় থাকতো আর কি অন্য এক বাসায়। পরে আমার ভাইয়ের কে ধরছে, হ্যাঁ আমি যাবো, যাই ওর টাকা পয়সা দিয়ে এসো। ছয় সাত মাস পর গেছে বাড়ি, গেলি পরে আমারে নিয়ে এসিল, নিয়ে এসে আমি ঢাকা চলে এসব, আমি আমি ঢাকা যাবো না, ঢাকা পরে এসো, ঢাকা যাওয়া যাবে না, আমি মেসে থাকি। আমার শ্বশুর বাড়ি আর কি থিয়ে ঢাকা চলে এসলো। পরে আমার শ্বশুর বাড়ি আমি রলাম, উনার সরে দিন থাকলে পরে আমার বাসুর বাকি টাকা পয়সা দেয় না, আমি কোথায় থেকে খাবার দেবো, তুমি চলে যাও। পরে আমি ওই দুই বাচ্চা নিয়ে শেষ মতো গাড়ি ঘোড়া করছিল না, হাঁটা চলছিল আর কি, অনেক কষ্ট করে দুই বাড়ি নিয়ে আমি চলে আসলাম আমার বাপের বাড়ি। তারপরে ওই ছেলের বয়স, বড় ছেলের বয়স ছয় সাত বছর বয়স হলো, পরে ওই ছেলে নিয়ে আবার ঢাকা আসলাম, আইসে ও বাপের বাসায় উঠলাম। ওর বাপ ফাটাই দিল, তুমি চলে যাও, ঝগড়া করলো যে ভাল লাগে না, হ্যাঁ তাকে আমি থাকবো না। তারপর
উনি কি জানতেন যে আপনাকে সে আগে বিয়ে করেছে, যিনি
এই বউ? হ্যাঁ জানতো,
জানার পরেও সে বিয়ে করেছে,
জানতো যে দুটো ছেলে আছে।
ওই ভদ্রমহিলা কি করতেন, উনি কি কোথাও কোনো কাজ টাজ করতেন?
জি উনি আর কি আমার বাবা থাকতো হলো মেসে, তো যে মেসে থাকতেন সে ওই মেসে আর কি ভাত রান্না করত, ওখান থেকে আর কি একটা সম্পর্ক হয়ে যায়, পরে তাকে
বিয়ে করে ফেলে। আচ্ছা তারপরে গল্পটা আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ তারপর?
জি তারপরে মা আমাকে নিয়ে, আমাদের দুই ভাইকে নিয়ে ঢাকা আসলো বাপের বাসায়। তো আমাদেরকে দেখে ওই মহিলাটা মানে প্রচন্ড রাগারাগি বাবার সাথে, মানে বাসায় একটা তুলকালাম কাণ্ড, এত রাগারাগি আমরা মানে ওইটাও পুরো অপ্রস্তুত বলতে কি অসহায়ের মতো মানে দেখতেছি তারা ঝগড়া করতেছে। আর বাসাটাও ছিল মহাখালীতেই, মানে টঙের বাসা, নিচে ঝিল উপরে মানে পাটাতন দিয়ে একটা বাসা এরকম। ওই অবস্থায় আমরা ওই সময় অনেক ছোট, তো আমার মনে আছে তখন মানে আমি সন্ধ্যাবেলা রাত্রেবেলা তো ক্ষুধার জন্য কান্না করতেছিলাম যে আমার প্রচন্ড খিদা লাগছে, আর তাদের মাঝে মানে তারা ঝগড়া করতেছে, আমি যত কান্না করতেছিলাম তো আমার কান্নাটাও মানে তাদের ঝগড়ার মাঝে একটা বিরক্তির কারণ হয়ে গেছিল। তো বিরক্তির কারণে পর ওই মহিলাটা মানে ঝগড়ার মাঝেই সে এসে মানে আমার পেটের মাঝে একটা লাথি দেয় যে এত এত খাবার খাবার করিস কে, যে নতুন আইসে এত কান্না কিসের, মানে বললেই।
কত বছর বয়স তখন আপনার?
তখন আমার বয়স ছয়, সাড়ে ছয়।
আপনার এই মেমোরিটা মনে থাকাটাই স্বাভাবিক। ওকে তারপর?
তারপরে এরকম ঘটলো, পরে আমি মানে আরো প্রচন্ড কান্না করতেছি যেমন পেটে লাথি মারছে। তো সারাদিন আমরা বাড়ি থেকে জার্নি করে আসছি কষ্ট করে, তো অবস্থায় সারাদিন খাওয়াও নেই কিছু। পরে মা আমাকে সাথে নিয়ে, পরে মার কাছে মনে হয় দুই টাকা না তিন টাকার মতো ছিল, দিয়ে মা আমাকে মুড়ি কিনে দেয়, তো ওটা খাই আমি। তো এরকম ভাবে অবস্থায় ওই দিন রাতটা ছিলাম। তো পরের দিন সকালবেলা আবার মানে আমাদেরকে বাসায় রাখা যাবে না, বাবা মাকে বুঝাইলো যে তুই চলে যা, তুই বাড়ি চলে যা, তোকে আমি বাড়িতে টাকা পয়সা সবকিছু দেবো তোকে, তুই এখানে থাকলে একটা গ্যাঞ্জাম হবে, তো এত গ্যাঞ্জাম করার দরকার নেই। তো এটা বুঝে মাকে সে মানে ভাড়ার টাকাটা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, বলে আমার কাছে এখন টাকা নেই, এখানে দিতে পারতেছি না তোকে, আমি মাস শেষে দিয়ে পাঠিয়ে দিব টাকা। মা তো দেখলেনি কিরম সহজ সরল বা বোকাও বলা যেতে পারে, তো উনি মানে ভাড়ার টাকা নেই চলে গেলেন আমাদেরকে নিয়ে আবার বাড়িতে। তো বাড়িতে যে এরকম আর কোনো মানে মাস যায় মাস যায়, কোনো খোঁজ খবর নাই। তো অবস্থায় আমাদের বাড়িতে, তো অবস্থায় আমার মানে একটা ই মনে আছে, তো আমাদের মানে খাবার নেই ঘরে, চাল নেই। পরে আমার বড় চাচার গম খেত ছিল, বড় চাচা বলতেছেন যে ছোট বউ তো তোমাদের তো ঘরে চাল টেল নেই বা তোমরা কাজ টাজ করবে এরকম কোন ই নেই, তাহলে তুমি আমার খেতে যে গম হয়েছে তো গম গুলারে তুমি কিষানদের তুমি তুলে দাও, একটা অংশ তোমাকেও দেবো। তো আমার মা ওই অবস্থায় মানে খেতে কিষান দেওয়াই বলা যেতে পারে যে সেই গম গুলাকে তুলে দেয়। তো তুলে দিলে ওখান থেকে কিছু অংশ মা
কিষান দিতে, মানে কি করতে হতো ওই
মানে গম পাকার পরে এই গম গুলাকে মানে তুলতে হয়,
কাটতে হয়, গম কাটতে হয়। তারপর
পরে আর কি মা কেটে দিল, তো কেটে দেওয়ার পরে মাকে মানে কিছু অংশ দেয়। পরে আমাদের ঘরে ভাত নেই, চাল নেই, এই গম ভাজা খেয়ে আমাদের দিন কাটতো, পরে কলই ভাজা। তা আমার আরো কিছু জিনিস মনে আছে যে ওই সময় যে বাড়িতে আমার পেট আর পিঠ সবসময় মানে লাইগা থাকতো একসাথে, তো এরকম অবস্থায় বাড়িতে মানে আমার সমবয়সী যারা একসাথে খেলাধুলা করতাম, খেলাধুলার মাঝে 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 আমাকে মানে এক সহপাঠী আমাকে মানে একবার সবাই বলতে আমার সমবয়সী আমাকে একবার মানে প্রচন্ড মারে, আমি মানে ব্যথায় প্রচন্ড কান্না করি, আমার কান্না করার শক্তি ছিল না। তো যে মারছিল তার মা বলতেছে যে আরে না খাওয়াতে আমাদের ওদের মারিস না, অত না খাওয়া, যদি কিছু হয়ে যায় আর অসহায় ছেলে ওদেরকে মারিস না। আরেকবার বাড়িতে আমি মানে আমার চাচি তো ওই সময় তো ভাত বলতে আমাদের থাকতোই না ঘরে, আমাদের ওখানে বর্ষার সময় একটা জলযান আছে ডোঙ্গা বলে ওটাকে, মানে নারকেল গাছের চিরা মাঝখানে শ্বাসটুক ফেলে পরে মানে ডোঙ্গা ডোঙ্গা বলা হয়, তো ডোঙ্গায় করে খালটাল পার হয়। তো আমি আমার চাচিকে একবার ডোঙ্গায় করে আমাদের বাড়ি থেকে আরেক বাড়ি পার করে দিই, পরে যে বাড়িতে নিয়ে যাই ওই বাড়িতে বইলে আমার চাচি আমাকে মানে কিছু ভাত চাইয়ে দেয়, যে ছেলেটার আইসে কিছু ভাত দেয়। তো আমি ভাত খাই, তো ভাত খাওয়া অবস্থা আমার চাচি আমাকে বলতেছে যে এরকম টুকটাক কাজ করে দিবি তাহলেই তোমার সাথে ভাত খাইতে দিবে, বাচ্চারা কি জীবন বাঁচে। তো এরকম ভাবে মানে ওই বছরটা গেল। এরপরে মা আমাদেরকে নিয়ে আবার বাবার বাসায় টাকা পয়সা দেয় না, তো আবার আসছি, তো আবার আসা অবস্থায় সে আবার একই অবস্থা, মানে ফেরত পাঠাই দিছে, কোনো টাকা পয়সা দেয়নি, এরকম ঝগড়া। তো এই অবস্থায় আবার মা বাড়িতে যায়, তো বাড়িতে যাওয়ার পরে এখন আমাদের বাড়িতে তো জায়গা হচ্ছেই না, নানা বাড়িতে, তো নানা বাড়িতে নানাদের অবস্থা খুব খারাপ, যে কয়দিন বাড়িতে ছিল তো সংসারে একটা বোঝার মতোই ছিল। তো এই অবস্থায় মা বাড়িতে খেতা সেলাই করত, যে কিছু কিছু মানে বাড়িতে যারা একটু সচ্ছল ছিল যে তাদের একটা খেতা সেলাই করে দিত বিনিময়ে 20 টাকা দিত। তো এরকম ভাবে
কতদিন লাগতো আন্টি একটা খেতা সেলাই করতে?
খেতা সেলাইতে 3 দিন লাগতো, 4 দিন লাগতো।
ওই 20 টাকা দিয়ে কি করতেন, মানে কিভাবে চালাইতেন আপনি?
20 টাকা দিয়ে তেল সাবান লাগতো, ওই যে ওরা দুই ছোট ছিল ওই খাবার জিনিসের জন্য কান্না করতো, ও কিনে দিতাম যে আমি এটা খাবো ওটা খাবো।
এরপরে এভাবে তো পরের বাড়িতে আমরা
বলেন, হ্যাঁ বলেন আপনি বলেন।
পরে আমি আবার ঢাকা আসলাম, পরে ওর আমি ময়মনসিং রেখে আসলাম।
পরে আর কি সিদ্ধান্ত নেই যে নেই যে নানা বাড়িতে তো বোঝার মতোই, তো এই বাড়িতে থাকা হচ্ছে না, আমরা তিনজন মানুষ, আমি আমার ছোট ভাই আর আমার মা। এরপরে ঢাকা আমার এক মামা আমার চাচাতো ভাই তিনি আর কি আমাদেরকে ঢাকা নিয়ে আসেন, আমার এক চাচির মাধ্যমে মানে আমার মেজো চাচি যিনি আপন চাচি, তো তার মাধ্যমে ময়মনসিং আমার এক চাচা থাকেন সেজো চাচা, তিনি আবার ওখানে ভালো চাকরি করতেন। তো ওই বাসায় ওই চাচির সাথে মা আমি আমরা বেড়াতে যাই ওই ময়মনসিং। তো বেড়াতে যাওয়ার পরে তখন মানে আমার বললামই তো যে ওই সময় আমার অবস্থা এরকম ছিল যে পেটের সাথে বিট সবসময় লেগে থাকতো, খুব হ্যাংলা পাতলা ছিলাম। তো আমার কাকির দেখে জিনিসটা মানে সে জানতো যে এরকম যে আমার বাবা যে মুজিবরের ছেলে আছে, কিন্তু কি অবস্থা বা এই সবকিছু সে জানতো না। পরে এট ফার্স্ট দেখে সে মানে অবাক হয়ে যায় যে এই ছেলেগুলার এই অবস্থা, ওই একই বছরই মানে 6.5 বা 7 এখনো পূর্ণ হয়নি। ওই অবস্থায় পরে কাকি বলতেছেন যে তুমি ময়মনসিং থেকে যাও, মানে আমাকে বলছিল যে তুমি ময়মনসিং থেকে যাও আমার বাসায় থাকবা, খাওয়া দাওয়া সমস্যা নেই। তা আমার আমি বলছিলাম যে না মার জন্য আমার খুব পালন করে আমি থাকবো না, তো মার সাথে চলে আসি ওই সময়। তো মেজো চাচির সাথে পরে ওই বছরে আবার মানে বাড়িতে চলে আসি মানে গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে আসার কিছুদিন পরে মানে 2000 সনের দিকে আর কি আমরা ফুললি ডিসিশন নেই যে মার সিদ্ধান্ত নিয়ে নেয় যে এভাবে তার জীবন চলে না, তো যেহেতু আর চাচি মানে ময়মনসিং আমাকে রাখতে চাইছে তো ওকে ময়মনসিং দিয়ে দেব, আর বাবা কোনো খরচ পাতি দেয় না, তখন আমার জীবনের জন্য নিজের কাজ নিজেরই করে খাইতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে পরে মানে মা ঢাকা আসে, আমাদের একই এলাকার কিছু আত্মীয় স্বজন ছিল এই যে তেজগাঁওতেই, আমরা বর্তমানে যেখানে এখানেই থাকতো, তারা এখানে আগে ঝিল ছিল মানে নিচে ঝিল পানি উপরে তক্তা ফেলায় পাটাতনের বাসা, তো ওই বাসায় মা
বস্তি,
জি জি বস্তি, তো ওখানে আমাদের এলাকার জাতীয় স্বজন তাদের ওখানে মা 10 দিন 15 দিনের মতো থাকে। কিন্তু এখন থাকতেছেন তো চাইতেছেন যে আমাকে ময়মনসিং দিয়ে আসবেন, কিন্তু মা কিচ্ছু চেনে না বা মাও চেনে না বা আমি তো ছোটই, তো আমাদেরকে কেউ ময়মনসিং দিয়ে আসবে এরকম কোন লোক নেই। পরে মা আর কি কেমন দিবেন আমার মার যে চাচাতো ভাই মানে আমার মামা তার কাছে যায়, তো মামাও ময়মনসিং চিনে না। পরে আমার এক চাচাতো ভাই ছিল সে থাকে সাভার, সে আবার চিনে মানে সে ময়মনসিং অনেক যাওয়া আসা করছে। পরে মা তার কাছে যায় যে ফরিদ তুই তো ময়মনসিং চিনিস তাহলে আমার একটু দিয়ে, পরে সে আবার বলে যে না আমি ব্যস্ত আমি পারবো না, তো পরে সে একটা ঠিকানা লিখে দেয়। ওই সময় যার যার কাছে যাওয়া হয়েছে কেউ মানে একটু সাহায্য করতে চাইনি যে ময়মনসিং যে আমরা একটু সাহায্য করি, তো পরে মাকে একটা কাগজ লিখে দেয়, কিন্তু মার কোন অক্ষর জ্ঞান বলতে নাই, আর আমার তো ওই সময় পর্যন্ত আমি কোন বইপত্র স্কুল পর্যন্ত যাইনি, তো ঠিকানাটা হাতে ছিল একটুকি। পরে আমরা রওনা দিই, তো বিকালবেলা আমার মনে আছে বিকালবেলা আমার ওই মামাটা আমাদেরকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে একটা লোকাল গাড়িতে তুলে দেয় ময়মনসিং যাওয়ার জন্য, তো তখন ভাড়া ছিল হলো 30 টাকা। তো 30 টাকা দিয়ে আমরা ময়মনসিং যেতে থাকি, ময়মনসিং গিয়ে নামি চরপাড়া নামাই দেয় আমাদেরকে, তো চরপাড়া তো তখন বাজে হলো রাত 9টা, তো নয়টার সময় ওখান থেকে আমরা পরে একটা রিক্সা নিয়ে আমরা আর কি কাকা যেখানে থাকতো ওখানে তো কাগজে লেখা ছিল মানে লোককে দেখাই যে এই জায়গায় যাবো আমরা। পরে আমাদেরকে একবারে কাকা চাকরি করতে হলো সড়ক ভবনে, তো ওই সড়ক ভবন অফিসের সামনে নামাই দেয়। তো নামে আমরা কিচ্ছু চিনি না, রাত তখন 9:30 মতো বাজে। তো ওই অফিসের ভিতরে যে মানে পরে আমরা দেখি কিছু লোক যে বলি যে কাকার নাম বলি যে অমুকের বাসা কোনটা, আমরা তো আসছি অনেক দূর থেকে, কাকা আবার ভালো অনেক বড় পোস্টে চাকরি করতো, তাকে নাম বলার সাথে সাথে সবাই চিনে। পরে তারা আমাকে মানে আমাদেরকে ওই বাসায় দিয়ে এসে, তো গেলে ওই বাসায় ওই সময় চাচা ছিল না বাসায়, তারা ঢাকা বেড়াইতে আসছিল, বাসাটা খালি ছিল, তো একজন লোককে রেখে এসছিল। পরে যে আমরা পরিচয় দেই, পরে সে থাকতে দেয়, তা আমরা থাকি। তো পরের দিনই আবার কাকার আমাদের খবর পেয়ে ঢাকা থেকে ময়মনসিং চলে যায়। এরপরে মা 2 দিন না 3 দিন ছিল ওখানে, 3 দিন থাকার পর ওই যে আমি মানে আমার ওখানে থাকা শুরু আর কি। তো ওখানে থাকলাম,
কি হিসেবে আপনি থাকতেন ওখানে?
ওখানে বলতে যে আমি পড়ালেখা করবো, আমাকে
এমনিতে তো কেউ কাউকে এরকম সুযোগ দেয় না নিশ্চয়ই আপনাকে।
আমার আপন চাচা,
আচ্ছা
আমার আপন চাচা, পরে সে আর কি আমাকে রাখে, মা চলে আসে 2-3 দিন পরে। তো মার জন্য আমার খুব খারাপ লাগতো, আমি মানে চিৎকার করে কাঁদছিলাম, আমার মনে আছে যে মা আমাকে নিয়ে যা। আমি তারপর মানে এই বুঝতে আমি বুঝতেছিলাম যে হ্যাঁ থাকলে আমার ভালো হবে, ওখানে গেলে আমার কষ্ট হবে, খাইতে পারবো না, এখানে থাকলে অন্তত আমি খাইতে পারবো, এরকম একটা চিন্তা ছিল। তো আমার প্রচন্ড কান্না করছিলাম। তারপরও মা চলে আসে ঢাকা, তো ঢাকা এসে পরে আমাদের গ্রামের আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে মা এসে ওঠে।
ছোট ভাইটা কি করতো? ছোট ভাইটা আপনার মার সঙ্গে?
না, ছোট ভাইটাকে গ্রামে রেখে এসছে নানা বাড়িতে, তাকে সে অনেক ছোট ছিল, তাকে আনা তো সম্ভব হইতেছে না। আর আমাকে ময়মনসিং থেকে বলা হয়েছে একজনকে রাখবে মানে আমাকে, তো এই কারণে ওকে তো দুজনকে একসাথে রাখা সম্ভব হচ্ছে না।
আচ্ছা, আপনার মা থাকলো ঢাকাতে আর ছোট ভাই যেটা আপনার সাথে থাকলো গ্রামের বাড়িতে, আপনি থাকলেন ময়মনসিংহে, এরকম একটা অবস্থা। ওকে, তারপর
পরে মা ঢাকা এসে ভাঙা মাস মানে 16-17 তারিখের মতো, পরে 12-13 দিন মানে মাস পুরা মাসটা একটা বাসায় আর কি সে থাকে। কাকলি নামে একজন মেয়ে, সে আমার মানে মার ভাগ্নি মানে অনেক দুঃসম্পর্কের, পরে সে মেয়েটা অনেক উপকার করছে ভালো, পরে সে আর কি পুরা মাসটা মাকে বিনা খরচে কোনো টাকা পয়সা ছাড়াই থাকতে দেয়। পরের মাসে 1 তারিখে মাকে সে আর কি গার্মেন্টসে ভর্তি করে দেয়।
কত সালে একটা ছিল আন্টি, কত সালে আপনি গার্মেন্টসে কাজ করেন?
2001 সালে।
ওকে, তারপর
পরে মা গার্মেন্টসে চাকরি ভর্তি হয়ে গেল, তা আমি ওইদিকে ময়মনসিং থাকতেছি। তো ময়মনসিং যাওয়ার পর পরই তো আমার বয়স হয়ে গেছে 7 বছর।
ওকে, আমরা এখান থেকে ফিরবো, আমি ফাঁকে একটু মনে করিয়ে দিতে চাই, এবিসি রেডিও FM 90.2 আপনারা শুনছেন বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো 8920। কিপ্রিয়া আপনার সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে আছে আজকে রাজ এবং রাজের মা, তারা দুজন মিলে এসেছেন জীবনের গল্প বলার জন্য। এখানে রাজের আম্মু 2001 সালে গার্মেন্টসে চলে গেলেন। আমরা বিশ্বাস করি, আমরা বলি যে 2050 সালের মধ্যে আমরা ইউরোপের যেরকম একটা শক্তিশালী দেশের সঙ্গে আমরা বাংলাদেশকে তুলনা করতে পারি, এরকম একটা স্বপ্ন আমরা দেখে থাকি। সেই স্বপ্ন দেখায় পেছন থেকে যারা, তাদের মধ্যে একটি বড় খাত বা বড় অর্থনৈতিক খাত হচ্ছে পোশাক শিল্প। এই পোশাক শিল্পকে যে মানুষগুলো পরিশ্রমের দ্বারা আজকে এই জায়গাটিতে নিয়ে এসছেন, সেই মানুষগুলোর মধ্যে একজনকে আমরা আজকে পেয়েছি এখানে। এবং আমি বিশ্বাস করি যে অনেক মানুষ এই শিল্পটার অনেক মানুষ এই অনুষ্ঠানটা শুনে থাকেন, তারা কোনো না কোনো ভাবে আজকে এই যে এই ভদ্রমহিলার যিনি আমাদের সঙ্গে আছেন তার জীবনের গল্পের সাথে আজকে অসংখ্য অসংখ্য গার্মেন্টস কর্মী আছে যাদের জীবনের গল্পগুলো মিলে যাবে। যাই হোক রাজ, আপনারা এসছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আরও একবার। আর এই ফাঁকে শ্রোতা আপনাকে মনে করে দিচ্ছি ফেসবুকে ওদেরকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেখান থেকে বলছিল রাজ।
জি, পরে ময়মনসিং যাওয়ার পরে যেহেতু আমার বয়স 7 বছর হয়ে গেছিল, পরে মানে আমার কাকা বা চাচি তারা আমার জন্য ক্লাস 1-এর বই কিনে দেয় ঘরে পড়ার জন্য, যে তোমাকে তো এখন শিশু শ্রেণীতে বা নার্সারিতে ভর্তি করা যাবে না যেহেতু বয়স হয়ে গেছে। তারপরে তারা ঘরেই আমাকে 1-এর অঙ্ক, ইংলিশ এবং বাংলা বইটা কিনে দেয়।
আচ্ছা,
মানে কাকি আমাকে পড়ায়। তো তখন মানে বছরের প্রায় শেষ দিকেই ছিল, তো ওই শেষ দিকেই তারা 2-3 মাসে আমাকে মানে পড়িয়ে মোটামুটি একটা অবস্থানে দাঁড় করায় যে না আমি এখন ইন্টারভিউ দিলে পারবো। তো এর আগে আমার কোনো অক্ষর জ্ঞান বলতে আমার কোনো বইপত্র সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু আমার খুব অবাক লাগে যে তখন সম্ভবত আমি মানে এখন বুঝতে পারি যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল আমার উপরে, যে আমি অল্প কয়েকদিনের মাঝেই বর্ণমালা বা অক্ষর এইটা আমি শিখতে পারি। তো এরপরে 2001 শেষ হয়, 2-এর দিকে আমি মানে স্কুল বাসার কাছেই খ্রিস্টানদের স্কুল আর কি, ময়মনসিং এর মাঝে নাম করা স্কুল, তো স্কুলে পড়ানো
স্কুলের নাম
ভিক্টোরিয়া মিশন গার্লস প্রাইমারি স্কুল, মানে অস্ট্রেলিয়ার
গার্লস প্রাইমারি স্কুল,
গার্লস নাম ছিল, কিন্তু 1980 পর থেকে আর কি ছেলেরাও পড়ে,
ছেলেরাও পড়ে, মানে একটা সময় পরে ছেলেরা ওখানে পড়ে, কিন্তু নামটা এখনো রয়ে গেছে গার্লস,
নামটা এখনো গার্লস রয়ে গেছে। তো পরে ওখানে আমার কাকা ভর্তি ফরম তুলে সবকিছু ওকে করে, পরে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার কাকা নিয়ে যায়। তো আমি যাই, যাওয়ার পরে ইন্টারভিউ দেই, বলতে আমার জীবনে আমি কোনোদিন কলম ধরি নেই, অক্ষর সম্পর্কে জানতাম না। তো পরীক্ষার হলে বসে আমি কিচ্ছু লিখিনি ভয়ে, যে মানে কি অবস্থা, মানে জীবনে তো সবসময় নৌকায় থাকছি, খেতে বেড়াইছি, তো এইসব আর স্কুল ক্লাসরুম বেঞ্চ এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তো আমি কিছু লিখতে পারিনি, তো সাদা খাতা জমা দিয়েছি, তো আমার চান্স হয় নাই। পরে আমাকে রেজাল্ট দেওয়ার সময় নিতে আসছিল আমার চাচাতো ভাই, পরে সে এসে দেখে যে আমি পারিনি, চান্স পাইনি। পরে বাসায় নিয়ে যায়, তো বাসায় গেলে কাকা খুব রাগারাগি করে যে সব গরু দিয়ে কিছু হবে না, ওদেরকে আর পড়ালেখা করাবো না, খুব একটু রাগারাগি করে যে কোনো কাজ হবে না। পরে আমার আবার ওই সময় মানে নিজে একটু বুঝতেছিলাম যে আমি যদি পড়ালেখা না করি তাহলে তো সমস্যা, কাকা বলতেছে আমাকে রাখবে না, মানে আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে আমি না, আমি থাকতে চাই, আমি পড়তে চাই, এরকম একটা মানে আমি বুঝতে পারতাম যে মনে মনে আমার হইতেছে। পরে কাকি সে আমাকে কোনো সময় রাগারাগি করেনি, পরে সে আমাকে মানে ডাইকে নিয়ে বোঝায় যে তুই লেখিস নাই কেন, তুই তো পারিস, সব পড়া ধরছে সব পারি, কিন্তু আমি লেখিনি, পরে আমি বলছি ভয় লেখিনি। পরে কাকি নিজে আমাকে টাকা দিয়ে আবার পাঠায় যে একা একা যাতে স্কুলে, যে ফর্ম তুলে নিয়ে তুই আবার ইন্টারভিউ দিবি। পরের দিন সকালে আবার যাই, নিজে ফর্ম তুলে সবকিছু জমা টমা দিয়ে আসি, তো পরের দিন আবার ইন্টারভিউ। পরে ওই দিন মানে আমাকে আর কাকা নিয়ে যায় না, যে ওকে দিয়ে কাজ হবে না, ওকে প্রথম দিন নিয়ে গেলাম পারলো না, তো আজকে ওই তাই করবে, ওরে নিয়ে লাভ নেই, ওরে বাড়ি পাঠাই দেবো, ওই খ্যাত করেই খাক, এই জাতীয় কথা। পরে আমি নিজে নিজে একা একা যাই, পরে পরীক্ষা দেই, তো ওই দিন আর ভয় পাইনি, ভয় বলতে আমি নিজে মানে পারি সবই, পরে লেখছি, লেখার পরে রেজাল্ট দিল, তো আমি চান্স পাইছি। চান্স পাওয়ার পরে আমাকে আর কেউ নিতে আসে না, প্রথম দিন চালাতে হয়ে গেছে, এখন আর আমাকে ছোট মানুষ আমি বা আমাকে স্কুল থেকে মানে একা ছাড়তে হচ্ছে না, যে ছেলেটা চান্স পেয়েছে তোকে তো বাসায় একা দেওয়া যায় না, আমি যদি হারায় যায়। পরে স্কুল থেকে একজন দপ্তরি তাকে আমি মানে বাসার ঠিকানা বলি বা আমি চিনি, কিন্তু আমাকে একা যাইতে দিতেছে না, পরে দপ্তরিকে দিয়ে আমাকে বাসায় পাঠায়। তো পরে ওই যে স্কুলে ভর্তি হওয়া, তো স্কুলে ভর্তি হয়ে এমনি পড়তে থাকি, তো আমার কাকা থাকতে হলো সরকারি একটা কোয়ার্টার, বিশাল বড় কোয়ার্টার, চারদিকে বাউন্ডারি করা, ভিতরে অনেক মানে অনেকগুলা স্টাফ তারা, তো এরকম থাকতাম, তো সবার সাথে খেলাধুলা করতাম, ঘোরাফেরা, তো বাইরে বেরোলে বিভিন্ন বাসায় গেলে তারা আমাকে মানে ই করতো, জিজ্ঞেস করতো যে তোমার বাবার নাম কি, তাই আমি বলতাম যে অমুক, যে আমার বাবার নাম অমুক, পরে মানে নামটা শুনে তারা বল ও আচ্ছা তুমি তার ছেলে, মানে কটাক্ষ করে যে ও তুমি তার ছেলে। আমি ছোট ছিলাম বুঝতাম না কি ব্যাপার, আমার বাবার নাম শুনে এরকম করে কেন, আমি তখনও বুঝিনি যে কি কারণে এরকম করে, এতটুকু বুঝতাম যে হয়তো কিছু আছে এই কারণে এরকম করে। তো এরপরে ক্লাস টু তে পড়তেছি, ক্লাস টু পড়লাম, ক্লাস টু তে আমার জাস্ট পড়াটা শুরু, পড়ালেখা কাকে বলে, স্কুল কাকে বলে, এটা ধারণা নিতে নিতে আমার টুতে চলে যায়। তো ক্লাস থ্রি তে যখন উঠি তখন মানে আস্তে আস্তে মোটামুটি পড়াটা বুঝতে শিখে যে হ্যাঁ আমাকে পড়তে হবে, একটা স্প্রিয়া কাজ করে আমার ভিতরে। তো কাকি মানে বারবার মানে এই কথাটা আমাকে খুবই করতো যে এবার বছরটাই দেখো, যদি এবার তোর রেজাল্ট খারাপ হয় তাহলে বাড়ি পাঠাই দেবো, আমার এই কথাটা সবসময় মনে থাকতো যে সে বলতেছে এবার বছরটাই দেখবো না হলে বাড়ি পাঠাই দেবো ফেল হইলি। তো এই কারণে মানে আমার ভিতরে একটা ই কাজ করতো যে হ্যাঁ আমাকে অবশ্যই পাশ করতে হবে, আমি বাড়ি যেতে চাই না, আমি পড়তে চাই, এই আগ্রহটা নিয়ে আমি পড়তাম। তো পড়তে পড়তে তো আস্তে আস্তে মোটামুটি সবকিছু বুঝতে শিখতেছি। তো মা মাঝে মাঝে গার্মেন্টস চাকরি করে অনেকদিন পরপর যাইতো ময়মনসিং বাড়িতে, মা গেলে খুব কান্দতাম, কিন্তু এমনি মা দূরে থাকলে আর খুব বেশি খারাপ লাগতো না। তো এরকম ভাবে মা যদি যাইতো তো মার সাথে আমি একসাথে ঘুমাইতাম খাটে, তো মা গেলে খুব খুব ভালো লাগতো, আনন্দ লাগতো। তো পরের দিন যখন মা চলে আসত মানে ঢাকা চলে আসতো, ওই সময় চিৎকার করে কান্দতাম, আবার প্রচন্ড কান্না করতাম, পরে মাও কান্দতো, পরে কাকি আবার জড়াই ধরতো যে তুই কান্না করিস কি, আমি তোর আর একটা মা না, আমি আবার কাকিকে আম্মা বলে ডাকতাম, পরে সে জড়াই ধরে সান্ত্বনা দিত। তো মা চলে যাওয়ার পরে আমি আমার মানে রাত্রে যে একসাথে ঘুমাইতাম বিছানে, তো আমি মানে বালিশের উপরে মানে হাত বুলাইতাম যেখানে তো আমার মা ঘুমাইছিল আজকে রাত্রে, তো সে তো চলে গেছে ঢাকা, তো জানিনা আবার কবে আসবে সে, মানে এরকম একটা মানে আমার ভিতরে কষ্টটা এরকম আস্তে আস্তে, পরে আবার এক সপ্তাহখানেক হয়ে গেলে আবার এই জিনিসটা ভুলে যেতাম, আবার মানে পড়ার প্রতি দিতাম। তো এরকম ভাবে এই যে মানে আমার বাবার সম্পর্কে নামটা বললে সবার মাঝে একটি কাজ করতো, তুমি তার ছেলে, এই জিনিসটা আমি যে ক্লাস থ্রি থেকে যখন ফোরে উঠি ওই সময় মানে বুঝতে পারি বলতে আমার কাকি মানে অ্যাট ফার্স্ট ওই সময় আমাকে এই কথাটা মানে কারণটা জানায় বলতে, সে আমাকে খোটা স্বরূপই বলে, কাকি আমাকে আমার আগ্রহটা পড়ার আগ্রহটা বাড়ানোর জন্য খোটা দেয় এরকম ভাবে যে তোর বাবাকেও তো আমি ছোটবেলা এখানে রাখছি। আমার বাবার চাকরিটা আসলে আমার এই কাকার সেই কাকির ওসিলাই হয়েছে, সেই মানে লোকটোক ধরে চাকরিটা দিয়ে দিছে। তো আমার বাবা যখন ওখানে ছিল তো ওখানে থাকা অবস্থায় ওই কোয়ার্টার ওই একই বাসায় থাকতো, তারা দুই ভাই মানে আমার চাচা আর আমার বাবা। তো থাকা অবস্থায় সে মানে ওই ময়মনসিং এই একজন মানে একজন মেয়েকে সে বিয়ে করে, মানে কাউকে না জানে। তো বিয়েটা করে এরকম ভাবে যে আমার চাচা চাচি তারা ঢাকা বেড়াইতে আসছে, তাদের আত্মীয় স্বজন ঢাকাতেই বেশি, তো বেড়াইতে আসছে না, কাকা একা আসছে, কাকি বাসায় আছে। তো আমার বাবা আবার ময়মনসিং, তো বাবা ময়মনসিং থাকা অবস্থায় তো কাকা আবার বলে গেছে যে ময়মনসিং থাকবি তাহলে তুই তিন দিনের জামাতে চলে যা, মানে তাবলিগ। তো আমার বাবাকে তাবলিগে পাঠায় দেয়। তো কাকা আসে অফিসের কাজে ঢাকা, তো বাবাকে ওইদিকে তিন দিনে তাবলিগে পাঠিয়ে দিয়ে আসে। তাবলিগ থেকে সে যে আমির সাহেব ছিল তাকে বাবা বলে যে হুজুর আমার বাসায় তো ভাইয়া নাই দাদা নাই, তো বাসায় আমাকে ভাবি ফোন দিছে, তো আমার একটা ফোন বলতে খবর পাঠাইছে যাইতে হবে, তো এখন আমি একটু যাব। তো এই কথা বললে সে আর কি ওই তাবলিগ থেকে চলে যায়, কিন্তু মূলত বাসা থেকে কোনো খবর টবর দেয়নি। সে যায় এখন এক ময়মনসিং বস্তিতে কি এক নিচু পরিবারের এক মেয়েকে সে বিয়ে করে ওখানে রংটং সিটে তামাশা করতেছে। পরে এই খবরটা একদিন দুই দিন যায় কাকি জানে তাবলিগ এসে, কাকা তো ঢাকা। তে অবস্থায় চতুর্থ দিন এলাকার কোয়ার্টারে কি একজন দেখছে বাবাকে এই অবস্থা, সে যে কাকিরে মানে বলতেছে যে তোমার দেবরে তো দেখলাম এই অবস্থা, এক নিচু ফকির কি মানে খেপায় খেপায় বলতেছে কি না সুন্দর দেখা যায় তোমার দেবরের বউডারে, মানে খুব সরম দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলা। কাকা যখন ঢাকা থেকে ময়মনসিং যায় তো কাকির মানে প্রচন্ড মেজাজ খারাপ, যে এরকম একটা অঘটন ঘটাই দিছে আমাদের কিন্তু জানাইনি, এত নিচু পরিবারে, নিচু পরিবার বলতে তার কোনো পরিচয় নেই এরকম আর কি নিচু পরিবারের। তারপরও কাকা তার ভাইকে এত ভালোবাসত যে সে চাইছিল যে এই বউকে মাইনে নেবে।
এটা তার প্রথম বিয়ে ছিল,
জি জি প্রথম বিয়ে। কিন্তু কাকিটা খুব বুদ্ধিমান ছিলেন, তো তিনি আর কি এত রাগ করে যে তুমি যদি ওকে রাখো তাহলে আমি থাকবো না। কাকি যখন এই ধরনের কথাবার্তা বলে পরে কাকা আর কি বাধ্য হয়ে তাকে মানে বউ এখন ছাড়ানি তো সম্ভব না, বিয়ে যেহেতু হয়ে গেছে, পরে কাকা আর কি একটু ই করে তাকে ট্রান্সফার করে দেয়, মানে চাকরি ময়মনসিং পোস্ট থেকে ঢাকা পাঠায় দেয়, ঢাকা ট্রান্সফার করে দেয়। মাঝে আবার দুই মাস না আড়াই মাসের একটা ছুটি হয়, তো এই ছুটিতে সে এই যে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে এই যে আমার মাকে বিয়ে করে, মানে তার দুই তিন মাসও হয়নি মাঝে এই যে মাকে বিয়ে করা, মানে আমার মা হলো তার দ্বিতীয় ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী।
এবং তার আগে তো আরেকটার কথা শুনলাম, সেটা হলো তৃতীয়,
জি আর লাস্টে বর্তমানে যেটা এটা হলো
তৃতীয়,
জি। আর প্রথমটার পরে সরাসরি বলতে প্রথমটার খবর আর পরে জানা যায়নি কি হয়েছে, এটাই আর কি যে আমার বাবাকে নিয়ে তো কোয়ার্টার মাঝে এরকম একটা অবস্থা যে এই কারণে আমি পরে আর কি বুঝতে পারি যে এই কারণে আমাকে মানে আমি বাবার নাম বললেই সবাই আমার দিকে কিরকম দৃষ্টিতে তাকায়, ও তুমি তার ছেলে। পরে ওই সময় আমার নিজের কাছে খুব খারাপ লাগতো যে সবাই এরকম দৃষ্টিতে তাকায় আমার দিকে, আর কাকি আমাকে মানে আমি একটু দুষ্টামি করলেই বা কিছু হইলেই তা আমাকে মানে বারবার এই খোঁটাটা দিত।
ওকে, আমরা গল্পের ঠিক এর পরের জায়গাটা থেকে আমরা আসব, তবে তার আগে দুই মিনিটের সংবাদের বিরতি আছে। আমরা এই ফাঁকে শ্রোতা যারা রয়েছেন তাদেরকে একটা অ্যাড্রেস করছি। আজকে রাজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছে এবং রাজ তার মাকে সাথে করে নিয়ে এসছে তার জীবনের গল্প বলার জন্য। আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920 তে যে জীবনের গল্প আসলে কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথায় আজকে রাজ দাঁড়িয়ে আছে সেটা জানার জন্য আপনাকে পুরো গল্পটুকুই শুনতে হবে। আপনি প্রায় 38 মিনিটের মতো গল্পটা শুনেছেন এখন, এবং শোনার পরে আপনি এখন যে গেস্টটা করছেন ওকে নিয়ে রাজকে নিয়ে যে গল্পটা আসলে কোথায় যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না, যখন গল্পটা শেষ হবে তখন আপনার চিন্তার সাথে আপনি এখন যে চিন্তাটা করছেন তখনকার অবস্থার সাথে সেটা কতটা পার্থক্য। আজকে আমরা হ্যালো 8920 অত্যন্ত দামি একটা এপিসোড আমরা বলতে চাই। আমি ঠিক জানি না যে ব্যর্থতার গল্প বলবো নাকি সফলতার গল্প বলবো, তবে একটা জিনিস বলতে পারি যে আজকের গল্পটা একেবারেই অন্য যে কোনো গল্পের চেয়ে একদমই আলাদা। একই সাথে হাসবেন, একই সাথে কাঁদবেন, একই সাথে বিভিন্ন রকমের অনুভূতি পাবেন, এবং সেই অনুভূতিগুলো নিয়ে শেষ পর্যন্ত রাজ আপনার কাছে একটা আবেদন রাখতে চাই, শেষ পর্যন্ত রাজ আপনাকে কিছু বলতে চাই, সেটা আশা করি মনোযোগ দিয়ে আপনি শুনবেন। আমরা হ্যালো 8920 তে আছি এবং হ্যালো 8920 আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্পটা বলতে পারেন। বলার জন্য নিয়মটা হচ্ছে আপনি ফোন করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, বলার পর আপনার জীবনের গল্প যেটা আপনি এখানে বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে মাত্র দুই মিনিটে বলে বলবেন আমাদেরকে আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। যাদের ফেসবুক ঠিকানা আছে বা যাদের ফেসবুকে আইডি আছে তাদেরকে বলছি আমাদের হ্যালো 8920 তাৎক্ষণিকভাবে এক্ষুনি মেম্বার হয়ে যান, আপনি যদি কিছু বলতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের ইনবক্সে আপনার স্টোরিটা খুব ছোট করে লিখে আপনার সেল নাম্বার সহ টেক্সট করে দেবেন, তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আমাদের হ্যালো 8920 ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। কিবরি আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। বুধবারের রাত, এখন বৃহস্পতিবারের রাত হয়ে গেছে, কিন্তু বুধবারের রাত মানেই হচ্ছে হ্যালো 8920, বুধবারের রাত মানেই হচ্ছে কথা বন্ধু কিবরিয়া, এবং বুধবারের রাত মানেই হচ্ছেন আপনি, কারণ আপনাকে নিয়ে আমরা বুধবারের রাত সাজাই আর বুধবারের রাত মানেই হচ্ছে এবিসি রেডিও। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, নিয়মটা নিশ্চয়ই জানেন। একটু আগে বলছিলাম আমাদের একটি ফোন নাম্বার রয়েছে হ্যালো 8920 জন্য, 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, বলার পরে আপনি যে গল্পটি বলতে চান সেই গল্পটি খুব সংক্ষিপ্ত করে বলবেন, সংক্ষিপ্ত করে বলার পরে বলুন আমাদেরকে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর আমাদের ফেসবুকে যারা এখন পর্যন্ত মেম্বার হননি হ্যালো 8920, তাদের সবাইকে বলি মেম্বার হয়ে যাওয়ার জন্য। ওখানে আপনি পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে যাবতীয় তথ্য হ্যালো 8920, এবং এমনকি আপনি যদি অনুষ্ঠানে আসতে চান তাহলে ফেসবুক থেকেও আমরা অনেক সময় আমাদের যিনি বলতে চান গল্প তাকে নিয়ে আসি আমাদের অনুষ্ঠানে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং এই একটি মাত্র পেজ ছাড়া আমাদের ফেসবুকে আর কোন ধরনের হ্যালো 8920 কোন পেজ নেই, সুতরাং এই একটি মাত্র পেজই রয়েছে। আর এই পেজে এই মুহূর্তে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে রাজকে নিয়ে, রাজের আম্মুকে নিয়ে। আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলছি facebook.com/hello8920। আচ্ছা, আমি গল্পে ফিরে যাই। রাজ, আমরা যে জায়গাটিতে ছিলাম আপনি সেখান থেকে শুরু করতে পারেন। আপনি বলছিলেন যে আপনার বাবার নাম শুনলেই অনেকেই বলতো ও তুমি তার ছেলে, এই যে তাচ্ছিল্য করে একটা কথা বলা, সেটার আপনি কারণটা জানতে পারলেন যে তারা একটা বিবাহ ছিল, প্রথম বিয়ে যেটাকে বলে, এবং সেটা একেবারেই অপ্রীতিকর একটা বিয়ে বলতে পারি আমরা। তারপর
জি, এরপরে মানে নিজের ভিতরেও বাবার প্রতি একটা মানে খারাপ ঘৃণা, বলতে আমি ছোটবেলা থেকে তো বাবার আদর পাইনি কখনো, সেটা তো ছিলই। এরপরে মনে আর একটু বেশি হয়ে গেল যে বাবার কারণে আমাকে এত খোটা শুনতে হয়, তো এখানে থাকতেছি চাচি পর্যন্ত, কাকা কাকি তারাও মানে আমাকে বারবার এটা নিয়ে খোটা দিচ্ছে, নিজের মনের ভিতরে একটা খারাপ কষ্ট লাগা শুরু হয় ওই সময় থেকে। তখনও তো আমি বুঝতে শিখিনি, তারপরে অত গভীরভাবে চিন্তা করতাম না। তো এরপরও স্কুলে যখন যেতাম তো ক্লাস ফোর থেকে আমার মানে পড়ালেখার যে মানে ভালো রেজাল্ট ওটা মানে আমি শুরু হয় আর ক্লাস ফোরে আমি আর কি তৃতীয় হই। তো তখনও যদি আমাকে স্কুলে কেউ আমার বাবার নাম জিজ্ঞেস করতো তো তখন আমি আমার বাবার নাম বলতাম না, আমি আমার চাচার নাম বলতাম, যে চাচার পাশে থাকতাম সেই চাচার নাম বলতাম। তো মানে আমার ভিতরে এতটাই একটা ঘৃণা কাজ করতো যে আমি আমার বাবার নামটাও বলতে আমার কাছে লজ্জাবোধ হইতো, এখানে আমি আমার চাচার নাম বলতাম। অনেকদিন পরে কাকি জানতে পারছিলেন যে আমার বাবার নাম জিজ্ঞেস করলে আমি আমার কাকার নাম বলি। তো এরপরে ক্লাস ফাইভ উঠলাম, ক্লাস ফাইভ আমার রেজাল্ট খুবই ভালো হয় এবং বার্ষিক পরীক্ষায় আমি মানে দ্বিতীয় হই, পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করি। তো এরপরে মানে ভালো রেজাল্ট করার পরে কাকি আমাকে জিজ্ঞেস করে, তাদের ইচ্ছা ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, তাদের দুজন ছেলে মানে এক ছেলে এক মেয়ে, দুজন ছেলে মেয়ে ছিল, তো তাদেরকে পড়াইছি স্কুল। ওই মামিসিং বাসায় বলতে তাদের মানুষ বলতে আমি ছিলাম আর একটা কাছের মেয়ে আর কাকা কাকি আর আমি, আর তাদের তো বয়স হয়েছিল যে জীবনের স্বপ্ন টপ্ন যে জিনিসটা যে আমাদের বংশের মাঝে কেউ মাদ্রাসায় পড়ে নাই বা এই সম্পর্কে কেউ জানে না, তো তারা আবার অবশ্য ধার্মিক ছিল, এই হিসেবে তাদের মাঝে এই জিনিসটা খুব কাজ করছে যে আমার নিজের ছেলে মেয়েদেরকেও তো পারলামই না, তো আমার এই ভাতিজা ওকে পড়াই। তো এই জিনিসটা নিয়ে পরে আর কি আমাকে জিজ্ঞেস করে যে তোকে মাদ্রাসায় পড়াইতে চাই, ঠিকই বলিস। তো আমি তখন মানে খুব বেশি কিছু চিন্তা না করে বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা কি, স্কুলে পড়লে আমার রেজাল্ট অনেক ভালো হইতো, তো যাই হোক সমস্যা, আমার এই জন্য কোনো মনে কষ্ট নেই। তো আমি মাদ্রাসায় ভর্তি হই, তো একটা মাদ্রাসায় ভর্তি হই, তো ওখানে আমার মানে তিন বছর পড়ি। তো তিন বছর ওখান থেকে মানে আমার বুঝটা শুরু হয়, আমি বুঝতে শিখি সব পরিবেশ।
তিন বছর আপনি ওখানে পড়লেন, ওটা কি মানে হেফজখানা ছিল নাকি?
না না, কি মানে
আলিয়া মাদ্রাসা,
না না কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় ওখানে মানে প্রথম তিনটা যে ক্লাস ওই তিনটা ক্লাস আমি ওখানে পড়ি।
আচ্ছা, কওমি মাদ্রাসাতে।
জি, তো তিনটা ক্লাস পড়ার পরে আমার মানে আমি নিজে আমার নিজের বুঝ, নিজের পরিবার, আমার অবস্থানটা খুব সংকীর্ণ, আমার বাবা নাই বা না থাকার মতোই আমি নিজে তখন থেকে আর কি বুঝতে শিখি, বা আমার মা আছে সেই গার্মেন্টস চাকরি করে, এই জিনিসটা আমার নিজের ভিতরে খুব কষ্ট লাগতে শুরু করে, আমি নিজে বুঝতে পারি। এবং তখন থেকেই মানে আমার যে বাবার প্রতি ঘৃণাটা তখন থেকেই মানে একটু একটু করে জন্ম নিতে শুরু করে। এবং আমি বাবার সাথে কখনো কথা হইতো না, কিন্তু আমি মানে এই যে বাসায় গেলে কাকি আমাকে খুব মানে জিনিসগুলো নিয়ে বারবার যে পড়ালেখা একটু ব্যাঘাত হইলেই বা আমি একটু দুষ্টামি করলেই বারবার আমাকে জিনিসটা নিয়ে আমাকে খোঁটা দিচ্ছে,
বাপ তুলে খোঁটা দিত।
জি, যে তোর বাপকে তো এটা তুই করলাম, মানুষ করতে পারলাম না, তোরাও তাই হবি, এই জাতীয় কথা।
যেমন বাপ তেমন বেটা।
জি, মানে বলতো তো আমাদের যাতে আমার ভালো হয় জন্যই আগ্রহ দেওয়ার, কিন্তু তখন বুঝতাম না, খুব কষ্ট পেতাম কথা শুনে। তো এরকম ভাবে তিন বছর যাই ওই মাদ্রাসা আর কি, তিন বছরই ছিল। তারপরে আরেকটা মাদ্রাসায় যাই, এরপরে যে মাদ্রাসায় যাই তো ওই মাদ্রাসায় গিয়ে আমার মানে পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হয়। আমার ভালো হওয়ার কারণে আমার মানে বোর্ডিং এর খাওয়া দাওয়ার খরচপাতি সব ফ্রি করে দেয় তারা। আমার কোনো খরচ টরচ লাগতো না, খালি জাস্ট পড়তাম, কোনো বেতন টেতন কিছুই ছিল না, তো এভাবে পড়তাম। কিন্তু ওই মাদ্রাসায় কওমি মাদ্রাসায় একটা নিয়ম আছে যে মানে দুই বেলা খাবার দেয় তারা, যে সকালে আর রাত্রে,
দুপুরের খাবারটা দেয় না,
দুপুরের খাবারটা দেয় না। কিন্তু তখন আবার আমার আবার ওই সময় বয়সটা ছিল যে আমি মাত্র প্রাপ্তবয়স্ক হচ্ছি বা উঠতি বয়স, আমার
বয়সন্ধি কাল যেটাকে বলে। হ্যাঁ,
তো ওই সময়টা মানে আমি নিজের ভিতরে খুব উপলব্ধি করতাম যে আমার দুই বেলা খাবার পাচ্ছি, দুপুরে আমার প্রচন্ড কষ্ট হতো খাবারের জন্য। আমাদের মাদ্রাসার সাথেই ব্রহ্মপুত্র নদী ছিল, আমার পারিবারিক অবস্থাটা কেউ জানতো না, আমার বন্ধু বান্ধব যাদের সাথে পড়তাম সবার থেকে আমি ছিলাম সবচেয়ে, আমার মনে হইতো যে আমি ছিলাম সবচেয়ে নিচু মানের, এবং তাদের সাথে আমি মিশতাম, সবার সাথে আমি দুষ্টামি করতাম, কিন্তু আমি মন খুলে হাসতে পারতাম না, সবাই হাসাহাসি করতো, দুষ্টামি করতাম। একা একা আমি নদীর পাড়ে যায় কাঁদতাম, আমার নিজে হাত খরচের জন্য আমার কোনো টাকা নাই, তো বাসায় গিয়ে কাকের কাছে চাইলে দিত। তো মাঝে মাঝে আবার কাকে এই জিনিসগুলো নিয়ে মানে কটুক্তি বলতে
খোটা দিত,
খোটা দিতে। একবার মনে আছে তো বাসায় গেছি, বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার ভাড়া নেই আমার কাছে, তো আমি চাইলাম তার কাছে যে আমার কাছে টাকা নেই, তো পরে সে মানে টাকাটা দেয় নেই শেষ পর্যন্ত, পরে মানে মাঝখানে কিছু কথা বলছিল, পরে বলার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাইটে হাইটে মাদ্রাসা যাইতেছি, তখন রাত 8টা না 9টা বাজে, তো হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে, লাইটের আলোগুলো আমার চোখের মাঝে পড়তেছে, আমি মানে খুব চেষ্টা করতেছি কেউ যাতে না দেখে আমাকে। তো রাতের অন্ধকারে একা একা হাইটে হাইটে পরে আমি মাদ্রাসায় গেছি, তো মাদ্রাসায় আমাকে দুই বেলা খাবার দেয়, তো দুপুর বেলা দেয় না, এটা নিয়ে মানে আমার প্রচন্ড কষ্ট তো হইতই, এটা আমি কি করবো, আমার কিচ্ছু করার নেই। বৃহস্পতিবার হইলে বাসায় চলে আসতাম, মানে চাচার বাসায়। ও এরপরে আবার আমি যখন আরেকটা মাদ্রাসা চেঞ্জ করি, দ্বিতীয় মাদ্রাসাটাই যাই, তো ওই অবস্থায় আমাদের যে কাজের মেয়েটা ছিল ঢাকা, আমার যে চাচাতো বোন, তার আবার বাচ্চা হবে, তো ওই মেয়েটাকে ওই আমার চাচাতো বোনের বাসায় নিয়ে আসে আর কি, তার সেবা যত্নের জন্য। তো অবস্থা আমার কাকা কাকি পুরো একা হয়ে যায়, যে বাসায় কাজ করার কোনো লোক নাই। পরে আমার চাচাই সে আর কি আমাকে বলে যে তোর মা তো গার্মেন্টসে চাকরি করে, তো গার্মেন্টসে তো দেখ দাঁত টাত বাইরে হয়ে গেছে, চেহারায় তো হাড্ডি ছাড়া কিছু দেখা যায় না, দেখলেও তো মায়া লাগে, তাহলে তুই একটা কাজ কর, তোর মাকে আমাদের বাসায় নিয়ে তো আমাদের বাসায় কাজ করবে, থাকবে, খাবে দাবে, সমস্যা নাই, ওই কাজ করার থেকে তো এটা করা ভালো। পরে আমি মনে করলাম যে হ্যাঁ তা তো ঠিকই, তো মাকে পরে নিয়ে আসি, তো নিয়ে আসার পরে পরে মা ওই বাসায় আর কি কাজ টাজ করে, বিনিময়ে খাওয়া দাওয়া কাপড় চোপড় এটাই, আর এমনি কোনো বেতন টেতন না। পরে আমি বাসায় আসলে পরে মাকে বলতাম, মা আমাকে তো মাদ্রাসায় দুপুরে খাবার দেয় না, দুই বেলা খাবার দেয়, আমার খুব কষ্ট হয়, খুব খিদা লাগে। তো মার মানে আমি বুঝতে পারি তারও খুব কষ্ট লাগতো জিনিসটা। আমি বলছিলাম যে মা তো একটা কাজ করো, মাদ্রাসা আমার অনেক দূরে, সমস্যা নেই, কিন্তু আমার এত কষ্ট হয় দুপুরে মানে খিদার ঠেলায় আমার কষ্টটা সহ্য করতে পারি না, আমি দুপুরে মানে বাসায় আসবো, তো বাসার পিছন দিয়ে যে জালনাটা, ওই জালনা দিয়ে তুমি আমার কোনো ভাত দিবা, আমি ভাত খাবো। পরে মা আমাকে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে। পরে এরকম করে মাকে যে খাবারটা দিত, মানে তরকারিটা বাটিতে বাটিতে করে ভাগ ভাগ করে দিত, তারা তো একসাথে খাইতো, তো মার ভাগেরটা মা গোসল টোসল করে ঘরটার মুছে টিছে পরে একা একা খাইতো রান্নাঘরে বসে। তো রান্নাঘরে খাওয়ার সময় মানে মা তরকারি অর্ধেক খাইতো আর অর্ধেক রেখে দিত আমার জন্য। তা আমি পরে এই যে 2টা 2:30টার দিকে হাইটে হাইটে আসতাম মাদ্রাসা থেকে, আর সেই জালনার ওখানে দাঁড়াইতাম, তো মা আঁচলের নিচে করে ভাত বাটিতে করে নিয়ে আমাকে জালনাতে ভাত দিত, আমি ওই জালনার বাহিরে দাঁড়ায় ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভাত খেয়ে পরে বাটি দিয়ে আবার মাদ্রাসা আবার হাইটে যেতাম। ক্ষুধার কষ্টটা আমার খুব অসহ্যকর লাগতো। তো এরকম আবার হাইটে আসতে আমার খুব কষ্ট হইতো, আমি প্রতিদিন আসতে পারতাম না। মাঝে মাঝে কষ্টের কারণে ক্ষুধার কষ্টে মাদ্রাসায় শুয়ে থাকতাম, তো শুয়ে শুয়ে কান্না করতাম।
আপনি মানে তখন আসতেন না, মানে
মানে
আমি একটু আন্টি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি খাবারটা তো বাসেই এনে ওকে দিতে পারতেন, তো জানলা দিয়ে কেন দিতেন?
জানলা দিয়ে দিতাম, ওরা আমার সামনে আমি শরম পাতাম, এটা তো নিজের সংসার না, তো তোর পরের সংসার, এই কারণে আমার সামনে দিলেও কিছু সে বলতো না। তো আমি বয়সে খাড়া থেকে আম্মা জানে দেখে না, আমি মাঝে সাঝে দিতাম আর কি, জানলার ফাঁকতে আর কি।
মাঝে আর একটা জিনিস ছুটে গেছে, আমার মা মানে এর আগের বছর আমার ছোট ভাই তো বাড়িতে থাকতো, তো বাড়িতে থাকা অবস্থায় মা সম্ভবত সময় 1,000 না 1,500 টাকা বেতন পাইত।
কত? 1,500 না
900
টাকা বেতন পাইত।
এই টাকা থেকে সে নিজের খরচ চালায়া, এবং আমার ছোট ভাই যে বাড়িতে থাকতো ওকেও মানে টুকটাক কাপড় চোপড় ঋণ দেওয়ার চেষ্টা করতো। তো মাঝে একবার আমাদের এলাকায় প্রচুর বন্যা হয়।
আমি একটু জানতে চাই, বন্যার প্রসঙ্গে আমি আসছি, আমি একটু আন্টি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কত টাকা বেতন পেতেন, কত সালে এটা বললেন?
2001 সাল 2001 এর দিকে।
আচ্ছা, আপনি কি কাজ করতেন গার্মেন্টসে ওই সময়?
গার্মেন্টসে মেশিনের সঙ্গে সুতো কাটতাম।
শুধু সুতো কাটতেন? কতক্ষণ কাজ করতে হতো আপনার?
সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত।
প্রতিদিন?
প্রতিদিন 10টায় হতো, 8টায় হতো, 7টায় হতো।
আচ্ছা, সাপ্তাহিক ছুটি কয়দিন পাইতেন? সাপ্তাহিক ছুটি একদিন,
শুক্রবারে বন্ধ
থাকতো, আর বাকি দিনগুলোতে আপনার প্রতিদিনই প্রায় 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হতো, তাই তো? আমার শ্রোতাদেরকে আমি একটু অ্যাড্রেস করতে চাই। দেখুন, যাদের পরিশ্রমের বিনিময়ে আজকের এই পোশাক শিল্প, 2002 সালের কাহিনী, একজন ভদ্রমহিলা ওখানে কাজ করেন এবং সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম যাকে বলা চলে, সকাল 8টা থেকে 8-7টা থেকে কখনো কখনো 9টা থেকে শুরু করে 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করে মাস শেষে তার বেতন হচ্ছে মাত্র 900 টাকা। ওকে, আমরা গল্পের রাজ, আপনি যেখানে ছিলেন।
তারপরে আমার ছোট ভাই ওকে আর কি একবার বন্যা হয় গ্রামে, তো আমার মা আর কি ওকে নিয়ে এসে প্রচন্ড কান্না করে, মানে বাড়িতে গেলে ও খুব কান্না করতো, যে মা
আসলে আসল ছাড়তো না, কান্না করতো আমার সাথে আশপাশে, না তুমি ছোট মানুষ, আমি বাসায় থাকবো না, আমি থাকতাম মেয়েদের সাথে আর কি, তোমার কার কাছে তুমি থাকো, তোমার নানুর কাছে, আমি আবার আসবো তোমার জন্য খাবার জিনিস কিনে রাখো না, আমি যাবো তোমার সাথে, কান্না করতো। তারপরে ওরা রাইখে আসতাম আর কি বাড়িতে,
ছোট ছেলেদের পাঠাতেন
ওই বাড়িতে, তো আমি ছেলে দেখতাম মাঝে সাঝে, আবার ময়মনসিংহে যেতাম। 6-7 বছর চাকরি করছি।
6-7 বছর? আচ্ছা, আমরা জানবো আপনার কাছ থেকে। রাজ,
আমি বলি,
বলেন।
চাকরি করার পর তারপরে আমার যা ময়মনসিংহ যে থাকে সে আর কি ফোন করলো, যে আরিফের আম্মা তুমি এখন আমার কাছে এসে থাকো, আমি একা থাকি আর এই পড়াশোনা করে আমি, আমার শরীর তো ভালো না, তুমি আমার কাছে থাকো, তোমার চাকরির দরকার নাই। পরে আমি ময়মনসিংহ চলে গেলাম। ময়মনসিংহ যাই আমি 7 বছর ময়মনসিংহ থাকছি, তাদের বাসায় কাজ বাজ করছি, খাইছি, কিন্তু টাকা পয়সা দেয়নি আর কি।
জি, 7 বছর, 7 বছর বিনা পারিশ্রমিকে, হ্যাঁ বিনা পারিশ্রমিকে, শুধু খাওয়া দাওয়া আর ভরণ পোষণটা বলা যেতে পারে। ওকে, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920। আজকে এমন দুজন মানুষ আমাদের হ্যালো 8920-তে আছে যারা আমাদের সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে মানুষ, কিন্তু গল্পের শেষটা কিন্তু এই জায়গাটাতে না। গল্পের শেষটা কেমন আপনি চিন্তাও করতে পারবেন না, এবং সেজন্যই বারবার বলি, জীবনের গল্পে আসলে অনুমান করা যায় না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। আপনারা হ্যালো 8920 শুনছেন, এবং হ্যালো 8920-তে আজকে উপস্থিত আছে আরিফ বা রাজ, আমরা যাই বলি না কেন, এবং তার সাথে তার মা আসছেন, তাদের জীবনের গল্প আমরা শুনছি। তাদেরকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আমাদের ফেসবুকে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। আমি ফেসবুকের ঠিকানাটি আরো একবার বলে দিচ্ছি, facebook.com/hello8920। আমি আবারও বলছি, facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। রাজ
জি, এরপরে আমার ছোট ভাইকে আর কি মা নিয়ে এসে, বন্যা হয় তো মা নিয়ে এসে, তো মার তো বেতন কম, তো আর ছোট ভাইয়ের ওই সময় ছোট ছিল, হাফ প্যান্ট বা তেনা কাপড়ের এগুলাই পরতো, তো ওই সময় মানে কিছু কাপড় চোপড় কিনে দেওয়ার প্রয়োজন ছিল আর কি। তো আমার মা আমার ছোট ভাইকে আমার বাবার বাসায় দিয়ে এসে, যে ওকে কিছু কাপড় চোপড় কিনে দিও। পরে বাবা বলে যে আমি টাকা পাবো কোথায়, আমার পক্ষে দেওয়া সম্ভব না। পরে মা নিজের থেকে কিছু টাকা দেয় আর কি, যে টাকা দিলাম তুমি এই টাকা দিয়ে কিনে দিও। কিন্তু পরে একদিন দুই দিন পরে মা আর কি আমার ছোট ভাইকে নিয়ে আসে ইয়ার কাছে, মার কাছে। পরে দেখে যে কিছু কাপড় দিছে, পরে মা দেখে যে এগুলো সব পুরাতন কাপড়, আর এই কাপড়গুলো হইলো আমার মানে বাবা যাকে বিয়ে করছে সেই মহিলার আগের আরেকজন সন্তান ছিল, বিল্লাল নাম। তো ওই ছেলের কিছু পুরাতন কাপড় চোপড় একবারে মানে ময়লাযুক্ত এই ছিঁড়াফাড়া এইগুলা দিছে। তো মা দেখে তো মার প্রচন্ড মানে পরে যে বাবার সামনে ছুঁড়ে ফেলাই দিয়ে আসে, যে এইসব কাপড় মানুষ মানুষের দেয়, পরে মানে সে কাপড় দেয়নি, টাকাগুলো মানে মার ওই বাবা নিজেই নিয়ে নিছে, এই টাকাগুলো আর ফেরত দেয়নি। তারপরে মা যেহেতু রেজা ছোট, আমার ছোট ভাই, ওকে ঢাকা রাখা সম্ভব হইতেছে না, তারপরে ওকে আর কি ময়মনসিং দিয়ে এসে যায়। তো ওই সময় আমি তো মাদ্রাসায় পড়ি, তো ও আর কি বাসায় থাকতো, কাকে মাইনে নিছে বলতে, হ্যাঁ সমস্যা নাই, ও থাকুক, ও যদি পড়তে চায় ওকেও পড়াবো, মানে তাদের ভিতরে এরকম একটা ইচ্ছা ছিল। এর পরের বছর আর কি মা ময়মনসিং চলে যায়, পরে মা থাকতেছে, রিজা থাকতেছে, আমিও থাকতেছি। মরো মনে ইচ্ছা ছিল যে আমি পড়ালেখা শিখতেছি, তো আমার ছোট ভাই অবশ্যই ওর শিখা উচিত, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, শেষ পর্যন্ত হয় নাই ওর পড়াটা আর কি, ও পড়তে পারে নাই, খরচের জন্যই বলা যেতে পারে যে পড়াটা শেষ পর্যন্ত ওর কপালে জুটে নাই। মাঝে আরো কিছু কথা বলা উচিত ছিল, হয়ে গেছে, মানে আমার ছোটবেলা ঈদ বলতে আমি বুঝতাম আনন্দ। আমার জীবনে আমি এই পর্যন্ত মাত্র এক জোড়া চামড়ার জুতা পরছি, এছাড়া আর আমি মানে কোন চামড়ার জুতা পরতে পারিনি। একবার মনে আছে একটা জুতা কিনে দিয়েছিল, আমার পছন্দ হয়নি, মানে আমার মনটা খুব খারাপ ঈদে। আমার চাচা, তিনি আমার কাপড় সবকিছু তিনি দিতেন, তো আমি ছোট ছিলাম, পরে আমি মানে জুতাটা নিয়ে খুব মন খারাপ, আমি মানে কান্ডাকাটি অবস্থা, জুতাটা নিয়ে যে আমি বলতেছি আমার পছন্দ নয়, কি কিনে দিয়ে সব জুতা মেশিন দেয়, এই জিনিসগুলো বলাতে কাকা দুজনে মানে সরম পাইছে। আমি ছোট ছিলাম, আমি বুঝিনি, কিন্তু এখন মানে আমি যদি তারা শুনে থাকে তো আমি সত্যি দুঃখিত, কারণ আমার নিজের বাবা যেখানে আমাকে একটা কিছু কিনে দিচ্ছে না, সে যা দিছে ওটাই অনেক অনেক বড় কিছু। এই জন্য আমি সত্যি কাকার কাছে দুঃখিত যে আমার ওই সময় মন মানসিকতা।
আমি একটু আপনার কাকাকেও আমি সবাই মিলে অ্যাড্রেস করতে চাই, আপনার কাকা নিশ্চয়ই আপনাকে বলছেন, দেখুন প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, ও আসলে নিজের জায়গাটা তুলে ধরার চেষ্টা করছে, এবং ওর জীবনে আপনাদের যে কন্ট্রিবিউশন সেটাকে তো ছোট করে দেখার কোন সুযোগ নেই, কিন্তু ওই মুহূর্তের অনুভূতিগুলো আসলে এরকমই ছিল, এবং আপনারা সেটা নিশ্চয়ই ওকে ভাবে দেখবেন, বুঝবেন, এবং ওর ফিলিংসগুলোকে আমরা আজকে অন্যভাবে দেখতে চাই, অন্যভাবে ভাবতে চাই। এবং হ্যালো 8920 তে গল্পটা আসলে ছোট ছোট ফিলিংস দিয়ে সাজানো না, পুরো কমপ্লিট একটা ফিলিংস, এবং সেই ফিলিংসটা শেষে গিয়ে কোন জায়গাটায় দাঁড়ায় সেটাই আসলে মূল কথা। চলুন, তারপরে যেটা বলছিলেন।
তো আমি তারপর আমার চাচা চাচি আমাকে যতটুকু আদর করতো, আমি বুঝতাম যে হ্যাঁ এটাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর, কারণ আমি কখনো আমার বাবার আদর, মার আদর পাইনি কখনো তাদের কাছ থেকে। তো আমার মনে হয়তো হয়তো এটাই মানে বাবা মার আদর। কিন্তু তারপরে আমি আমার মানে আমার চাচাতো বোন যে তার একটা মানে লেখা পড়ছিলাম তার ডায়েরিতে, তো ওই ডায়েরিটা পড়ে আমার মানে নিজের ভিতরে একটা মানে একটু কষ্ট পাইছিলাম এরকম, যে আমার চাচাতো বোনকে নিয়ে আমার চাচা মার্কেটে গেছে ঈদের জন্য, তো সে লিখতেছে যে আমার মার্কেটের জন্য বরাদ্দ হইল 500 টাকা, তো 500 টাকা দিয়ে আমার মার্কেট ছাড়তে হবে। আব্বু আমাকে নিয়ে মার্কেটে গেল, তো গিয়ে আমি একটা জামা পছন্দ করলাম, ওই জামাটার দাম হলো 1000 টাকা, তো আব্বু আমাকে 500 টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও 1000 টাকা দিয়ে আমাকে ওটা কিনে দিল। তো এই জিনিসটা পড়ার পরে হ্যাঁ কষ্ট, ছোট ছিলাম অনেক, ওই হিসেবে আমার খুব বললাম যে তার নিজের মেয়েকে সবচেয়ে সুন্দরটা কিনে দিল, আর আমি আমি থাকি অথচ আমাকে সবচেয়ে কম দামি যেগুলো এগুলো কিনে দিয়েছে। তো এই জন্য আসলে আমার এই ধারণাগুলোর জন্য আমি সত্যি দুঃখিত, সে আমাকে যা দিছে তাতে আমি মানে কৃতজ্ঞ, বা এটাকে আমি আমার বাবা যেখানে কিছু দেয়নি আমি এটাকে ছোট করে দেখতে পারি না, এটা আমার ভুল ছিল। জি, এর পরে মাদ্রাসায়, পরে যে মাদ্রাসাটায় ভর্তি হলাম, তো ওই মাদ্রাসায় আমার পড়া 4 বছর, চার বছর বললাম ওখানে, তো 4 বছর পড়ার অবস্থায় চতুর্থ যে বছরটা চলতেছিল, তো ওই বছরে মানে আমি আমার ভিতরে একটা ইচ্ছা ছিল যে আমি মেট্রিক পরীক্ষা দেব। তো এর আগে আবার মানে মাদ্রাসায় পড়া অবস্থায় আমার মানে একটা ই ছিল, নেশা ছিল, আমি লেখালেখি করতে পছন্দ করতাম, নিয়মিত ডায়েরি লিখতাম আমি। আরেকটা কাজ করতাম আমি মাদ্রাসায়, দৈনিক আর্তনাদ নামে নিজে আর কি কলম দিয়ে একটা পেপার লিখতাম, যে আমাদের এলাকায় কি কি ঘটতেছে, মাদ্রাসায় কি ঘটতেছে, এইগুলো আমি নিজে আমার কলম দিয়ে একটা 4 পেজের দৈনিক আর্তনাদ নাম দিয়ে আমি নিজে হাতে লিখতাম, তো লিখে পুরো মাদ্রাসায় মানে ছড়াই ছড়াই দিতাম। তো ওখান থেকে আমার ভিতরে একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি সাংবাদিক হব, বা আমি একজন জার্নালিস্ট হতে চাই, তো এরকম একটা ইচ্ছা আমার ভিতরে ছিল। তো কওমি মাদ্রাসায় পড়ে জিনিসটা সম্ভব না, কারণ ওখানে কোন সার্টিফিকেটের ই নাই। তো ওখান থেকে আমার ভিতরে একটা ইচ্ছা কাজ করে যে আমাকে অবশ্যই আমাকে এই জন্য মেট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা দিতে হবে, ওই লাইনে আগাইতে হইলে। তো এই জন্য আমি বাসায় কাউকে জানাই নেই, না জানাইয়া চতুর্থ বছরে আমি আলিয়া মাদ্রাসায়, তো ওই মুহূর্তে আমার পক্ষে স্কুলে যাওয়া সম্ভব ছিল না, তা আলিয়া মাদ্রাসায় আমি বাসায় না জানাই একটা রেজিস্ট্রেশন করি। তো রেজিস্ট্রেশন করার পরে চতুর্থ বছর যখন শেষ হয়, মানে আগস্ট সেপ্টেম্বরে ফাইনাল পরীক্ষা শেষ হয়, এক বছর শেষ, মানে নাইন শেষ, আমি কোনো ক্লাস করিনি আলিয়া মাদ্রাসায়, আমি ক্লাস করতেছি এই কওমি মাদ্রাসায়। তো কওমি মাদ্রাসায় ক্লাস করলাম, তো ক্লাস করার পরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আর কি ছয় মাস হাতে আছে আমার পরীক্ষার, মানে ক্লাস নাইন টেন শেষ হওয়ার পর আর ছয় মাস হাতে আছে। এই অবস্থায় আমি আমার মানে বাসায় জানাই যে আমি পরীক্ষা দেব, তো পরীক্ষা দেবো আমি মানে জানাইলে বাসা থেকে প্রচুর রাগারাগি, না পরীক্ষা দিতে দেবে না তারা।
কেন
পরে পরীক্ষা দিতে দেবে না বলতে, তাদের ইচ্ছা ছিল আমি শুধুমাত্র ধর্মীয় লাইনে, আধ্যাত্মিক লাইনে পড়ালেখা করব এবং এটাই আমার ই হবে, শেষ,
এটাই তোমার টুটি রুচি হবে, তাই তো?
জি, কিন্তু তারা ভাবছিল যে আমি হয়তো আমার জীবিকার জন্য বা অন্য কোনো জন্য আমি আলিয়া মাদ্রাসা পড়তে চাই, কিন্তু মূলত আমার ভিতরে ওরকম কোন ইচ্ছা ছিল না, কারণ আমি জানি যে আমাদেরকে যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন অবশ্যই খাওয়াবেন, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমাকে অবশ্যই সাংবাদিক হইতে হবে, এই জন্য আমাকে এই লাইনে যেতে হবেই, এরকম একটা ইচ্ছা আমার ভিতরে। পরে আমি মানে বাসায় প্রচুর রাগারাগি, তারা আমাকে পরীক্ষা দিতে দেবেই না। ও এর আগে অবশ্য আমার ছোট ভাই, সে ওই বাসায় ছিল দুই বছর মতো ছিল, থাকার পরে পরে যে তার পড়ালেখা হচ্ছেই না, তো আমার যে মানে ঢাকার চাচাতো বোন আছে তার বাসায় আর কি, ওই সময় অনেক ছোট, তার বাচ্চাটা হয়, তো বাচ্চাটা হওয়ার পরে মানে সে বলে যে আমার বাচ্চাটাকে দেখাশোনার জন্য একটা মানুষ দরকার, তো ওই রিজাকে পাঠাই দাও। তো আমার ছোট ওই বাসায় যায়, বাসায় আমার ওই বাচ্চাটাকে দেখাশোনা করে, মানে বাসার টুকটাক বাজার সদাই করে, এরকম কাজ টাজ করে। তো এরকম বর্তমানে আর কি ছয় বছর হয়ে গেছে ওই বাসায় থাকতেছে, পরে আর কি রিজার অবস্থা ওই দিক দিয়ে গেল। আর আমার ওই পরীক্ষার ব্যবস্থাটা, আমি পরীক্ষা দিতে চাচ্ছি, তারা দিতে দেবে না আমাকে, পরে আমি প্রচুর জোরাজুরি মানে অনেক কটুক্তিও করছি এরকম যে আপনার ছেলে মেয়েরে পড়াইছেন, ওই সময় চিন্তা করেন নাই যে মাদ্রাসা পড়ানো উচিত, তার এখন আমি পরের ছেলে আমার নিয়ে, এই ধরনের কথাবার্তা বলছি। এটা আমার যদিও বেয়াদবি হয়েছে, তারপরও মানে আমার ভিতরে এতটা ইচ্ছা ছিল যে না আমাকে পরীক্ষা দিতে হবেই, এবং আমার ইচ্ছা আমি জীবনের লক্ষ্য আমি সাংবাদিক হব, আমাকে হতে হবেই, এই একটা স্পৃহানে হ্যাঁ আমি পড়বই। পরে এরকম মানে বাসায় রাগারাগি, তারা কথা বলেন আমার সাথে একদিন দুই দিন এরকম, পুরো মা বাসায় অবস্থায় মাও দেখতেছে ঘটনাগুলো। পরে তিন নম্বর দিন আমি বাসা থেকে মানে চলে যাই, রাগ করা অবস্থায় না বললেই চলে যাই। আমি এর আগে রেজিস্ট্রেশনটা মানে দুই জায়গায় করছিলাম, ময়মনসিং একটা আলিয়া মাদ্রাসায় করছিলাম, ওখানে করছিলাম সায়েন্সে, তো সায়েন্সে করছিলাম, আবার গাজীপুর করছিলাম একখানে আর্টসে। তো ঘটনাক্রমে গাজীপুর হয়েছিল দুইটাই, কিন্তু আমার সায়েন্সে পড়ারই ছিল না, মানে সায়েন্সে পড়তে হইলে প্রাইভেট খরচ বা সায়েন্সের যে সাবজেক্ট গুলো অনেক কঠিন, প্রাইভেট পড়তে হবে, খরচ যোগানের মতো টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। সেই হিসেবে আমি মানে সিদ্ধান্ত নিয়ে আমি আর্টস থেকে পরীক্ষা দেব, এই জন্য বাসা থেকে বের হয়ে আমি আমার মানে ময়মনসিং আমার এক বন্ধুর সাথে মেসে উঠি, মানে একসাথে রেজিস্ট্রেশন করছি আমরা। তো আমার ওই বন্ধুর সাথে একসাথে থাকতাম, থাকা অবস্থায় পরে কিছুদিন ওর ওখানে থাকি, তো বাসায় জানে না আমি কোথায় আছি। তো বাসায় আমি দেখতেছি যে মানে খুব খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে আমাকে নিয়ে, আমাকে খুঁজে পাচ্ছে না, আমি বুঝতেছি, কিন্তু তারপরে আমি মানে বাসায় যাচ্ছি না, কারণ গেলে আমাকে পরীক্ষা দিতে দেবে না তারা, আমাকে মাদ্রাসায় পড়াবে। তো আমি চলে গেছি, আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমার বন্ধুর সাথে মেসে থাকতেছি। তো মেসে থাকা অবস্থায় পরে আমি ওখান থেকে সায়েন্সে তো হচ্ছে না পরীক্ষা, তো পরে আমি গাজীপুর যেখানে রেজিস্ট্রেশন করছিলাম ওখানে করছিলাম আর্টস থেকে। তা আমি ওখানে ফোন দিই, আমার ওখানে একটা বন্ধু ছিল মাসুদ নাম, ও আমাকে বলে যে তুমি আইসা বলো, তোমাকে আমি লজিং এর ব্যবস্থা করে দেবো এখানে, যে লজিং এর ব্যবস্থা তুমি এখানে থেকে পড়বা। তা আমি গাজীপুর যাই, তো ওখানে গাজীপুর যাওয়ার পরে আমার মানে ই হয় না, লজিং এর ব্যবস্থা হয় না, পরে আমার অবস্থা মানে প্রচন্ড খারাপ হয়ে যায়, টাকা পয়সা হাতে নাই। তো টাকা পয়সা হাতে নাই এখন মানে আমি ক্লাস করতেছি, একদিন দুই দিন করছি, খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি আমার ওই বন্ধু ওর লজিং বাড়িতে ওর সাথেই খাইলাম। তো তিন নম্বর দিন পরে আমি মানে ওই মাদ্রাসায় জানতে পারি যে আমার রেজিস্ট্রেশনটা হয় নাই, মানে স্যার বলতেছে আমি জানি না তোমার রেজিস্ট্রেশন হয়েছে কিনা, এটা বলা সম্ভব হইতেছে না। পরে আমি ময়মনসিং ফোন দেই যে ওই মাদ্রাসায় যে ওখানে রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা, পরে ওখানে খোঁজ নিয়ে জানতে পারি যে হ্যাঁ হয়েছে। তো আমার আবার ভয় ছিল যে ওখানে তো সায়েন্স থেকে হয়েছে, তো সায়েন্সে তো আমার পক্ষে সম্ভব না। পরে আবার চিন্তা করলাম যে এখানে তো হয়ই নেই, ওখানে তো যাই হয়েছে, তা আমার সার্টিফিকেট আতে হইলে তো মানে উপরের লেভেলে পড়তে পারতেছি, পরীক্ষাটা দেই আমি। এই চিন্তা করে পরে আমি মানে ময়মনসিং চলে যাই। তো ময়মনসিং চলে গিয়ে আমার এক বন্ধুর বাসায় থাকি। তো বাসায় তখন আমি আমাকে খোঁজাখুঁজি করতেছে, সে মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসায় কিছু বন্ধু বান্ধবকে মানে এসে পাঠাই, খোঁজ করতে পাঠাই গাজীপুর, এবং অনেকখানে ফোন টোন করে, কিন্তু তারা আমাকে কোথাও মানে খুঁজে পাচ্ছে না। আমিও মানে আমার বন্ধু বান্ধব কাউকে জানাইনি আমি কোথায় আছি, কিন্তু আলিয়া মাদ্রাসায় যেসব বন্ধু ছিল ওদের সাথে মানে যোগাযোগ আছে আমার। পরে আমি এসে মেসে উঠি, পরে আমার একটা বন্ধু ছিল মোস্তফা, ওই ছেলেটাও মানে খুব অসহায়, ও আর কি রিক্সা চালাইতো, আমি মানে আমার জীবনের এটা বলি যে আমারও বাবা নাই বা আমার চাচার বাসায় থাকি, আমারও চাচা খরচ টরচ দিত, তা আমি বাসা থেকে এরকম পলাই আসছি, তা আমি মানে পরীক্ষাটা দিতে চাচ্ছি, তা আমার এখন মানে আমার কোনো উপায় নাই, আমার এখন খাওয়ার টাকাটা পর্যন্ত নাই, আর আমি প্রাইভেট এসব আমি জোগাড় করবো কোথেকে, তা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবো। পরে বললো যে কাজ এটা তো তুমি নতুন মানুষ, কেউ দিতে চাবে না। পরে আমি বললাম যে সমস্যা নাই। ও আচ্ছা, এর আগে বলি আমার একটা বন্ধু ছিল খালিদ নাম, মানে খুব ঘনিষ্ঠ বন্ধু, ওদের বাড়িতে আমি মানে প্রায় যাতায়াত করতাম, তো ওদের বাড়িতে আবার মানে ই ছিল, ভ্যান থাকতো ওদের বাড়ির সামনে, তা আমি মানে যাইয়া ওদের ওই দুষ্টামি করে করে ওদের মানে ভ্যান গুলো চালাইতাম, বলতাম যে খালিদ ছোটবেলা স্বপ্ন দেখতাম যে পাইলট হবো, তো জীবনে তো কত স্বপ্নই দেখছি কিন্তু কোনো সময় তো কল্পনা করিনি যে রিক্সার পাইলট হওয়া লাগতে পারে আমার। তো এরকম ভাবে আমি মানে পরে কথাটা বলছিলাম দুষ্টামি করেই, পরে কেউ মানে বুঝতে পারেনি। পরে আমি আস্তে আস্তে প্রায় যাইতাম, গেলে ওদের সাথে খালিদের সাথে চালাইতাম, পরে ওখান থেকে আর কি আমার এই চালানিটা শিখা। পরে আমি মোস্তফাকে বলি, মোস্তফা তুমি তো চালাও, তো তুমি আমাকে একটু বলে দাও যাতে দেয়, মোস্তফা আমাকে নিয়ে যায়। পরে আমার আবার সমস্যা যে ময়মনসিং এখন পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে, তারা দেখে ফেলে সমস্যা, কি করবো আমি। পরে এই কারণে মুখে যে মাস্ক পাওয়া যায় ওই মাস্ক গুলা পরে পরে আমি মানে কয়েকদিন রিক্সা চালাই আর কি।
মাস্ক মানে কি ধরনের
মাস্ক? ওই যে কি বলে
বাঘের ছবি বা ছবি?
না না না, ওই যে ধুলাবালির জন্য।
ও আচ্ছা, ধুলাবালির জন্য এক ধরনের যেটা পরে। হ্যাঁ
জি, ওটা পরে কয়েকদিন সপ্তাহখানেকের মতো। এট ফার্স্ট যেদিন আমি আর কি বের হই এটা নিয়ে, তো ওই দিন আমাকে মানে হাত কাঁপতে ছিল বলতে পাকা যেরকম যারা চালায় ওই রকম হচ্ছিল না। পরে কিছু দূর যাওয়ার পরে একটা লোক আর কি আমাকে ই করে ধরে যে তুই রিক্সা চুরি করে আনছিস। পরে আমি বলি যে না ভাই, আমি চুরি করে আনিনি, আমি একজন ছাত্র, তো আমার সমস্যাই কারণ আমি পরে না তুই চুরি করে আনছিস। সে মানে এক প্রকার জোর করে আমার কাছ থেকে রিক্সাটা নিয়ে যাবে এই অবস্থা। পরে আমি বারবার বলতেছি না এটা অমুক গ্যারেজের রিক্সা, তা আমি মানে ফোন দেই, তো ফোন দিলে মালিক যে সে হইলো বাসায়, তো আনছিলাম যার কাছ থেকে সে মানে তার কাছে ফোনটা নাই। পরে ওই লোকটা আমার সাথে মানে জোরাজুরি করে সে রিক্সাটা নিয়ে যাবে এই অবস্থা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ওঠেন, তো আপনাকে আমি যে মালিক তো মালিকের কাছে নিয়ে যাই। ওই লোকটা বসে, পরে আমি চালাই, পরে মালিকের কাছে নিয়ে যাই। পরে মালিক বলে যে না সমস্যা নাই, ওকে আমি দিছি। পরে আর কি ওই লোকটা চলে যায়। তো এরকম ভাবে ছয় সাত দিন পরে আমি মানে পড়বো কি, আমার মানে পড়া তো হচ্ছেই না, নিজের খাবার জোগাড় করতে যাই, মানে আমার থাকার খরচ ই করতে যাই, আমার সমস্যা পড়ে যেতেছি আমি। পরে আমি
তখন তোমার বয়সটা কত বলো তো?
এইগুলা গত লাস্ট গত বছরের ঘটনা।
আচ্ছা, গত বছরের এসএসসি পরীক্ষার সময়ের ঘটনা?
এসএসসি পরীক্ষার চার পাঁচ মাস আগে।
এসএসসি পরীক্ষার পাঁচ মাস আগে, 2012 সালের এসএসসি পরীক্ষার পাঁচ মাস আগের ঘটনা এটা। প্রিয় শ্রোতা বুঝতেই পারছেন, 2012 সাল মাত্র কয়েকদিন আগে গিয়েছে, কয়েক মাস আগে গিয়েছে। সেই 2012 সালের এসএসসি পরীক্ষার্থীর মাত্র কয়েক মাস আগের ঘটনা। ওকে, তারপর?
জি, এরপরে বাসা থেকে এরকম আমাকে খোঁজাখুঁজি করা হচ্ছে, পাচ্ছে না। তো এরপরে আমি নিজেই মানে বাসা একদিন ফোন দেই কাকির কাছে, কাকি তো আমাকে খুব আদর করতো, তো আমার ফোন পেয়ে সে মানে কেঁদে ফেলে, জারিফ তুমি কোথায় আছো? পরে আমি বলি যে আম্মা আমি তো খুব কষ্টে আছি, তা আমি তো পরীক্ষা দিব, আপনারা আমাকে পরীক্ষা দিতে দিবেন, এখানে বাসা থেকে চলে আসছি না বলে। পরে সে মানে কান্না করে বলে যে দেখ বাবা, তোর ছোট থেকে এতটুকু বড় করলাম, তো তুই পরীক্ষা দিবি, আমি আসলে বুঝতে পারিনি তোর যে এত আগ্রহ, তো আচ্ছা ঠিক আছে তোর কষ্ট করে দেওয়া লাগবে না, তুই দিবি যখন তো ভালো করে পরীক্ষাটা দে। তো এটা বললে পরে সে আর কি আমাকে বাসায় আসতে বলে। আমি বললাম যে আসলে আমাকে পড়তে দিবেন? তো পরে বললো যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, তুই পরীক্ষা দে, ভালো করেই দিবি যদি। পরে আর কি যে বাসায় মানে গেলাম, বাসায় যাওয়ার পরে কাকি আমাকে প্রাইভেট ঠিক করে দেয়। পরে আমি দুই মাস মাত্র, আমার এর আগে আমার অঙ্ক ইংলিশটা আমি নিজে থেকে প্র্যাকটিস করতাম সবসময়, কারণ আমি জানি যে আর্টস পড়তে গেলে ইংলিশটা ভালো পড়তে হয়, আমার নিজে নিজে আমি প্র্যাকটিস করতাম মাদ্রাসায় পড়ার পাশাপাশি। এরপরে অঙ্কটা দুই মাস প্রাইভেট পড়ি, দুই মাসে 1000 টাকার মতো লাগে, ওটা আমার কাকি আমাকে এই খরচটা দিয়ে দেয়। তারপরে পরীক্ষাটা কাছে আসে, তো এখন মানে সামনে আরেকটা সমস্যা ছিল, আমার এককালীন 5000 টাকা লাগবে এই ফর্ম ফিল আপ এবং কোচিং ফিস। আবার মাদ্রাসায় কোচিং আমি করিনি, কিন্তু না করলো মানে এরকম একটা কথা বলছিল যে কোচিং না করলো টাকা দিতে হবে, যদি টাকা না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, এরকম একটা ভয়। তো আমার মানে এই সময় পড়তেছি কিন্তু তারপর নিজের ভিতরে একটা টেনশন, এতগুলো টাকা আমি কই পাবো। পরে আমার ছোট ভাই আবার এই যে আমাদের পরীক্ষার এক দেড় মাস আগে একটা ঈদ গেছে, রোজার ঈদ, এই ঈদের পরে আমার ছোট ভাই এই বাসা থেকে মানে চলে যায় রাগ করে, পলাই চলে যায়। ঈদে ও একটা জামা কিনতে চাইছিল, ওকে ওইটা দেয়নি, কারণে মানে না বলে রাগ করে পলাই চলে যায় বাড়িতে, গ্রামের বাড়িতে, নানা বাড়িতে আর কি। আমার বাড়ি বলতে আমার নানা বাড়ি আর কি, গোপালগঞ্জ যায় আর কি। তো গোপালগঞ্জ সদরে রাজমিস্ত্রির কাজ শুরু করে ও। এখন তো চলতে তো হবে, নানা বাড়িতে সমস্যা, ওখানেও থাকা সম্ভব হইতেছে না। পরে ওর রাজমিস্ত্রির কাজ নেয়, পরে আমি আর কি ওকে ফোন দিই যে রিজা তুই তো গেছিস, এখন তো আমার পরীক্ষার সামনে আমার কিছু টাকা লাগবে, এখন ফর্ম ফিল আপের টাকা না হলে তো আমার পরীক্ষাই দেওয়া হবে না, তো আমি কি করবো? পরে ও বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোর টাকা লাগবে, তা আমি
This track was downloaded from FusionBD.com.
কিছু টাকা তোকে দিতেছি, পরে মাসখানেক পরে আমাকে 2,000 টাকা আর কি ম্যানেজ করে দেয়। আর আমার ছোট মামি তিনারা আসলে আমাদেরকে খুব হেল্প করছেন, তাদের প্রতি সত্যি চিরকৃতজ্ঞ। আমি সবচেয়ে বিব্রত বোধ করি কেউ যদি আমার ঠিকানা জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, আমি প্রথমে চিন্তা করি আমার বাড়ি আমি কোথায় বলবো, আমার তো বাস্তবে কোনো বাড়ি নাই, আমার যেটা আছে ওটা আমার বাবার বাড়ি। এবং আমি এটাও জানি যে আমি আমার সে বাবার বাড়ি থেকে কোনো অংশ পাবো না, বা বাবার সেই পরিচয় আমার পরিচয় হবে না, সে দেবে না এটা আমাকে। এই হিসেবে আমি মানে দ্বিধাদ্বন্দ্বে পড়েছি, আমার পরিচয় বলতে আমি নিজে সত্যি খুব দ্বিধাদ্বন্দ্বে পড়েছি আমি কি বলবো। তো এই হিসেবে আমার আশ্রয় বলতে আমার মামির কাছেই আমার আশ্রয় আর কি, আমার নানা বাড়িতে ছোট মামি, তিনি সেও নিজেও আমার পরীক্ষার জন্য সেও 1,500 টাকার মতো আর কি ই করে দেয়। এরকম ভাবে 3,500 টাকা হয়, আমার ছোট ভাই দেয় 2,000 আর আমার কাকি বাকি টাকাটা ম্যানেজ করে দেয়। এরপরে এসএসসি পরীক্ষাটা আসে, তো পরীক্ষাটা শুরু হয়, তো পরীক্ষাটা শুরু হইলে ভালো মতোই দেই পরীক্ষাগুলো সবগুলা, কাকি মানে খুব যত্ন করে পরীক্ষাগুলো আমাকে হেল্প করে, হেল্প বলতে প্রতিদিন যাওয়া আসার ভাড়া, আসার পরে খাওয়া দাওয়া মানে আমার পড়া যাতে ডিস্টার্ব না হয়, এই জন্য মা কাজ করতেছে মাকে বলতেছে যে ও পড়তেছে ও যাতে কোনো ডিস্টার্ব নেই যাতে। পরীক্ষাগুলো খুব ভালোই দিছি, হ্যাঁ আমি জানতাম যে আমার রেজাল্ট খুব ভালো হবে, কিন্তু বাসা থেকে কেউ মানে আমার উপরে ভরসা করতে পারে নাই যে এই ছেলে মাদ্রাসায় পড়ছে ওর রেজাল্ট আবার এসএসসি তে ভালো হয় কেমনে, অঙ্ক ইংলিশ। এবং আমার চাচাতো ভাই পরীক্ষার 10-15 দিন আগে যে আমার একটা পরীক্ষা নেয়, আমার অঙ্কে মানে অনেকগুলো ভুল হয়, তো ভুল হয় বলতে ওই মুহূর্তে পর্যন্ত আমার একটা টেনশন ছিল, টাকার টেনশন, এই কারণে মানে আমি পড়তেই পারিনি ভালো করে। আমি বলছিলাম যে সমস্যা নেই আপনারা দেখেন আমার পরীক্ষা খুব ভালো হবে। তারপরে মানে আমার প্রতিদিনের পরীক্ষার মাঝে 2 দিন বা 1 দিন করে গ্যাপ থাকতে গ্যাপ গুলাতে আমি মানে খুব বেশি বেশি পড়তাম, তো বেশি বেশি পড়ার কারণে পরীক্ষাগুলো খুবই ভালো হয় আমার। তো আমি শিওর ছিলাম যে আমার গোল্ডেন প্লাস পাবো আশা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি তো মাত্র পড়ার সময় পেয়েছি 3 মাস বা 2.5 মাস, এই কারণে আমার বাংলার এটা ছুটে যায়, এই কারণে গোল্ডেন হয় না, এই কারণে আর কি এ প্লাস হয় এমনি।
কোথা থেকে পড়ো তুমি, কোথা থেকে পেলে এ প্লাস, কোন স্কুল থেকে?
জি মাদ্রাসা বোর্ড থেকে, ময়মনসিংহ সদরি।
আচ্ছা ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড থেকে তুমি প্লাস পেলে, একটা সাবজেক্টে শুধু ছুটে গিয়েছিল সে কারণে তুমি গোল্ডেন পাওনি, গোল্ডেন এ প্লাস পাওনি। ওয়াও, ওকে। যেটাই বলছিলাম যে আসলে জীবনের গল্পে না কোন জায়গাটা এসে দাঁড়াবে আপনি চিন্তা করতে পারবেন না। এই ছেলে জীবনে দুপুরবেলা ঠিক মতো খেতে পায়নি, আমরা এরকম গল্প বহুবার পত্র পত্রিকাতে পাই, ঠিক মতো সলতে চলে না ঘরের, বাবা পরিশ্রমী। ওর যে স্ট্রাগল লাইফটা, সে স্ট্রাগল লাইফ থেকে, ও মাই গড, কংগ্রেচুলেশন। আসলে তোমার জন্য খুবই ছোট্ট একটা শব্দ, আমি সেটা দিতে চাই না, চলো সামনের দিকে যাই। এ প্লাস পেলে তুমি, তারপর
আবার আমি মানে পড়ালেখা বলতে আমি নিজের লক্ষ্য উদ্দেশ্য জানতাম, আমাকে জার্নালিস্ট হতে হবে এটা আমার লক্ষ্য, কিন্তু কিভাবে হব কেমনে কি করতে হবে এই পথ ঘাট আমার কিচ্ছু জানা নেই। এর মাঝে আমি মানে আমি জানতাম যে আমাকে ময়মনসিংহে পড়তে হবে, ময়মনসিংহে পড়ব, আমি কল্পনাও করিনি যে আমার এর বাইরে আরেকটা জগৎ আছে বা অন্য কোথাও পড়া যেতে পারে। আমি আবার এটাও জানতাম যে আমার পরীক্ষার নাম্বার গুলা খুব মানে সবগুলা পরীক্ষা আমি লিখে রাখছিলাম, যে পরীক্ষা দিয়ে আসার পরে আমি কাকে কে বলতাম যে আজকেরটায় 90 পাবো, আজকেরটায় 95 পাবো, আজকেরটায় 85 পাবো, এরকম বলতাম আমি। তেমন আমি মানে হ্যাঁ আমার মনে হবে এরকমই আমি পাইছি। তো আমার জীবনে সবচেয়ে দুঃখের বিষয় ঘটে গেছে যে আমার পরীক্ষার প্রতি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন আমার কাকি, তিনি আমাকে খুব মানে সান্ত্বনা দেওয়া কথায় হেল্প সবকিছু তিনি করছেন। আমার পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার 3 দিন আগে তিনি ইন্তেকাল করছেন আর কি, আমার রেজাল্ট তিনি শুনে যেতে
পারেন। কিছু বলছিলেন বলেন তো,
শুনে যেতে পারলো না আরকি, পরীক্ষাটা খুবই আদর করছে।
আমি কল্পনাও করিনি যে মারা যাবেন, তো মারা যাওয়ার আগে তো ওই মুহূর্তে আমি তো জানতাম যে কলেজে ভর্তি, মারা যাওয়ার কিছুদিন আগে জানি যে আমাকে কলেজে ভর্তি হইতে হবে, কলেজে ভর্তি হলে অনেক খরচ, এই জাতীয় এটাই করে পরে আমি ময়মনসিংহে কোনো ভাবছিলাম যে একটা কাজ টাজ জোগাড় করতে চেষ্টা করি। তো ওদিকে আমার একটা বন্ধু একটা মাদ্রাসায় ই করতো, শিক্ষকতা করতো, মানে ক্যাডেট মাদ্রাসা, অঙ্ক ইংলিশ সবই আছে। ওই সময় তো রেজাল্ট প্রকাশ হয়নি, তো ওই মুহূর্তেই তারা, আমি ভালো ছাত্র মানে আগে থেকে তারা তো জানতোই, তো ওই হিসেবে তারা আর কি আমাকে ওই মাদ্রাসায় নিয়োগ দেয় যে তুমি আমাদের মাদ্রাসায় আরবিটা পড়াবা আর ইংলিশটা পড়াবা। পরে বলে যে তোমার পড়ালেখার কোনো সমস্যা হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের মাদ্রাসায় খাওয়া দাওয়া করবা, এবং তোমাকে প্রতি মাসে আমরা একটা টাকা দেবো, বেতন দেবো, এই বেতনটা নিয়ে তোমার খরচটা তুমি চালাবা। তো এটাই আমারই ছিল। তো আমি মানে কাকিটা মারা যাওয়ার পরেই মানে এই সমস্যাটা হয় যে ওই মাদ্রাসায় আমি, তারপর আমি আশাবাদী মানে ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি কাকি মারা গেছে সমস্যা নাই, আমি মাদ্রাসায় পড়ে যে বেতন পাবো এই বেতন দিয়ে আমি আমার মাকে নিয়ে একটা বাসা নিয়ে থাকবো, আর খাওয়ার ব্যবস্থা তো মাদ্রাসায়, আর বেতনের টাকা দিয়ে মার খরচটা চলে যাবে, আর কলেজে যেহেতু রেজাল্ট ভালো হয়েছে বৃত্তি টিত্তির ব্যবস্থা করে দেখে হয়তো পেতেও পারি, তো এরকম একটা চিন্তাধারা ছিল। তো মাঝখান থেকে আমার ছোট ভাইটা যে বাসায় থাকে আর কি, আমার চাচাতো বোনের বাসায়, ওই তিনি আর কি আমাকে ফোন দেয় যে আরিফ তোমার রেজাল্ট তো ভালো হয়েছে, তাই তুমি নটরডেম কলেজ একটা ই করে দেখতে পারো,
ভর্তি পরীক্ষা
অ্যাপ্লাই করে দেখতে পারো। পরে আমি বলছি যে নটরডেম কলেজ আমি ছোটবেলা শুনছি, যে কাকির মুখে শুনছি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কলেজ, ওইখানে সব ব্রিলিয়ান্ট ছাত্ররা চান্স পায়, তা আমার দ্বারা ওখানে হবে না, আমি পারবো না, মানে আমি ডাইরেক্ট না করে দিছি। পরে বলতেছে না তুমি তারপর চেষ্টা করে দেখতে। আমি বললাম যে না আমার কাছে ঢাকা আসার ভাড়াই নাই, আর আমি ওখানে যে এত দৌড়াদৌড়ি এত ঝামেলা। পরে সে বলে যে না সমস্যা নেই, তোমার টাকাটা আমি ই করে দেবো, সমস্যা হবে না। মানে তারই আগ্রহ বেশি, আমার এক ফুট আগ্রহ ছিল না যে আমি নটরডেম কলেজ আসবো। আমি বললাম ধর পাগলের আলাপ এগুলো, আমাকে নটরডেম কলেজ আনবে। তা আমি এবার এর মাঝে মানে এবার অনলাইনে ভর্তি সিস্টেম গেছে, তো ময়মনসিং একটা কলেজে আবেদন করছিলাম, ওখানে মানে রেজাল্ট ই হওয়ার পরে সেরা 9 জনের মাঝে ছিলাম, 450 জনের মাঝে। আর ঢাকা কলেজে ই করছিলাম, ঢাকা কলেজে ছিল 51তম র্যাঙ্ক আমার। তো ওই হিসেবে মানে আমার ই ছিল যে হ্যাঁ আমার নাম্বার, পরীক্ষার নাম্বার গুলো অনেক বেশি বেশি ছিল, এই জিনিসটা মানে বুঝতে পারছিলাম। তো সব কলেজে রেজাল্ট ই হওয়ার পরে নটরডেম কলেজে মানে ই দিছে, ঘোষণা দিয়ে যাওয়া।
আপনি নটরডেম কলেজে পরীক্ষা দিলেন তার মানে?
না,
দেন নাই।
সব কলেজের রেজাল্ট ই হয়েছে, আউট হয়েছে, কারা কারা চান্স পেয়েছে এই সময় নটরডেম ই দিছে, সার্কুলার দিছে।
ওকে, তারপর
পরে আমি ওই সময় ম্যামিসিং, তো নটরডেম কলেজে মানে একটা ঝামেলা হয়েছিল এই কারণে আর কি, তার একটু দেরিতে দিছে। ওই দিন আমাকে ফোন দেয় জারিফ কালকে নটরডেম কলেজে ফর্ম ছাড়া হবে, তো তুমি কালকে এসে একটা ফর্ম তোলো।
আমি একটু জানতে চাই যে এই আপনার রেজাল্টটা ভালো হলো এটা তো আপনার বাবা জানে না, জেনেছিল?
জেনেছিল, আমি জানাইতে চাইনি, কিন্তু আমার কাকা মনে হয় জানাইছিল, কিন্তু জানানোর পরে সে আমাকে কিছু বলেও নেই, কোনো প্রতিক্রিয়াও নেই, কিছু নেই,
কোনো যোগাযোগ করেন
না।
আপনার জানা মতো ওই ঘরের কোন সন্তান আছে এখন? যার সাথে?
জি জি, তাদের দুইটা সন্তান আছে, দুই ছেলে। জি,
তারা কি করে?
তারা একজন 4 এ পড়ে আর একজন 6 এ পড়ে।
ওকে, আপনার বাবা এখনো সরকারি চাকরি করছেন?
জি।
ঠিক আছে, চলুন। তারপর
যে এরপরে আমি আসলাম, পরের দিন নটরডেম কলেজ থেকে ফর্ম তুললাম, তো ফর্ম তুলে দেখলাম যে ফর্মের মাঝেই মানে একটা পরীক্ষার মতো হয়ে যায় যে সম্পূর্ণ ইংলিশে, মোটামুটি অনেক কঠিনই, তারপরও আমি পূরণ করে জমা দিই। ওখানে আবার পরীক্ষার পয়েন্ট হিসেবেই মানে প্রাথমিক বাছাইটা হয়, তো এই বাছাইটার জন্য পরের দিন পেপারে ঘোষণা হয় হবে। তো পরের দিন পেপারে দেখলাম যে হ্যাঁ আমি মানে ওই সময় ঢাকায় আমি মানে সিলেক্ট হয়েছি পয়েন্টের জন্য। তো পয়েন্টের জন্য সিলেক্ট হওয়ার পরে ডেট দিছে যে এত তারিখে পরীক্ষা, মানে লিখিত এবং মৌখিক দুইটা পরীক্ষা দিতে হয়। তা আমার এই ব্যাপারে কোনো প্রস্তুতি নেই, তো আমি ময়মনসিং চলে গেছি। ময়মনসিং আবার আমার ওই দিকে মাদ্রাসায় টিচিং করতে হয়, তো ওখানেই করতেছি। পরের দিন পেপারে দেখলাম যে ই দেওয়া মানে পরীক্ষার ডেট দিছে, তা আমি মানে আমার আগ্রহ নাই একবারই, ধরো ওখানে যে লাভ নেই, আর থেকে ময়মনসিং আনন্দমোহন কলেজে চান্স পেয়েছি, তো এখানেই পড়ি। আনন্দমোহনে আবার ভর্তিও হয়ে গেছি, মানে ভর্তির ডেট শেষ হয়ে যায় কারণে যদি নটরডেমে চান্স না পাই এই কারণে মানে আনন্দমোহন ভর্তি হওয়া আমার, এবং ভর্তির টাকাটা আমাকে আমার চাচাতো বোন সেই দিছিল। তো আমি পরের দিন আসবো না, তো আমাকে মানে খুব রাগারাগি আমার চাচাতো বোন যে তুমি তোমার নাম্বার গুলো এত ভালো ভালো দিয়ে দেখো কি হয়। পরে আমি মানে আসি, তাদের জোরাজোরিতে পরীক্ষাটা দেই এবং লিখিত মৌখিক দুটো পরীক্ষাই দেই। পরীক্ষাও হ্যাঁ ভালোই হয়েছিল, ভালো বলতে ওখানে মানে সৃজনশীল দক্ষতাটা একটু বেশি যাচাই করা হয় আর্টসের ছেলেদের জন্য। আর সৃজনশীল দক্ষতা বলতে আমার যেহেতু লেখালেখির অভ্যাস আগে থেকে ছিল, এসে আমার মানে এই জিনিসটা খুব ভালো হয়েছিল, আমি বুঝতে পারছিলাম। পরে আমি মৌখিক পরীক্ষাও ভালোই হয়। তারপরে দুই দিন পরে ই রেজাল্ট হয়, আমি মানে ওই সময় আমি সিংহ দোয়া করতে চাললাম আমি যাতে নটরডেম চান্স না পাই, মনে মনে কেমন আমার ইচ্ছা ছিল না। আমি আবার আইসা মানে এই জিনিসটা জানিয়ে গেছিলাম যে নটরডেমে ভর্তি হইতে টাকা লাগে হলো 11,000 টাকা লাগে, এই কারণে আমার মানে এই ছিল যে এত টাকা কে দিবে আমাকে, আমার পক্ষে এই যে
মানে আমি যদি চান্স পাই তাহলে আমার কোনোভাবেই ভর্তি হওয়া হবে না,
এই জন্য
আমার দরকার নেই।
যে আমি মানে মনে মনে কেমন না হইলেই ভালো হয়, এবং ময়মনসিং আমার বন্ধু বান্ধব ওরা বলতে থাক ময়মনসিং এ থেকে যা, যাওয়ার দরকার নেই। তো ঘটনাক্রমে পেপারে ই হইলো যে আমি চান্স পাইছি এই জিনিসটার পরে আমি মানে এখন কি করব। পরে আমি ফোন দিলাম কাকার কাছে যে কাকা আমি তো চান্স পেয়েছি কি করব। পরে এই জিনিসটা শুনি না তারা খুবই মানে ই হয়ে গেছে যে চান্স পেয়ে গেছি আমি, মানে পরে আমাকে বারবার ফোন দিতেছে যে তুমি ময়মনসিং থেকে ভর্তিটা বাতিল করে তোমার যে ট্রান্সক্রিপ্ট ওটা নিয়ে চলে আসো ঢাকা নটরডেমে চলে আসো। এরপরের দিন আবার লাস্ট ডেট ভর্তি নটরডেমে, ওই একদিনের মাঝে ময়মনসিং থেকে ভর্তি বাতিল করে এটি করে আমি ঢাকা চলে আসি। ঢাকা যখন চলে আসতেছি তখন গাড়ির ভিতরে মানে আমার মাথা ঘুরতেছে এতগুলো টাকা, মানে এখনো জানে না আর চাচাতো বোন এতগুলো টাকা লাগবে। পরে আমাকে ফোন দিছে গাড়ির ভিতরে, জারিফ নটনে ভর্তিতে কত টাকা লাগে। পরে আমি মানে জানি, কিন্তু তারপরে আমি বলছি যে আমি জানি না কত টাকা লাগে, ইচ্ছা করি, কারণ এতগুলো টাকার কথা আমি কেমনে বলবো।
ভর্তি কিন্তু বাতিল হয়ে গেছে এর মধ্যে, ময়মনসিংহের।
হ্যাঁ, ময়মনসিংহে ভর্তি বাতিল, আমি বলছি আমি জানি না। পরে সে নটরমে ফোন যোগাযোগ করে কেমনে মানে জানছে যে 11,000 টাকা লাগে। পরে এটা শুনে আমাকে ফোন দিয়েছে আরিফ, 11,000 টাকা লাগে। পরে আমি তো একবারে পুরাত, পরে বললাম যে এখন কি করব আমি। পরে আমার মানে নিজের ভিতরে কোনো সাহসও পাইতেছি না, প্রচন্ড একটা ভয় যে তাহলে কি আমার পড়ালেখা একবার বাদই হয়ে যাবে। তো আনন্দ মনোবর্তী বাদ করে দিলাম, তো এখন 11,000 টাকা লাগবে, কারণ কি আমি একবারে মানে ছিটকে পড়বো, থাইমে যাবো আমি অবস্থায়, মানে প্রচন্ড কষ্ট লাগতেছিল আমার। পরে রাত 11:30 বাজে, আমি গাড়ি থেকে নামছি, পরে সে বলতেছে যে তুমি চিন্তা করো না, দেখি আমি পারি কিনা কিছু করতে। পরে অবস্থা আমার কাকা আমার আব্বার কাছে ফোন দেয় যে তোর ছেলের দেশের সবচেয়ে সেরা কলেজে চান্স পাইছে, তুই ওরে কিছু টাকা দে, 11,000 টাকা লাগবে, তুই কিছু দে আর আমরা কিছু দিই। পরে সে বলতেছে আমি টাকা কোত্থেকে দেবো, আমি পারবো না দিতে। পরে কাকা মানে খুব একটু রাগারাগি করে যে তোর না দিলে চাকরি টাকরি চলে যাবে, যে তোর কিছু ইটি বলে। পরে সে বাধ্য হয়ে 3,000 টাকার মতো দেয় আর কি ভর্তি বাবদ, এবং বাকি টাকাটা আমাকে আমার চাচাতো বোন সে ম্যানেজ করে দেয়। ম্যানেজ বলতে চাচাতো বোন পুরো 10,000 টাকাই দেয়, বাবার ওখান থেকে লাগছে 1,000 টাকা। তারপরে ভর্তি হলাম নটরডেম। তো ভর্তি হওয়ার পরে মানে আমার জীবনের সবচেয়ে যে কষ্টকর, যে আমি মানে ভর্তি হয়ে বুঝতে পারছি যে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলাইছি। ভর্তি না হওয়াটাই সবচেয়ে ভালো ছিল, মানে আমি জিনিসগুলো তখন থেকে বুঝতে মানে উপলব্ধি করতে পারতেছি। তো ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমি এখন কোথায় থাকবো, আর ঢাকা তো আমার কোনো থাকার জায়গা নাই। তার মাঝে আবার ময়মনসিং আমার চাচার নিজস্ব বাসা ছিল, রিটায়ার করার পরে নিজের একটা বাসা, ওই বাসায় মা কাজ টাজ করতো, তো মাকে নিয়ে পড়ে গেছি বিপদে। এখন মাকে কোথায় রাখবো, কাকি মারা গেছে, কাকাকে তার ছেলে মেয়ে নিয়ে আসছে ঢাকা, তো মার তো আরো বাসা থাকা হচ্ছে না, আমিও থাকতেছি না, তো মাকে এখন কোথায় রাখবো। পরে মাকে আবার এই বাসায় নিয়ে আসলাম কাজের বয় হিসেবে, তো মাকে এই বাসায় ঢাকার পরিবেশ মানায় নিতে পারে না, বাসা কাজে কষ্ট হয় অনেক। পরে মার প্রচন্ড জ্বর, অবহেলা টবহেলা সবকিছু মিলাই। পরে আমি আর কি মাকে বললাম, মা তোমার তো অসুস্থ, তোমাকে বাড়ি রেখে আসি। পরে আমার নানা বাড়িতে রেখে আসলাম মাকে, তো মা নানা বাড়িতে থাকতেছে অবস্থায়। আমার কলেজের ক্লাস শুরু, তো এখন আমি একদিন দুই দিন ছিলাম আমার এই চাচাতো বোনের বাসায়, দুই দিন এ বাসা থেকে আমি মানে ক্লাস করি। তো এভাবে তো আর যায় না, আমি একটা পরের ছেলে, এভাবে আমার ছোট ভাই ও বাসায় কাজ টাজ করে থাকে, তো আমি এখন কোথায় থাকবো, আমার একটা ব্যবস্থা তো হওয়া দরকার। তারপরে মানে আমার কাকাই ব্যবস্থা করে যে তোর বাপের বাসায় ওই বাসায় বলে দিয়েছে, তুই ওই বাসায় থাকবি। পরে আমি ওই বাসায় যাই, ওই বাসায় যাওয়ার পরে সে প্রচুর মানে রাগ আমার উপরে, যে আমি একটা বোঝা হিসেবে আসলাম ওই বাসায়, তো বোঝা হিসেবে আসলাম, তারপরেও গেছি থাকতে। তো থাকতে যাওয়ার পরে থাকতেছি আমার উপরে অত্যাচার বলতে মানসিক অত্যাচার করতেছে, আমার সাথে কোনো কথা বলতেছে না, এইসব এরকম অবস্থা। তো তারপরে আমি ওই বাসায় থাকলাম, থাকা অবস্থায় ওই বাসায় আমার উপরে অত্যাচার বলতে কিরকম হইতো, যে আমি প্রতিদিন সকালে না খেয়ে কলেজে যাইতাম, আমার ভোরে 6টার দিক চলে যাওয়া লাগতো, 6টার দিক বেরিতাম, প্রতিদিন ভোরবেলা আমি না খেয়ে কলেজে যেতাম। তো পরে দুপুর 1টায় ছুটি হইতো আমার, তো 1টা ছুটি হইলে 1টা থেকে বাসায় আসতে আসতে 2টা বাজতো, 2টার সময় আসার পরেও তো খাবার আমাকে মানে খাবার কেউ সাধত না, আমার নিজেরই হাত দিয়ে বাইরে নিয়ে খাওয়া লাগতো। তো এভাবে কিছুদিন গেল, 20-25 দিন পরে রোজা আসে। তো রমজান মাস আসলে তো মানে আমার জীবনের সবচেয়ে কষ্টকর রোজা মানে এবার রাখছি আমি, যে পচা বাসি খাবার খেয়ে রোজা রাখতে হইতেছে। আমার ঘরের ভিতরে আম কাঁঠাল সবই রাখা হইতেছে, আমার অজান্তে তারা আরেক রুমে বসে বসে খাইতেছে, আমার নিজের বাবা, আমি দেখতেছি, কিন্তু তারা আমাকে একটু সাদার মানে একটু যে সাধবে একটু বলবে খাওয়ার জন্য, এই ধরনের কোনো মানে তাদের ভিতরে উপলব্ধি নাই। তা আমার নিজের ভিতরে মানে খুব মানে ই লাগতো, যেমন আমি কোথায় আছি, এটা কার বাসা, আমার বাবার বাসা, সে আমার সাথে একটা কথা বলে না, আমি পুরো একবারে একা, কি মানে দুনিয়ার ভিতরে আমি একা, আমার আর কেউ নাই। মা থাকতেছে বাড়িতে, পুরো একা কি আমার কেউ নাই, সবসময় একা একা আমি ডায়েরি লিখতাম আর প্রচন্ড কান্না করতাম, যে আমার খাওয়ার কষ্ট হয়, যে ঘরের ভিতরে মাছের তরকারি রান্না হইতেছে, মাংসের তরকারি রান্না হইতেছে, ডিম রান্না করতেছে, কিন্তু মাছ ডিম এগুলো আমার ভাগ্যে জুটতেছে না, আমি ভাত খাচ্ছি ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে, তো এই তরকারিগুলো ওইগুলো আমি মানে খেতে পারতাম না, এরকম অবস্থা। তো এরপরেও আরেকটা জিনিস মানে প্রায় প্রায় করতো, আমি যদি ভাত খাইতাম তো ভাত খাওয়ার পরে মানে আমার ওই সৎমাটা সে মানে এরকম ভাবে বলতো যে আর কত খাইস, খাই তো সব শেষ করে দিলি, এত ভাত খাওয়া লাগে, মানে নিজেতে খোটা দিয়ে আমাকে মানে কথা বলতো। এগুলো শুনে মানে আমার আরো মানে আমি বুঝতাম যে আমাকে কষ্ট দেওয়ার জন্য এইসব কথা বলা হয়। তো এরকম ভাবে রমজান মাসে 5-6টা রোজা গেলে তো আমাকে ওই আমার বাবার বাসায় থাকা অবস্থায় আমাকে কোনো মানে খরচপাতি বলতে কলেজে যাওয়ার ভাড়াটা এইগুলা কিছু দেওয়া হইতো না। তো এই খরচগুলো আমার এই ছোট ভাই যে থাকতো ওর কাছ থেকে আমি নিয়ে গেছিলাম, যে 500 টাকা নিয়েছিলাম, এই টাকা দিয়ে আমি অনেকদিন যাতায়াত করছি। তো একদিন আমি আমার বাবাকে বললাম যে আমি কলেজে যাব, আমার ভাড়া নাই। তো সে বলছে যে ভাড়া নাই, আচ্ছা তো দেওয়া দরকার, এমনি বলছে। তো এরকম দেওয়া দরকার এতটুকুই বললাম আগের দিন দুপুরে, সারাদিন গেল, পরের দিন সকালবেলা মানে টাকা নেই আমার কাছে একটাও। আমি ঘুম থেকে উঠে, তারা ঘুমাচ্ছে, তা আমি ঘুম থেকে উঠে আমার কাছে টাকা নেই, পরে আমি আর ঘুম থেকে তাদেরকে ডাকিনি। এমনি আমি মিরপুর থেকে মানে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে পরে আমি এভাবে টানা 3 দিন আমি মানে মিরপুর থেকে হেঁটে আমার 1 ঘন্টা 42 মিনিট করে লাগতো, আমি ঘড়ি ধরে ধরে মানে কলেজে আসতাম 3 দিন। তো তৃতীয় দিন আমার মানে এত কষ্ট লাগছে যে আমি মানে আর মিরপুর পর্যন্ত মানে আমি হাঁটা যেতে পারিনি। আমি আমার এত মানে রোজা রেখে আমার পায়ে এত ব্যথা হয়েছে যে আমি আমার ছোট ভাই থাকতো আমার প্রচন্ড পায়ে ব্যথা করতেছে যে আমি আর পারতেছি না হাঁটতে, টানা 3 দিন হয়ে গেছে আমার। পরে আমি যে বললাম যে আমার চাচাতো বোনকে যে আমার তো 3 দিন ধরে এরকম হাইটা যাওয়া আসা করতেছি, তা আমি কি করবো, আমার আমি তো আর পারতেছি না, এই রোজা রেখে আমার আর কষ্ট সহ্য হয় না। পরে সে বললো আচ্ছা ঠিক আছে তুমি বসো। তো বসায় রেখে সে আমাকে বিকালবেলা গেলাম, বিকালে ইফতার করছে এই বাসায়, তেমনি বসায় রাখছে। তো ঘরে তার কাছে সম্ভবত টাকা ছিল না, পরে সে মানে বুথ থেকে মানে এটিএম বুথ থেকে টাকা তুলতে তুলতে রাত 9টার মতো বাজে, এই 9টার সময় আমাকে 500 টাকা দিয়ে হাতে 500 টাকা নিয়ে এই টাকা নিয়ে আমি মানে মিরপুর রওনা করছি। ওই সময় আমি এতক্ষণ বাইরে, সেই ভোরবেলা বাইরেছি, তো সারাদিন আমি বাইরে এই ধরনের মানে আমাকে একটু খোঁজ করার তারা চিন্তা করে নাই যে ছেলেটা কোথায় আছে, একটু ফোন দিয়ে জিজ্ঞেস করি। তা আমার মানে এই সময় আমার মনটা অটোমেটিকলি ই হয়ে গেল যে আমার প্রতি তাদের দায়িত্ববোধ কতটুকু, আমার মানে তারা মনে মনে এই জিনিসটা কামনা করতে ছেলেটা মরে গেলে মনে ভালো, যে একটা আমাদের সংসারের বোঝা ঝামেলা এই জাতীয় একটা কিছু, এই কারণে মানে আমার কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন হলো। পরে এভাবে আমি গেলাম বাসায়, তো যাওয়ার পরেও জিজ্ঞেস করলো না যে সারাদিন কোথায় ছিলাম না কি। এরকম ভাবে রোজার মাসটা গেল, 17 রোজার সময় আমাদের কলেজ ছুটি। তো ওই মাসে আমার বাবা বেতন এবং বোনাস বাসা ভাড়া সব মিলে মানে 50-60 হাজার টাকার মতো পাইছে। তো অবস্থা আমি এই এতটুকু বড় হয়েছে জীবনে কোনো সময় বাবার কাছ থেকে কোনো কাপড় চুপড় বা কোনো কিছু আমি পাইনি, সে আমাকে দেয়নি কিনা। তা আমি জীবনে এট ফার্স্ট যে একটা মাস বা 1.5 মাস বাবার বাসায় থাকলাম, তা আমি অনেক মানে অনেক আশা করে বললাম যে বাবা তো বলি না, তাকে আমি এই পর্যন্ত কোনো সময় বাবা বা আব্বু কিছু বলে ডাকিনি, আমি এমনি কথা বলি যে আপনাকে বাই জাতীয় সম্বোধন করি। তো বললাম যে আমাকে ঈদের একটা কাপড় কেনার জন্য আমাকে 500 টাকা দিয়েন, মানে এরকম খুব ইকুইরি কইছে যে আমাকে 500 টাকা দিয়েন। তো পরে সে মানে বলল যে আচ্ছা ঠিক আছে দেখি দেও দিবানে, এই জাতীয় কথা বলছে। বললাম আগের দিন তো আমার কলেজ ছুটি হয়ে গেছে, তো পরদিন আমি বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার জন্য আমি পরের দিন টাকা চাইনি আর আমি, আমাকে জাস্ট বাড়ি যাওয়ার ভাড়া এই ভাড়াটা দিছে আমাকে। তো পরে আমি মানে টাকাটা হাতে নিয়ে দাঁড়াই রয়েছি, গতকালকে বলছি আমার 500 টাকা দেন আমি একটা কাপড় কিনবো। পরে সে আমাকে মানে বলছিল দিবে, কিন্তু বাড়ি যাওয়া আসার পরে 1000 টাকা দিছে হাতে, আর কোন টাকা। এই জন্য আমার মানে আমি বুঝাই চাইনি আর দ্বিতীয়বার বুঝাইতেছি আমি যে 500 টাকা ছিলাম তো ওই টাকাটা কোথায়। পরে সে শেষ পর্যন্ত আমাকে 500 টাকা দেয়নি, তো আমি শুধুমাত্র ভাড়া নিয়ে বাড়িতে গেলাম। তো এই সময় মানে আমার গাড়িতে যাইতেছি আর আমি ভাবতেছি যে সবাই বাবা মার সাথে ঈদ করে আর আমি আমার বাবা মাকে ছাইড়া আমি চলে যেতেছি গ্রামে, তা আমার বাবাকে আমি কতটুকু সে আমাকে ভালোবাসে আমি তার প্রতি কতটা বিশ্বাসী যে আমি আমার নিজের বাবাকে ছাইড়া আমি চলে যেতেছি দূরে। তা আমি বাড়িতে গেলাম, তো বাড়িতে আমার মা থাকে ওই সময়, তো মা ঈদের আগের দিন বাড়ি সবাই ভরা, সবাই মানে বাড়ি গেছে ঈদের আনন্দ সবার মাঝে। তা আমি গেছি জাস্ট যাইতে হয় এই জন্য, আমার ভিতরে কোন আনন্দ বলতে বিগত 5 বছর ধরে এরকমই চলতেছে আমার, ঈদ মানে আমার কাছে সবচেয়ে কষ্টের দিন ঈদের দিন, ঈদের মধ্যে কোনো নতুন কাপড় নাই, কোনো নতুন কোনো জুতা নাই, এরকম করে আমার কাছে খুব ই লাগে না, কিন্তু আমি প্রথম প্রথম খুব কষ্ট লাগতো। তো একটা নতুন কাপড় না পাওয়ার যন্ত্রণাটা আমি অনুভব করতে পারি, কিন্তু এখন আর ওরকম ভাবে আমি জিনিসগুলো ই করি না। তো এবার বাড়িতে যাওয়ার পরে ঈদের আগের দিন রাত্রেবেলা তা আমি মানে আমার মামাদের ঘরে শুয়ে রয়েছি, হেলান দিয়ে মাথায় হাত রেখে এমনি মানে মাথাটা জাগানি। পরে মা আমার পাশে যে বসছে, তো মা বলতেছে যে আরিফ এইবার ঈদটা এরকম কেড়ে। পরে আমি বললাম কেন মা? পরে মা বলতেছে যে প্রতিবার ঈদে তো কিছু না কিছু একটা কাপড় তো জুড়ত, এবার একটা কাপড় নেই আমাদের কাপড় তো নাই, যা আছে ওগুলো ছিঁড়ে গেছে।
হ্যালো, 8920 আপনারা শুনছেন, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আজকে আমাদের কাছে আছে রাজ, আরিফ রাজ, নামটা অদ্ভুত সুন্দর একটা নাম, আরিফ রাজ, এবং তার মাকে সাথে করে নিয়ে আসছে। এই চোখের পানিটা আপনারা শুনছেন, আর আমি চোখের পানিটা আমি সামনে দেখছি, দেখাটা অনেক বেশি কষ্টের। এই কষ্টের মধ্যে আনন্দের খবরটুকু ছিল এইটুকু যে যে ছেলেটা ছোটবেলা থেকে বড় হয়ে ঠিকমতো খেতে পারেনি, কাপড় পায়নি, কিচ্ছু পায়নি, সেই ছেলেটা নিজ উদ্যোগে পড়াশুনো করে এ প্লাস পেয়েছে SSC-তে, এবং সে এখন নটরডেমে ভর্তি, সে নটরডেমে পড়াশুনো করছে। এরকম একটা জায়গাতে আমরা রয়েছি। আমরা গল্পের বাকিটুকু সংবাদের পরে শুনতে চাই, এবং আমরা বারবারই বলি জীবনের গল্প অনুমান করার কোন সুযোগ নেই যে জীবনের গল্পটা আসলে কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবে। সংবাদের পরই ফিরে আসছি, এবং সংবাদের পর ফিরে আসার পরপরই যে জায়গাটায় দাঁড়িয়েছিল আরিফ, যে ও ঈদের বর্ণনা দিচ্ছিল, আমরা বলতে বাধ্য হচ্ছি যে আরিফকে আমরা অনেক পরে নিয়ে এসেছি হ্যালো 8920-তে। আরিফ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল গত রমজানের ঈদে, সেই সময়ে আমরা আরিফের সঙ্গে কথা দিয়েছিলাম যে আমরা তোমাকে নিয়ে আসবো হ্যালো 8920-তে, কিন্তু আমরা এত বড় একটা লম্বা শিডিউল পার করেছি যেটা আমরা আরিফকে নিয়ে আসতে পারিনি। ওই সময় আমরা সরজমিনে আরিফ যেখানে থাকে সেখানে গিয়েছিলাম, এবং সেই বর্ণনাটুকু আপনাদেরকে শোনাবে শাকিল, এবং কেমন ছিল সেই ঈদের দিন ওরা যেখানে রয়েছে বর্তমানে, যে বস্তিতে, সেটা আমরা সংবাদের পরপরই ফিরে আসব এবং ফিরে এসে শুনব, শোনার পরে বাকি গল্পটুকু শুনব। সংবাদের বিরতি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ফেসবুকে আরিফকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে, আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। কিভাবে আপনার সঙ্গে আছি, এবং আজকে জীবনের গল্প বলতে আমাদের সঙ্গে আছে রাজ, তার আম্মুকে সাথে করে নিয়ে এসছে। আরিফ রাজ সম্পর্কে আমরা জানছিলাম, এবং সংবাদের বিরতির আগে আপনাদেরকে বলেছিলাম যে এটা কি রোজার ঈদ ছিল নাকি কোরবানির ঈদ ছিল? না, গত কোরবানির ঈদে আমরা গিয়েছিলাম হচ্ছে রাজ যেখানে থাকে ওখানে, এবং ও কিভাবে ঈদটা করেছে সেটার একটা বর্ণনা শাকিল আপনাদেরকে দেবে। শাকিল সেই জায়গাটায় গিয়েছিল সরজমিনে, এবং সেই বর্ণনাটুকু আমরা শাকিলের কাছ থেকে শুনব। চলুন শুনে আসা যাক।
আরিফুর রহমান রাজের সাথে দেখা করার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজার সাত রাস্তা হয়ে আমরা চললাম তেজগাঁও এলাকায়। বেশ খানিকটা পথ আগেই আরিফ রাজ আমাদেরকে এগিয়ে নিতে এসেছিল।
আরিফ কেমন আছেন?
আরিফের দেখানো পথ দিয়ে বেশ খানিকটা পথ হেঁটে আমরা প্রবেশ করলাম আরিফদের বাসস্থান বেগুনবাড়ি বস্তিতে। সারা দেশ জুড়ে ঈদের উৎসব চললেও এখানে তার আভাস পাওয়া গেল না। আবর্জনার স্তূপকে পাশ কাটিয়ে বেশ কয়েকটি গলি পার হয়ে আমরা পৌঁছালাম আরিফের আবাসস্থলে। টিনে ঘেরা একটি বাড়ির নিচ থেকে খুবই ছোট্ট এবং নড়বড়ে একটি লোহার সিঁড়ি উঠে গেছে দোতলার মাচায়। সেই মাচারই এক কোনায় খুবই ছোট্ট একটি ঘরে মাকে সাথে নিয়ে আরিফের বসবাস। আমরা যেতেই আরিফের মা ভিতরে ডেকে বসতে বললেন। বসবার জায়গা ঘরে ছিল না, কাঠের মেঝেতে বিছানো পাটিতে সামান্য কাঁথা পেতে রাখা বিছানাতেই মায়ের অনুরোধ রাখতেই বসে পড়লাম। ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম সেখানে নেই কোনো আসবাব, নেই পালঙ্ক, রয়েছে কয়েকটি থালাবাটি, দু চারটি ব্যাগ, কয়েকটি কাপড় চোপড় আর পড়বার বই খাতা। এ কোন মানুষের জীবন? ঈদের দিন তিনি কেমন আছেন জানতে চাইলে মা বললেন,
ঈদের দিন এক আনন্দ, এক কষ্ট, দুঃখ।
আরিফ সপ্তাহে 5 দিন কলেজের ক্লাস করে আর জীবনের তাগিদে ছুটির দিনগুলোতে কাজ করে, তবে সে উপার্জনে পেটের ভাত আর পড়াশোনার খরচ একসঙ্গে চালাতে পারে না। এই ঈদের দিনেও তাদের গায়ে ওঠেনি নতুন কোন পোশাক, আর বাসায় রান্না হয়েছে
ঈদের দিন সকালবেলা ভাত রান্না করছিলাম, আলু ভাজি করছিলাম আর বেগুন ভাজি করছিলাম, তারপরে যে বাসায় থাকি এই বাসায় বাড়ি এলে একটু মাংস দিচ্ছি, এখন রান্না করছি।
ছেলে পড়াশোনা করে তাই খুশি এই মা, খরচ মেটাতে তিনিও ভালো কাজ করছেন।
অনেক বই খাতা কেনা লাগে, কলেজে বেতন দিতে হয়, এই জন্য তো চাকরি করবো দেখে চেষ্টা করবো।
আরিফের বাবা কোথায় জানতে চাইলে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন এবং তারপর বললেন,
27 বছর আগে বিয়ে করার পর তার সাথে কোনো সম্পর্ক নেই লঙ্করি।
ফিরবে না স্বামী, তাই এই ব্যাপারটিকে তিনি যেন ভাগ্য হিসেবে মেনে নিয়েছেন।
এখন তো জীবন তো শেষ, এখন আর তার খুশিতে সেটাও আমার খুশিতে আমরা থাকি, বলার আর কিছু নাই, বড় হয়ে গেছে আর আমাদের জীবন তো শেষ, ফিরে তো আসে তো না, মানুষ হয়ে তো মনে উঠে গেলি শেষ।
ঈদের দিনে আরিফও জানালেন তার কথা,
ঈদ মানে তো ছোটবেলা বুঝতাম আনন্দ, কিন্তু এখন যেহেতু বড় হয়েছি তো ছোটবেলার জিনিসগুলো যেহেতু ভুলি নেই, সেই হিসেবে মানে আমার আজকে সারাদিন আমি ঘুমাইছি, তো মানে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি যে একটা নতুন কাপড় কিনতে না পারা, ঘুরতে না যেতে পারা, বা পরিবারের সাথে ঈদ করতে না পারা, বাবা আছেন ঢাকাতেই তারপরও বাবার সাথে কোনো যোগাযোগ নাই, একটু ফোনও দেন নাই তিনি, তো মানে এরকম কষ্ট যে মানে আজকের দিনটা আমি মানে আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ এরকম কষ্ট দুনিয়ার আর কারো যাতে না হয়, অন্তত পক্ষে সবার এই কষ্টটা একা আমার উপরে দিয়ে গেলেই মানে ভালো হইতো, আমার এতটা কষ্ট লাগতেছিল।
ঘরে নেই আরামায়েশের কোনো বস্তুই, তবু মা ছেলের এই সংসারে ভালোবাসার জন্য অভাব নেই, আমাদেরকে নাস্তা করানোর জন্য উভয়ই ব্যস্ত হয়ে উঠলেন। আরিফের মা বললেন, খালি মুখে ফিরে যাওয়াটা নাকি ভালো দেখায় না, তারপর তাদের অনুরোধ রেখে পরে আমরা ফিরে এলাম আমাদের কর্মস্থলে।
শুনলেন কোথায় থাকেও এবং সেটার বর্ণনা, আমরা কি মন্তব্য করব বলুন, আপনার মনের কোণে যে চিত্র তৈরি করেছে ওর গল্প সেটা আসলে কোনো বর্ণনা দিয়ে ধরা যাবে না। শুধু একবার মনে করিয়ে দিতে চাই, হ্যালো ইট 920 আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারবেন এবং আমরা অবশ্যই সেটা মনোযোগ দিয়ে শুনব, লাখো মানুষের কাছে নিয়ে যাব, লাখো মানুষের কানে সেটা পৌঁছে দেব। আপনিও বলতে পারেন 9115668, আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নম্বর, ফোন করুন, আপনার নাম এবং আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলে আপনার জীবনের যে গল্পটি আপনি বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে 2 মিনিটে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা যোগাযোগ করব। আর আরেকটি উপায় আছে যে কথাটা আমরা বারবারই বলে থাকি, আমাদের ফেসবুকে এসে লাইক দিয়ে আপনি সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যাবেন হ্যালো 920 এবং ওখান থেকে আপনি পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আজকে যে অতিথি আছে তার সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি ওখান থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যাবেন। রাজ, আমরা যে জায়গাটায় ছিলাম গল্পের আমরা সেখান থেকে আবার শুরু করতে চাই।
জি, এরপরে আর কি আমি ঈদের পরে আমি মাকে বলি যে মা আমি বাবার বাসায় থাকি, সে এরকম আমাকে কষ্ট দেয়, আমার কষ্ট হয় থাকতে, তো ওখানে আমি থাকবো না। পরে মা আমার কথাগুলো শুনে মানে সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে যদি কষ্ট হয় তাহলে তুই আমাকে নিয়ে চল, তুই আর আমি একটা বাসা নিয়ে থাকবো, আমি একটা গার্মেন্টসে কাজ করবো। পরে এই জিনিসটা মানে পরে আমি ওই সময় মানে মাকে আবেগের বলে ফেলাই যে মা সমস্যা নাই, যাই কষ্ট যাই হোক কাজ তো করতে পারি, হাত তো আছে আমার, সমস্যা নেই, আমি কাজ করে খাওয়াইতে পারবো, সমস্যা হবে না, কিন্তু আমি বাবার এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, অন্তত পক্ষে তুমি আমার একটু পাশে থেকে আমি পড়তে চাই। পরে মা আর কি এসে পড়ে, তো মাকে নিয়ে আমরা একটা বাসা নেই ওই
কুনিপাড়া
কুনিপাড়া মসজিদের সাথেই টিন শেড দুইতলা বাসা আর কি আসি আমরা সম্ভবত মাসের 5-6 তারিখ আর কি। তো ওই সময় আসার পরে আমাদের ঘরে কোন ওই সময় বাড়ি থেকে কিছু চাল নিয়ে আসছিলাম, কিন্তু এমনি আমাদের কোন বাজার সদা এই ধরনের কোনো কিছু ছিল না, তো আর বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম, ওই টাকা দিয়ে আমরা মোটামুটি কিছুদিন চলে আমাদের।
কত টাকা ভাড়া ছিল ওই মুহূর্তে বাসাটা?
বাসাটা 2500 টাকা ভাড়া দিতে হতো আমাদের।
আচ্ছা
জি। এরপরে মা ওই সময় তো মাস যেহেতু আর দেখ ওই সময় কোনো গার্মেন্টসে তাকে নিচ্ছিল না, পরের মাসে ওই সময় মানে আরো গার্মেন্টস এর মানে এটা রোজার ঈদের পরে আর কি, কুরবানি ঈদের আগ মুহূর্তে, কুরবানি ঈদের আগের মাসটা তো তাকে আর কি একটা ইসে গার্মেন্টসে যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু মানে কয়েকটা গার্মেন্টসে তার খালি ছিল না আর কি, এই কারণে নিতে পারিনি। তো কুরবানি ঈদের আগে যে অবস্থাটা, ওই সময় আমাদের মানে খাবার চলতেছে না, ঘরে কোনো জাস্ট চাল কটাই আছে, আর আমার কলেজে বেতন বা আমার কলেজে যাওয়া আসা বাসা ভাড়া, এই জন্য মানে খুব একটা সংকটে পড়ে যাই। পরের সময় আমি মানে মিরপুরে আমার বাবার ওখানে একটা লোক ছিল, মামা বলে ডাকতাম আর কি। পরে ওই লোকটার তার নিজের আর কি ব্যক্তিগত মালিকানা দুইটা রিক্সা ছিল আর কি, সে নিজে একটা চালাইতো আর একটা ভাড়া দিত। তো পরে আমি মানে সেই লোকটা আমাকে আগে থেকে চিনতো, পরে আমি আর কি তার কাছে যাই, বলি যে মামা আমার তো এই অবস্থা, আমি এখন মানে চাইতেছি একটু কাজ টাজ করতে, তো এলাকায় তো আমার পরিচিত কেউ নেই, তা আপনি যদি দিতেন তো ভালো হইতো। পরে আর কি তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো তুমি আসলে আমি দিব, সমস্যা নেই। তারপরে আমি মানে মা বাসায় থাকতেছে, মার চাকরি হইতেছে না, পরে আমার আবার প্রতিদিন ক্লাস করতে হয়, তো ক্লাস করার ফাঁকে ফাঁকেই আমার মানে সপ্তাহে দুই দিন ছুটি থাকে, শুক্রবার শনিবার, মানে আমাদের কলেজের সাপ্তাহিক ছুটি। তো এই দুই দিন আমি ওই সাইদুল মামার ওখানে চলে যাই। রিক্সা চালাই বলতে আমার জাস্ট আমি চালাইতাম, আমাকে খেতে হবে, আমার কিছু টাকা দরকার, এতটুকুই আমি চলে আসতাম। এর মাঝেও খাওয়া দাওয়া আমাদের এরকম কষ্ট হইতো যে ঘরে মা তরকারি রান্না করতেছে, আমি বলতেছি মাকে গালাগালি করতেছি, মা এসব কি রয়েছে, সব তো খাওয়া যায় না, মানে মাকে খুব রাগারাগি করতাম। তো রাগারাগি করলে মা পরে আবার বলতো যে রান্না করব, ঘরে তো কোনো মশলাই নাই, রান্না কি করবো, তো মশলা ছাড়া কি তরকারিতে স্বাদ হয়। তা আমি আবার পরে ভাবতাম আসলেই তো আমাদের তো তরকারি কেনারই টাকা হয় না, তো মশলা কিনবো ঘর থেকে। তো ওই মুহূর্তে আমাদের মানে একই চুলায় ঘরের সবাই রান্না করে, অন্য সব ফ্যামিলিরা, তো এরকম ভাবে মা রান্না করতে যাইতেছে, তো কেউ দেখার আগে মা লুকাই লুকাই রান্না করতেছে, যে অন্য কেউ দেখতেছে যে মশলা ছাড়া রান্না করতেছে, দেখলে শরম পাবো, এরকম যে সময় চুলা খালি থাকতো, তো মা ওই সময় যা রান্না করে ঘরে মানে লুকাই লুকাই ঘরে তুলতো রান্না, এরকম একটা অবস্থা ছিল। তারপরে মিরপুর এরকম কিছুদিন গেল, তো কুনিপাড়া তেজগাঁওয়ারকে আসার পরে এখানে আর কি আমাদের বাসায় মানে ভাড়াটি একজন তিনার পরিচিত একটা গ্যারেজ আছে, তা আমি ওনাকে বললাম যে কাকা আমার তো এই অবস্থা, মা তো এখনো চাকরি পাইতেছে না, আমার মানে মিরপুর অনেক দূর হয়েছে, তা আপনার পরিচিত কোনো গ্যারেজ থাকলে একটা রিক্সা নিয়ে দেন আমাকে। পরে সে আর কি আমাকে এলাকার তিব্বত আর কি ওখান থেকে আর কি আমাকে বলে দেয়। পরে আমি আর কি ওখান থেকে আর কি নিয়ে ওখান থেকে অবশ্য আমার যে কলেজ মানে কুরবানি ঈদের ছুটি সাক্ষী বাসায় গেছিল, তো ওই মুহূর্তটা আর কি আমি কাজগুলা করছি আর কি, রিক্সাটা চালান লাগছে। আর মাঝে আমার মানে খুব বেশি সমস্যা পড়ে গেছিলাম বলতে কুরবানি ঈদের পরপরই আমার পরীক্ষা, তো পরীক্ষার জন্য আমার বইগুলা মানে সবগুলা বই তখন কিনা হয়নি আমার। তবে আমার কপালটা ভালো যে নটরডেম কলেজে আমাদের টিচাররা আমাদেরকে মানে নোটগুলা লেখাই দেয়, তার আমি ক্লাসের পড়াগুলা খুব মনোযোগ দিয়ে শুনি, তাই হিসেবে মানে আমার আর আমি বাসায় পড়ার খুব একটা সময় পাইতাম না, বা আমি খুব একটা পড়িও নেই, ক্লাসে যা শুনতাম এটাই আমার। এবং সপ্তাহে দুইটা করে পরীক্ষা হইতো, পরীক্ষাগুলো ভালোই দিতাম। তো আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা গেল, তো পরীক্ষা আমি এক প্রকার না পড়িয়ে দিছি বলা চলে, তার মাঝে আমার দুইটা বই আমার এখনো কিনা হয়নি, নোট আছে তারপরে বই কিনবো কি কারণে, এরকম একটা অবস্থা। তো পরীক্ষা দিলাম ফার্স্ট সেমিস্টার, বা এরকম না পড়ার মাস থেকেও আমাদের 402 জন ছাত্রের মাঝে আমি এবার পরীক্ষার কি 70তম হয়েছি আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়। তো আমার এই অবস্থাটা তো আপনাদের সাথে যোগাযোগ করছিলাম। এরপরে আমি মানে আমাদের কলেজে এক ম্যাডাম, তিনি আর কি আমাদের ক্লাসে বললেন যে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তা আমাকে জানায়ও, আমি হেল্প করতে চেষ্টা করবো। তা আমি ম্যাডামের সাথে আমি আর কি আমার এই কষ্টের কথাগুলো বলি যে ম্যাডাম আমার তো আর দিন চলতেছে না, তো আমি এখন কি করবো, আমার বাবা আবার মাঝখানে এই যে বিগত দুই মাস ধরে সে কিছু টাকা দিত, এটাও মানে একটা গ্যাঞ্জাম লাগার কারণে বন্ধ করে দিয়েছে। তো পরে ম্যাডামকে বললাম যে একটা ব্যবস্থা করে দেন, পরে তিনিও মানে আমার এগুলো শুনে সে আমাকে প্রায় 1000 টাকার মার্কেট করে দিছে, মানে খাবার সামগ্রী, এই আমার এগুলো শুনে পরে এবং আমার জন্য চেষ্টা করতেছে। আর মানে আমার নিজের পর্ব কি, আমার এক বেলা পড়তে হলে আমাকে দুই বেলা খাবারের চিন্তা করতে হয়, যে আমি দুই বেলা কি খাবো এই চিন্তাটা আমার মাথায় নিয়ে পরে পড়তে বসতে হয় আমার জন্য। আমার এখনো আমার এপ্রিল মাসে ফাইনাল পরীক্ষা, আমি এখনো মানে নিশ্চিন্তে পড়তে পারি না। তো বাবা দুই মাস ধরে টাকা দিচ্ছে না, তো মা এখন গার্মেন্টসে চাকরি করছে, তো চাকরি মা আমার নিজেরও এখন দেখতো চেহারার দিক তাকাইলে আমার মায় লাগে, যে দাঁতগুলো বের হয়ে গেছে, শরীরে হাড্ডি ছাড়া আর কিছু দেখা যায় না, শরীরে মাংস নাই। আর মাকে নিয়ে নিয়ে মানে সে যে গার্মেন্টসে যায় কোনো গার্মেন্টসে তাকে নিতে যায় না, তো বলে যে তার বয়স বেশি হয়ে গিয়েছে। তা আমি নিজে নিজে তাকে নিয়ে নিয়ে মানে গার্মেন্টসে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমার নিজের কাছে খুব মানে মনে হইতে যে আমি মনে আমার নিজের মাকে মনে হয় জাহান্নামে ঠেলে দিতেছি। তা আমার মাঝে মাঝে মনে হইতে তাহলে আমি পড়ালেখা ছেড়ে দিয়ে আমি আমার মাকে চালাই, আমি থাকতে এত বড় একটা ছেলে থাকতে আমি আমার মা এত কষ্ট করে আমাকে পড়াইতেছে, আমার কাছে সত্যি খুব কষ্ট লাগতো। এবং আমার ইদানিং অবস্থাটা আমি কলেজে আমাদের ক্লাস হইল পাঁচতলার উপরে, তা আমি পাঁচতলার থেকে যদি আমি কোন সময় ওয়ালের পাশ দিয়ে নিচের দিক তাকাই, তা আমার মনে হয় যে মানে আমার রক্তের ভিতরে একটা মানে বিদ্রোহ শুরু হয়ে যায় যে আমি পাঁচতলা থেকে লাফ হয়ে আমি আত্মহত্যা করি, যে এত কষ্ট আমার মানে সহ্য হয় না, যে আমি আমি পড়তে চাইতেছি আমি পড়তে পারতেছি না, তা আমি যদি জীবন থেকে হারায় যাই আমি যদি পড়তেই না পারি তো আমার জীবনের কি দাম রইল, আমি এত বিদ্রোহ করে আমি এসএসসি পরীক্ষা দিলাম, তা আমার লক্ষ্যের উদ্দেশ্যে আমাকে পৌঁছতেই হবে, আমি পৌঁছতে পারতেছি, যদি আমি না পৌঁছাই তো আমার জীবনের কি দাম রইল।
ওকে, তুমি আমাকে বলো তো তোমার এখন প্রতিদিন কি পরিমাণ মানে এখন তোমাদের মাসিক যে খরচটা সেটা কিভাবে আসে?
মা চাকরি করে তার সে পাইতেছে হলো 4,000 টাকার মতো পায়, এবং সপ্তাহে আমার কলেজ তো শুক্র শনি দুই দিন ছুটি থাকে, তো দুই দিন আমি রিক্সা চালাই।
তুমি লুকিয়ে লুকিয়ে রিক্সা চালাও?
জি।
তোমাকে কেউ না দেখে?
জি।
তোমার কলেজের আজকে অনেক ফ্রেন্ড এই হ্যালো 8920 শুনবে, এবং শোনার পরে তারা তো জেনে যাবে যে তুমি রিক্সা চালাও, এবং ওই যে একটা ছোট ভয়, যে ভয়টা তোমার সবসময় ছিল যে বাবার পরিচয় দিয়ে তোমাকে কিছু বললে তোমার মধ্যে হীনমন্যতা কাজ করতো, তুমি বাবার পরিচয় দিতে না, এই হ্যালো 8920 শোনার পরে সত্যিকারের মানুষ যারা তারা কখনোই তোমাকে ওই চোখে দেখবে না, কিন্তু অনেকেই তো তোমাকে এটা নিয়ে খোটা দিতে পারে, তুমি রিক্সা চালাও, তুমি গরিবের সন্তান, আজকে তো এই এত বড় একটা রিস্ক তোমার হ্যালো 8920 তে আছে, সেটা জানার পরে তুমি কেন আসলে?
সেটা জানার পরে আসলে আমি আমার যে মানে বলার কিছু কথা ছিল যে আমার ছোট ভাইটা একটা বাসায় থাকতেছে, ওকে কোনো বেতন টেতন দেওয়া হইতেছে না, তা আমার মানে মাঝে রাগ করে আমি নিয়েও আসছিলাম ওকে যে তুই যদি কাজ করিস তাহলে আমার এই কষ্টটা করা লাগে না, তুই আর মা যদি চাকরি করিস তাহলে আমার পড়াটা হয়ে যায় আমাদের খরচটা হয়ে যায়, কিন্তু পরে আমার যেহেতু নিজের চাচার বাসা পরে সে মানে আমাকে খোটা দিল এইভাবে যে ছোটবেলা থেকে মানুষ করলাম আর তুই এখন মানে তোর ভাইরে নিয়ে আমাদের কষ্টে ফেলাই দিলি, মানে ওর উপরে সব দায়িত্ব বাসার। এখন মানে আমি তাদেরকে বলতে চাই আপনারা রাখেন আমার ছোট ভাইকে, সমস্যা নাই, কিন্তু ওর হিসেবে মানে যে বেতনটা দেওয়া উচিত ওই বেতনটা আমাদেরকে দেন, এটা একটা। আর আমি জানি না আমার পড়ালেখা আমি করতে পারবো কিনা, তবে আমার খুব ইচ্ছা বলতে আমার তো এক প্রকার বিদ্রোহ করে এসএসসি পরীক্ষা দেওয়া, এখানে ভর্তি হয়ে এভাবে আসা, তা আমি চাই না আমি আমার জীবন থেকে ছিটকে পড়তে, আমি চাই পড়ালেখা করতে, এবং আমার ইচ্ছা আমি জার্নালিস্ট হতে চাই, এবং আমি সর্বাত্মক চেষ্টা করব। আর আমি আমার ডায়ের ভিতরে এভাবে লিখছি যে আমি যদি আমার লক্ষ্যে পৌঁছতে না পারি তাহলে আমি শিওর আত্মহত্যা করব।
নো, এই আত্মহত্যার জায়গাটাতে আমরা বিগ একটা নো বলতে চাই, এবং যার চেষ্টা এত বড় সে তো নিজে থেকে চেষ্টা করেছে, বাকি চেষ্টাটুকু আমাদের, আমরা এই জায়গাটায় কিছু একটা করতে চাই। তোমার কি লিসনারদের কিছু বলার আছে?
লিসনারদেরকে বলতে আমি সত্যি আমি চাই যে আমি পড়ালেখা করে বড় হয়ে আমি আমার দেশকে ভালোবাসি, দেশের জন্য কিছু করে যেতে চাই, মানুষের জন্য। তো
তোমার বলতে হবে না, তোমার হয়ে আমি বলতে চাই, ওর যে আত্মসম্মানের জায়গাটা নিয়ে আছে ওই জায়গাটা নিয়ে ও বড় হোক, আর আমি ওর হয়ে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, হ্যালো 8920 তে আজকে একটা ছেলে এসছে, যে ছেলেটার নাম আরিফ রাজ, এবং সে অনেক বড় একটা মুখ নিয়ে এখানে এসছে। হ্যালো 8920 এমন একজন বন্ধুকে এনেছে যার জীবনের অন্যতম লক্ষ্য হচ্ছে সে পড়াশুনো করতে চায়, এবং এই পড়াশুনো করতে গিয়ে সে একমাত্র উপরওয়ালা ছাড়া আমাদের সমাজে যত মানুষ রয়েছেন নিজের বাপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সে অনেক অনেক বেশি প্রতারিত হয়েছে, অনেক অনেক বেশি পরিমাণে যে সাপোর্টটা পাওয়ার দরকার ছিল সেটা সে পায়নি, নিজে নিজে যুদ্ধ করে আজকে সে এই জায়গাটায় এসছে। তার রেজাল্ট খুবই ভালো, সে নটরডেমে পড়াশোনা করছে, তার একজন বৃদ্ধ মা তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, শুক্র এবং শনিবার যে দুদিন সে সময় পায় সে দুদিন সে রিক্সা চালায়, এবং রিক্সা এমনভাবে চালায় যাতে তার কোনো বন্ধু তাকে না দেখে, এবং শুধুমাত্র পেটের ভাতটুকু রোজগার করবার জন্য, খাবারটুকু রোজগার করার জন্য সেই কাজটুকু করে। এই নিদারুণ নিরুপায় ছেলেটাকে আমাদের সাহায্য করা দরকার। আপনি আপনার জায়গা থেকে কিভাবে সাহায্য করবেন সেটা আমরা জানি না, তবে ও আজকে আমাদের কাছে অনেক বড় একটা মুখ নিয়ে এসছে। ও নিজের পেটের ভাতের জন্য কিন্তু আসেনি, ও এসছে ওর লেখাপড়াটাকে যেন কন্টিনিউ করতে পারে, ওর একটা স্বপ্ন আছে, ও খুব ভালো জার্নালিস্ট হতে চায়, আমরা সেই স্বপ্নটার দিকে ওকে ঠেলে দিতে চাই এবং আমরা ওকে সাহায্য করতে চাই। আমরা এই পর্যায়ে ও যে ম্যামটার কথা বলেছে, যে ম্যামের কাছে, যে কলেজের শিক্ষকের কাছে ও বলেছে ওর জীবনের গল্প, সেই নটরডেমের শিক্ষিকা, তার কাছ থেকে আমরা ওর ব্যাপারে কিছু শুনতে চাই। শাকিল সরাসরি কথা বলেছে ম্যামের সঙ্গে, এবং সেই কথাগুলো আমরা শুনব, শোনার পর আমরা ওকে নিয়ে আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
আপনি কি জীবননেশা হিনা বলছেন?
জি, আমি জীবননেশা হিনা বলছি।
আমি এবিসি রেডিও থেকে ফোন করেছি, আমি হ্যালো 8920 তে কাজ করি, আমাদের এবিসি রেডিওর যে নিয়মিত প্রোগ্রাম বুধবারের, যেটা হয় রাত 11:20। আপনার একজন স্টুডেন্ট যার নাম হচ্ছে আরিফুর রহমান রাজ, আমি যতদূর জানি যে সে নটরডেম কলেজেই পড়ে, যে জায়গাটিতে আপনি আর কি অধ্যাপনা করেন, তো ওই আরিফুর রহমান রাজ তার সম্পর্কে আমি জানতে চাই।
আচ্ছা, আমি মিস জেবুন্নেসা হেনা, নটরডেম কলেজে জিওগ্রাফি লেকচারার হিসেবে আছি আর কি।
তো আরিফুর রহমান রাজ সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন, আপনি আসলে ওর সম্পর্কে কতটা জানেন কিংবা ওকে কিভাবে দেখেছেন, কিভাবে আপনি হচ্ছে ওকে কলেজে পান আর কি আপনার ক্লাসে পান, সেই ব্যাপারটা যদি আমাদেরকে একটু জানাতেন।
আরিফুর রহমান রাজ ও আমাদের নিয়মিত ছাত্রী, আমাদের হ্যাঁ মানবিক শাখাতেই পড়ে, ও সবসময় ক্লাসে আসে, কিন্তু ওকে যে কারণে ওকে একটু আলাদা করেই বুঝতে পারলাম বা চিনতে পারলাম সেটা হচ্ছে সে প্রায় মন মরা করে বসে থাকে, আবার রেজাল্ট অনেক ভালো। বিভিন্ন দিক বিবেচনা করে আমি একদিন ওর সাথে আলাদা করে কথা বলেছি, বেশ কয়েকবার আলাপ করেছি ওর সাথে। আমি ওর সার্বিক দিক বিবেচনা করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ছেলেটা আসলে অনেক দুঃখী, খুবই দুঃখী ছেলেটা, বাট ওর পড়াশোনার যে একটা স্পৃহা, এক কথায় অদম্য স্পৃহা তার, কিন্তু সে অনুযায়ী তার তো সামর্থ্যটা একেবারেই সীমিত, ঠিক মতো বেতন দিতে পারে না, তারপরে বই কিনতে পারে না। এই যে পরীক্ষা দিল গতবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, বেশ কয়েকটা বই সে কিনতে পারেনি, শুধুমাত্র লেকচার বেস পড়াশোনা করে সে যা রেজাল্ট করেছে, এবং সে অনেক ভালো রেজাল্ট করেছে, একেবারে প্রথম 70 পজিশন, এত স্টুডেন্টের মধ্যে 70 পজিশন, মানে সে তার ভবিষ্যতের যে প্ল্যানটা আমাদেরকে বললো, আমি যেটা বুঝলাম আর কি, তার ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম পড়ার তার খুব ইচ্ছা, সে হিসেবে হ্যাঁ সে আসলেই পারবে। 70 পজিশনে থাকা মানে তো সে ঢাকা ইউনিভার্সিটিতে 1 থেকে 50-এর ভিতরে থাকার কথা, কিন্তু তার আলাপে আমি যেটা বুঝতে পারলাম সে প্রায়ই ডিসিশন নেয় সে পড়াশোনা ছেড়ে দিতে, কারণ সে বেতন দিতে পারে না ঠিক মতো, বই কিনতে পারছে না। তো এত বড় একটা একেবারে প্রথম শ্রেণীর একটা প্রতিষ্ঠানে 10 জনের সাথে মিশে চলতে গেলে বা তার সবকিছু মেনটেন করতে গেলে তো সে টাকা ছাড়া সে পাচ্ছে না, হয়তো তাকে পড়াশোনাটাই বন্ধ করাটা বেটার মনে করে। কি জানি সামনে তো ভর্তি বা মাস দুয়েক পরে প্রায় 10,000 টাকা লাগবে, কি জানি কি করে, এই আর কি তার সম্পর্কে মোটামুটি।
এই ক্ষেত্রে মানে আপনাদের কলেজ কর্তৃপক্ষ থেকে কোন রকম সহযোগিতা কিংবা কোনো কিছু হচ্ছে ওর জন্য ম্যানেজ করা?
হ্যাঁ, আসলে ওর সমস্যাগুলো আমি যখন থেকে বুঝতে পারলাম তখন থেকে আমি বেশ ট্রাই করেছি, বেশ কয়েকবার বিভিন্ন জায়গায়, মানে নটরডেম কলেজে তো করেছি, নটরডেম কলেজে তার প্রিন্সিপালের সাথে কথা বললাম, ভাইস প্রিন্সিপালের সাথে, মানে আমাদের যত স্কোপ আছে আমাদের কলেজে আমি সবগুলো স্কোপ নক করার চেষ্টা করেছি, কোনোখানে তার জন্য স্কোপ ই করা যায় কিনা। আসলে ও তো অনেক চুপচাপ, অনেক দেরি করে ফেলেছে, তাছাড়া নটরডেম কলেজ তো বোঝেন একটা আমাদের হচ্ছে নন প্রফিটেবল অলাভজনক প্রতিষ্ঠান, তারা আসলে মানুষের জন্য প্রচুর করে, এখানে অনেক স্টুডেন্ট আছে ওদের ফান্ড থেকে এবং ফ্রি চলে, আসলে আর কত পারে এটাও একটা দেখার বিষয়, এত স্টুডেন্টকে ফ্রি পড়া, সেই হিসেবে ফান্ড একেবারেই সীমিত। তো সে কারণে আমি আমাদের কলেজ থেকে তো করেছি, আমাদের কলেজের পক্ষ থেকে যতটুকু ট্রাই করা যায়, সুযোগ বের করা যায় আমি ট্রাই করেছি, হয়নি। এছাড়া আমি বাইরেও অনেক ট্রাই করেছি, আমার যত নেটওয়ার্ক আছে আমি যতটুকু পারি ওকে কোনো পার্ট টাইম জবে ব্যবস্থা করা যায় কিনা বা কোন আর্থিক কোন ফান্ড ওর জন্য ব্যবস্থা করা যায় কিনা।
হ্যালিট নেনফিজুরো প্ল্যাটফর্মের মাধ্যমে লাখো শ্রোতা আপনার কথা শুনতে পাচ্ছে এবং তারা শুনছে যে জেবুন্নেসা হেনা, যিনি নটরডেম কলেজের জিওগ্রাফির লেকচারার, তিনি বলছেন এবং আরিফ সম্পর্কে, তো সবাই আপনার কথা শুনছে, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে এই আরিফের পক্ষ হয়ে কিংবা আপনার ব্যক্তিগতভাবে।
আরিফের পক্ষ থেকে আমি অবশ্যই বলবো, যেহেতু রেডিও এবিসির এতগুলো শ্রোতাদেরকে বলার আমি সুযোগ পেলাম, এটা অবশ্যই আমার জন্য ব্যাটার চান্স বলতে হবে, আমার স্টুডেন্টের জন্য আমি সম্মানিত সকল শ্রোতাকে বলবো, আসুন আমরা যেভাবে পারি ওকে একটু সহযোগিতা করি, যেমন যে কিছু দিয়েও পারবো না সে অন্তত বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, কোন পার্ট টাইম জব দিয়ে হোক, আমি পার্ট টাইম জব বারবার এই কথাটা এজন্যই মাথায় আসছে আমার, যে ছেলেটার আমি বিভিন্ন দিক বিবেচনা করে দেখলাম ওর কিছু এক্সট্রা কোয়ালিটি আছে যেগুলো কিনা আমরা কাজে লাগাতে পারি পার্ট টাইম জবের ক্ষেত্রে, যেমন ধরেন ওর আরবিক এবং উর্দু ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আরবি এবং উর্দু ভাষার উপর তার একটা ভালো দখল আছে, লেখালেখির একটা হাত আছে, তার কিছু লেখাও আমি পড়েছি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিভিন্ন সময়, এখন সে খুব একটা আসলে পারে না ওই লেখালেখিটি করা, কারণ সে কি ফিজিক্যাল ওয়ার্ক করে তার পড়াশোনার খরচ চালাবে বা পড়াশোনার খরচের জন্য সময়টা ব্যয় করবে ফিজিক্যাল ওয়ার্কে না রাইটিং কোনটা, সে কারণে আর এই কোয়ালিটিগুলো সে আর চালিয়ে যেতে পারছে না। তো সে কারণে বলছি এই কোয়ালিটিগুলো ইউজ করে বা কাজে লাগিয়ে যদি কেউ পারেন তাহলে তাকে যদি একটা ফ্লেক্সিবল পার্সেন্ট জবের ব্যবস্থা করতে পারে তার পড়াশোনাটাও চালানোর জন্য তাহলে ভালো, বা অন্য কোন বুদ্ধি পরামর্শ দিয়ে বা যেভাবে পারে, বা আর্থিক হোক মানসিক হোক, আসুন শ্রোতারা, সে তো আমাদের জাতিরই একটা সন্তান, আমাদের এই জাতির প্রখুর সম্ভাবনাময়ী একটা সন্তান বলা চলে, এই সন্তানটাকে একটু মানুষ করে দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। আসলে দেশপ্রেম যে আমরা বলি, এটাই তো দেশপ্রেম, এটাই তো আমাদের দেশের সম্পদ বা ফিউচার রিসোর্স, যেটা বলবো সম্ভাবনাময় সম্পদ, অনেক পটেন্সিয়াল রিসোর্স। এরা আসলে দেশের যতটা, একটা ধনী ফ্যামিলির ছেলেমেয়েরা যতটা দেশের কাজে আসবে, আমার মনে হয় এরা আরো বেশি কাজে আসবে, অনেকটা ডক্টর আতিউর রহমান স্যারের মতো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরা বেশি কাজে আসবে। কেন আমি এই সেন্সে কাজে আসবে বলছি, এরা যতটা দেশের রুট লেভেলের দুঃখগুলো বুঝবে। এই যেমন আমি ওর ব্যক্তিগত কিছু ডায়েরি ও আমাকে পড়তে দিয়েছিল, কারণ ও তো সব কথা আসলে ভেঙে বলতে পারছে না আমাকে। এত ফিজিক্যাল ওয়ার্ক সে করেছিল বিভিন্ন সময়ে, আমাকে শেয়ার করতেছিল লজ্জা পাচ্ছে। তো ওর ওই ডায়েরিতে বুঝছি আর কি, সে যে পরিমাণ ওয়ার্ক, ফিজিক্যাল ওয়ার্ক বা যে লেভেলের কাজ করেছে বা যে লেভেলে সে বড় হয়ে আসছে, আসলে ওই লেভেলের দুঃখটা বুঝতে গেলে এ ধরনের ছেলেগুলোকে আমাদেরকে মানুষ হতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। এরাই আসলে দেশের ইয়ের জন্য কাজ করবে, সেই গার্মেন্টস কর্মীদের জন্য বলেন, সেই বস্তি লেভেলের মানুষগুলোর জন্য বলেন, এরাই আসলে দেশের দশের দুঃখটা পারফেক্টলি বুঝতে পারবে, কারণ এরা ভুক্তভোগী। তো বলবো এদের জন্য আসুন শ্রোতারা, যেভাবে পারি আমরা একটু এগিয়ে আসি। আমি চাচ্ছি ওকে বছর তিনেক একটু সাপোর্ট দিলেই যে কোনো ভাবে বোধ হয় হয়ে যাবে, কারণ বছর তিনেকের ভেতরে তো সেই ইনশাল্লাহ ইউনিভার্সিটির কোন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে যাবে, তখন তো নিজেই সবকিছু করতে পারবে, নিজেই জবটা করে আর আমাদের সাহায্য তারা লাগবে না, বরং সেই অন্যজনকে করতে পারবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যালো 8920 কে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো, এ কারণে যে আমি তার এত কাছের একটা শুভাকাঙ্ক্ষী হয়ে, তার একজন টিচার হয়ে, তার দুঃখগুলো এত বেশি ফিল করে আমি যেটা এতদিনেও করতে পারিনি। হ্যালো 8920 মুহূর্তের মধ্যে লাখো লাখো শ্রোতার কাছে পৌঁছে দিচ্ছি, এটার জন্য প্রথমে ধন্যবাদ জানাবো। আর আমি মূলত এরকমই চাচ্ছি যে যেভাবে পারে, মানে এই যে হ্যালো 8920 বা রেডিও এডিসির মিডিয়ার মাধ্যমে মিডিয়াতে প্রচার করার সামর্থ্য আছে, উনি মিডিয়া দিয়ে হেল্প করলো, আমি আমার বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করলাম, এভাবেই মূলত আমি চাচ্ছি, এভাবে যে যেভাবে পারে হেল্প করি এই আর কি।
পুরোটাই আমাদের শ্রোতাদের উদ্দেশ্য ছেড়ে দিলাম, আরিফের জন্য তারা কি করেন আমরা সেটা দেখব এবং আমরা সেই অপেক্ষায় রইলাম।
আন্টি আপনার আর কিছু বলার আছে আপনার ছেলেকে নিয়ে বা আপনার লিসনারদের কাছে কিছু বলার আছে?
আমার ছেলেকে আমি পড়াবো, আমি জীবন তো ছেলের দিক থেকে আমি জীবন শেষ করে দিলাম, আমি যেভাবে কষ্ট করে ছেলেকে আমি পড়াবো, চেষ্টা করব।
অনেক ধন্যবাদ। এরা দুজন কেউই না আপনাদের কাছে হাত পাতেনি, এটা হচ্ছে সবচেয়ে বড় আজকে আলিফ 920 অনেক বড় একটা, মানে আমি দেখলাম যে সত্যিকারের নিরীহ মানুষরা আসলে কখনো হাত পাতে না, ওরা আসলে গল্প বলতে এসছে। ওদেরকে আমি বারবার অ্যাড্রেস করছিলাম এভাবে যে আপনাকে কিছু বলার আছে। হ্যালো 8920 এথিক্স এর জায়গা থেকে আমরা, আমি কিবরিয়া কখনো এই কাজটা করিনি আজ পর্যন্ত, আজকে আমরা এতগুলো হ্যালো 8920 বর্ব বার করেছি, ওরা আসলে ওদের সম্মানটা নিয়ে থাকুক, আমরা ওই সম্মানটা করতে চাই হ্যালো 8920 থেকে, ওরা হাত পাতবে না। আমি আপনাদের কাছে আকুতি জানাচ্ছি, আসুন আমরা তো আসলে কিছু করতে পারিনি, এই ছেলেটাকে আমরা পড়ার সুযোগ করে দিই। ওর মেধা, ওর যে মেধা, ওই সেই মেধাটাকে নিয়ে মাত্র দুবেলা খাবারের চিন্তার পেছনে অপচয় হোক, এটা আমরা চাই না, এবং আমরা চাই ও দাঁড়াক, আমরা চাই ও খুব ভালো রেজাল্ট করুক, আমরা চাই ওই দেশের জন্য একটা অনেক বড় অ্যাসেট হোক। আমরা আজ থেকে অনেক অনেক দিন পর হ্যালো 8920 তোকে নিয়ে আসতে চাই, নিয়ে এসে বলতে চাই যে ও হচ্ছে হ্যালো 8920 ফসল, যে হ্যালো 8920 তো এসেছিল, জীবনের গল্প বলেছিল, এবং হ্যালো 8920 লাখো লাখো শ্রোতা যারা শুনেছে তাদের একেবারে বিন্দু বিন্দু সাহায্যে ওর জীবনটাকে অনেক আলোকিত করতে পেরেছে। আমরা অনেক গর্ব করে সেই দিনটাকে উদযাপিত করতে চাই। যার যা সামর্থ্য আছে প্লিজ হেল্প হিম, ওকে পড়তে দিন, এবং ওর পড়ার জন্য খুব বেশি কিছু দরকার নাই, ওর খাবারের নিশ্চয়তাটুকু, ওর পোশাকের নিশ্চয়তাটুকু, বেসিক নিড এই জায়গাটুকু করে দিলেই চলবে, ও খুব বড় কোনো হাত আমাদের পাশে পাতেনি, জাস্ট এতটুকু সাহায্য আমরা করি যার যা সামর্থ্য আছে। প্লিজ যারা সাহায্য করতে চান তাদেরকে আমি বলবো যে আমাদের ফোন নম্বর রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে 9115668, আমি আবারও বলছি 9115668, ওখানে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন যে আপনি রাজকে সাহায্য করতে চান, আপনার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করব, এবং যারা রাজকে সাহায্য করবেন সেই সাহায্য রাজের কাছে পৌঁছানোর পর রাজ সরাসরি তাদের সাথে কথা বলবে। এছাড়া আমাদের ফেসবুকেও আপনি ইনবক্সে টেক্সট পাঠাতে পারেন, ওখানে আপনার সেল নাম্বার এবং আপনি লিখবেন যে আপনি রাজকে হেল্প করতে চান, আপনার সেল নাম্বারে আমরা যোগাযোগ করব, আপনার হেল্প আপনার সাহায্য আমরা রাজের কাছে পৌঁছে দেব, এবং যারা প্রত্যেকে যে যত টাকা হেল্প করবেন বা যাই হেল্প করেন না কেন সেটা রাজের কাছে পৌঁছাবে, এবং পৌঁছানোর পর রাজ সরাসরি আপনার সঙ্গে কথা বলবে। এছাড়া আপনারা আমাদের অফিসে এসেও সাহায্য করতে পারেন, এবং ভালো কোন ব্যবস্থা যদি ওর জন্য হয় তাহলে সরাসরি আমরা রাজের সাথে আপনার সাক্ষাৎ করিয়ে দেব। রাজের গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু রাজের স্বপ্ন, রাজের যে চিন্তা ভাবনা, রাজকে আমরা যে মেধা নিয়ে পৃথিবীতে পেয়েছি সেই মেধাটা যেন এখানে থেমে না যায়। আমরা একটু পরেই ফিরে আসছি হ্যালো 8920 তে গত পর্বের কলগুলো নিয়ে, আশা করছি সাথে থাকবেন।
দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তোরে বাইয়া রে আমার, ভাঙা তোরে বাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, বোঝা বইয়া বইয়া নৌকার দলুই গেছে বইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া নৌকার দলুই গেছে বইয়া রে, আমার নিজের বোঝাকে বলিবে রে, আমার নিজের বোঝাকে বলিবে, রাখব কোথায় যাই আরে আমি, রাখব কোথায় যাই। আর কতকাল ভাসব আমি বুকের সারি জীবনে, দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তোরি ভাঙল শুধু না জাগিল চড়া, আমার ভাবে কেউ কি আছে দুঃখ পাব কার কাছে রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানি চাই আরে আমি, তোমার পানি চাই। আর কতকাল ভাসব আমি ফির সাই দাইয়া।
আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে, 1:33 হচ্ছে সময়, কিবরিয়া আপনার সঙ্গে আছে আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 90.2। হ্যালো 8920 হচ্ছে আমাদের লাখো শ্রোতার, লাখো মানুষের, লাখো বন্ধুর কথা বলার প্ল্যাটফর্ম। এখানে এসে জীবনের গল্প বলেন যারা, তারা আমাদের মতোই সাধারণ মানুষ, সমাজের এইসব সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া অসাধারণ সব ঘটনা থেকে আমরা শিখি। আজকে আরিফ রাজ তার জীবনের ঘটনা বলে গেলেন এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে মোটামুটি একটা ঝড় বয়ে যাচ্ছে তাকে সাহায্য করবার জন্য। আমি আসলে এটাই দেখতে চেয়েছিলাম যে আমি স্বপ্ন দেখি সবসময় যে হ্যালো 8920 তে একজন মানুষ যিনি আসবেন জীবনের গল্প বলে যাওয়ার পর, তার পরদিন তার জীবনটা, সেই দুঃখের জীবনটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আরিফ রাজের দুবেলা দুমুঠো খাবার, তার টিউশন ফি এবং তার পড়াশোনা এবং তার যে স্বপ্ন, সৎ স্বপ্ন, সেটা এদেশের, বাংলাদেশের কয়েকজন মানুষের জন্য, বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য আমি বলতে পারি এটা কয়েক মিনিটের, কয়েক মুহূর্তের ব্যাপার। আমরা সেটা যদি হ্যালো 8920 থেকে করতে পারি এবং যে স্বপ্নটা রেখেছি আমরা শেষ পর্যন্ত যে ও সাকসেস হবে, ও সফল হবে এবং হ্যালো 8920 তে এসে বলবে যে আমার জীবনটা পাল্টে দিয়েছে হ্যালো 8920, এবং এই সাকসেসটা হচ্ছে এবিসি রেডিওর সকল শ্রোতাদের, আমরা সেই সাকসেসটা দেখতে চাই। আর একই সাথে আমি একটা কমেন্টস সবাইকে বলছি এই মুহূর্তে কান পেতে যারা এবিসি রেডিওতে শুনছেন তাদের সবাইকে বলি, ওখানে একটি স্ট্যাটাস আমরা দিয়েছি ফেসবুকে, স্ট্যাটাসটি আপনারা জানেন যে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। মাত্র 7 মিনিট আগে একটা স্ট্যাটাস দেওয়া আছে, যারা যারা রাজকে হেল্প করতে চান তারা এই পেজের ইনবক্সে, দয়া করে স্ট্যাটাসে কেউ ফোন নাম্বার দেবেন না, ইনবক্সে সেল নাম্বার দিয়ে টেক্সট করেন, আমরা যোগাযোগ করব, রাজ আপনার হেল্প নিয়ে আপনার সাথে সরাসরি কথা বলবে এবং আশঙ্কর পাশে দাঁড়ায় টিম হ্যালো 920। এই যে ফোন নাম্বার আপনারা দিচ্ছেন, এই ফোন নাম্বারে অনেকেই দুষ্টুমি করে, অনেকেই দুই নম্বরই করে হয়তো আপনাকে ফোন দিয়ে বলবে যে আমরা এবিসি রেডিও থেকে ফোন দিয়েছি। এবিসি রেডিও থেকে আপনাকে যদি ফোন দেয় তাহলে একটি মাত্র ব্যক্তি আপনাকে ফোন দেবে, যারা আপনাদের সাথে যোগাযোগ করবে, সে ব্যক্তির নাম হচ্ছে শাকিল। এবং আপনি কোনোভাবেই শাকিলের সাথে কথা বলা ছাড়া বা এবিসি রেডিওতে আসা ছাড়া কারোর কারোর কাছে অর্থ দেবেন না, ঠিক আছে? আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাদের ইনবক্সে টেক্সটগুলো করেন, এবং তাহলে যেটা হবে যে আপনার সেল নাম্বারটি সুরক্ষিত থাকবে। দয়া করে স্ট্যাটাসে আপনার সেল নাম্বারটি দেবেন না, স্ট্যাটাসে সেল নাম্বার দিলে সেটা আসলে আপনার জন্য নিরাপদ নয় এবং সাহায্য করার ক্ষেত্রেও নিরাপদ নয়। যাই হোক, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা আজকের অনুষ্ঠানটি পুরোপুরি মনোযোগ দিয়ে শুনেছেন এবং যারা আসলে রাজের পাশে দাঁড়াতে চাচ্ছেন, হেল্প করতে চাচ্ছেন। আমরা কিছু টেক্সট পড়তে চাই, যে টেক্সটগুলো বা যে কমেন্টসগুলো এসেছে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত যে ধরনের কমেন্টসগুলো আমরা পেয়েছি। সজল বোস নামের একজন শ্রোতা লিখেছেন, রাজের কান্না শুনে আমিও চোখে পানি ধরে রাখতে পারলাম না, আজকে অসংখ্য মানুষ রাজের সাথে কেঁদেছে। তৌহিদুল ইসলাম ইমন লিখেছে, আমি যতগুলো গল্প শুনেছি তার মধ্যে এটা সেরা গল্প এবং এটাকে জীবন জীবন এটাকে বলে জীবন সংগ্রাম। নুরুন নবী আপন লিখেছে, পারতেছি না মানতে এত কষ্ট তোমার জীবনে। রূপনদীপ লিখেছে, আমার পক্ষ থেকে রাজভাইকে হাজার হাজার লাখ লাখ সালাম। মীর এমইউ আকশরাব লিখেছে, ওয়াও আপনি এত, আমি এত পড়েও পারিনি আর সামান্য খেয়ে পড়ে এত ভালো রেজাল্ট, ওয়াও। টাইগার হাফেজ লিখেছে, রাজ জীবন রাঙানো তোমার মায়ের কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি এগিয়ে যাও। আরো অনেক অনেক কমেন্টস পেয়েছি এখানে। ইসমাইল হোসেন লিখেছে, তোমার জন্য দোয়া করি তুমি যেন সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারো। আনিকা রহমান লিখেছে, বেস্ট প্রোগ্রাম, অল দ্য বেস্ট ফর ইউ আরিফ রাজ। আর কামরুন নাহার নার্গিস আমাদেরকে লিখেছে, বড় হওয়ার প্রচন্ড ইচ্ছায় মানুষকে বড় করে তোলে, আমরা আশা করি তুমি অনেক অনেক বড় হবে। আমরা ধন্যবাদ জানাতে চাই যারা এখানে এতগুলো কমেন্টস করেছেন, এতগুলো মন্তব্য করেছেন, তাদের সবাইকে। সবগুলো কমেন্টস আমাকে সারা রাজ্যে কেউ পড়া সম্ভব নয়। আমরা শুধু বলতে চাই যে আমাদের বলাটাই যেন শেষ না হয়ে যায়, কারণ আমাদের বিন্দু বিন্দু সাহায্য ওকে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আমরা যেন সেই জায়গাটাই কোনো কার্পণ্য না করি। এবিসি দরজা খোলা আছে, আপনি চাইলে এখানে এসেও হেল্প করে যেতে পারেন। এবং আমরা যে কাজটি করি সেটা হচ্ছে হেল্পের ব্যাপারে আমরা একটু একদম ক্লিয়ার একটা ধারণা দিয়ে রাখতে চাই আপনাদেরকে, যাতে আপনাদের স্বচ্ছ একটা ধারণা থাকে হ্যালো 8920 তে কিভাবে হেল্প করা হয়। আমরা হ্যালো 8920 তে মানে বলা যেতে পারে কদাচিত দশজনে একজনের এরকম গেস্ট আসেন কিনা আমাদের সন্দেহ আছে, যারা আপনাদের কাছে হাত পাতেন। তো এরকম একজন গেস্ট আজকে আরিফ রাজ, এবং তাকে হেল্প করার সিস্টেমটা হচ্ছে আপনি এবিসির মাধ্যমে তাকে হেল্প করবেন, এবং করার পর যেটা হবে আরিফ রাজ ওই আপনি যে হেল্পটা করবেন সেটা আরিফ রাজ পেয়েছে কিনা সেটা নিশ্চিত হবেন আপনি আরিফ রাজের সাথে সরাসরি কথা বলে। সুতরাং আপনি যাই হেল্প করেন না কেন, আরিফ রাজ আপনার সাথে সরাসরি কথা বলবে। আরিফ রাজের নাম্বারটা আমরা এখানে দিতে পারতাম, কিন্তু সেটা আসলে ভালো কিছু হবে না এবং ওর লাইফটা হেল হয়ে যাবে। আমরা সেটা করিনি। আমরা যে কোনো হেল্প আপনি করতে চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করবো, আপনার কাছ থেকে সাহায্যটা নিয়ে আমরা আরিফ রাজকে পৌঁছে দেব, এবং তারপর আপনি আরিফ রাজের সাথে সরাসরি কথা বলে নিশ্চিত হবেন যে সেই সাহায্যটা সে ঠিক মতো পেয়েছে কিনা। আপনি চাইলে আমাদের অফিসে এসে সাহায্য করে যেতে পারেন। আমরা এ পর্যায়ে গত সপ্তাহে যিনি এসেছিলেন চয়ন, চয়নের গল্পটি প্রচার হওয়ার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছি, বিরূপ প্রতিক্রিয়া পেয়েছি, অনেকে গালমন্দ করেছেন, অনেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখেছেন। সবচেয়ে বেস্ট কমেন্টস আমার কাছে যেটা লেগেছে ফেসবুকে, যে চয়নের গল্পটি পুরোপুরি ড্রাগ নিয়ে একটা গল্প ছিল, এবং সেই সময় একেবারে শেষের দিকে এসে আমি কিছু কমেন্টস পেয়েছি যে ভাই আজকের পর থেকে ভুলেও আর ওদিকে হাত বাড়াবো না, আজকে রাত থেকে ইয়াবা ছেড়ে দিলাম, এরকম শত শত কমেন্টস আমি পেয়েছি। এটা হচ্ছে হ্যালো 8920 সার্থকতা। আর আমরা সবসময় গল্প প্রচার করার ক্ষেত্রে একটা কথা বলে থাকি যে এখানে গল্প প্রচার হয় এবং সেই গল্পটিকে আপনি কিভাবে নেবেন বা কিভাবে নেবেন না সেই মানদণ্ডটা কিন্তু আপনার কাছে আমরা ফ্রি করে দিয়েছি, এবং সেটা নেয়ার ব্যাপার কিন্তু একেবারেই আপনার। আপনার জায়গাটি থেকে আপনি গল্প ভালোভাবে নিচ্ছেন না, গল্পের খারাপ দিকগুলো নিচ্ছেন না, মন্দ দিকগুলো নিচ্ছেন, সেটা একেবারে ব্যক্তির আপেক্ষিক ব্যাপার। ওই আপেক্ষিক ব্যাপারের জায়গাতে আমরা কোনো উপদেশ দিই না, আপনি আপনার মতো করে নিচ্ছেন, আপনি ভালো জিনিসটা নেবেন এটাই আমরা প্রত্যাশা করি, কারণ আমরা বিশ্বাস করি হ্যালো 8920 সমস্ত শ্রোতা যারা আছেন প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে অনেক বেশি বিজ্ঞ। আমরা চয়নের গল্পের যে ফিডব্যাকটা পেয়েছি ফোনে, আমরা সেই কিছু কমেন্টসগুলো শুনবো, এবং শোনার পরপরই আমি আজকে রাতে শেষবারের মতো ফিরে আসছি আপনাদের কাছে। আরেকবার মনে করে দিচ্ছি ফেসবুকে আপনি আসতে পারেন, এখন যদি সরাসরি আপনি রাজের ব্যাপারে কিছু বলতে চান, যোগাযোগ করতে চান, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। চলুন চয়নের কথাগুলো শুনি, তারপর পরে আমরা ফিরে আসছি।
আমি সৌরভ আহমেদ মিন্ট বলছি, জামালপুর থেকে। আমার একটা ফ্রেন্ড সার্কেল এরকম আছে যে এরকম চয়ন ভাইয়ের মতো এরকম মাদকের শক্তির সাথে জড়িত। আমি চয়ন ভাইয়ের সাথে একটা সরাসরি কথা বলার জন্য চাচ্ছিলাম, তো কন্ট্যাক্ট নাম্বারটা থাকলে আমার ভালো হতো, তো আপনি যদি পারেন যোগাযোগটা ব্যবস্থা করে দিতে পারেন। আমি আমার বন্ধুর লাইফটা আমি ব্যবস্থা করতাম, তো আমি একটু বিশেষ দরকার আমার চয়ন ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য, দিলে খুব ভালো হতো।
আমি দেখি গাজীপুর কাপাসের থেকে বলতেছিলাম, কালকে রাতে আপনাদের যে অনুষ্ঠানটা হয়েছে ওইটা আমি শুনলাম, কিন্তু শোনার পর আমার মনের ভিতরে এমন একটা জিনিস নাড়া দিয়ে উঠলো যে আসলে আমরা ছেলেরা কত খারাপ, এটা হয়তো উপলব্ধি করতে পারবো, কিন্তু ওখানে হচ্ছে মেয়েদেরকেও তাদের এটা বুঝতে হবে যে আসলে আমরা কি করতেছি। কিন্তু ওখানে যেমন সে যেরকম পাপ করছে তার জন্য তার শাস্তিটা হয়তো এখন পেয়ে গেছে, এবং হচ্ছে আমরা নেশা সম্পর্কে সবাই মোটামুটি জানি, তার মানে হচ্ছে আমরা আসলে এই পথ থেকে কিভাবে ফিরে আসবো এটার জন্য সবাই আমরা চিন্তা করবো। এবং আমরা চয়ন ভাইকেও ধন্যবাদ জানাই যে উনি ওনার জীবনের সমস্ত কাহিনী আমাদের খুলে বলছে, এটা থেকে আমরা মোটামুটি সতর্ক হয়েছে। চয়ন ভাইয়ের জন্য দোয়া করি যে উনি যাতে ওনার আগের লাইফে ফিরে আসতে পারে, আমরা সবাই মাদক থেকে দূরে থাকবো, আমরা সবাই মাদককে না বলি।
হ্যাঁ ভাইয়ের তো কথাগুলি শুনতে আসছি, কিন্তু কথাগুলি তো মেনে নিতে পারছি না, আকলেমার সাথে এরকম করতে আছে, তারপর লাকির সাথে এরকম করলো, তো এটা কিন্তু ঠিক না, সে প্রকাশ করতে এসেছে, এটা কিন্তু ঠিক না।
ওনার মতো একজন নিজের কারণে আমাদের মতো সাধারণ যুবকদের লাইফ কারণ হলো এতে উনি লাকির সাথে যে কাজটা করছে এটা কি তার ঠিক হচ্ছে, তার মতো একটা খারাপ ছেলে পৃথিবীতে আছে কিনা তা আমার জানান। একটা মেয়ের পিছনে আমি 9 বছর করতেছি আইজ, তার মন পাইলাম না, আসছে মন পেয়েও তাকে কি করলো, সে কোন কাজ করলো, সেটি মানুষ।
আমি চয়নের পক্ষ থেকে কথা বলতে চাচ্ছি যে এত ভুল করে একটা মানুষ এতবার ভুল করে তারপরও সে যে বুঝতে পারতেছে না আমি ভুল করতেছি বারবার, যাই হোক আমি অনেক কিছু বলবো মনে করছি কিন্তু আমি অনেক কিছু বলতে পারতেছি না। চয়ন ভাই যা করছেন অনেক ভুল হয়েছে আর কি, যাই হোক এখন লাস্ট মুহূর্তে বুঝতে পারতেছেন, এটি একটা দুঃখজনক। ভালো থাকেন, ভালো হয়ে চলেন, এইটাই। আরো যারা যারা শ্রোতা সব শুনছেন অনেক কিছু বুঝিয়া নিতে পারবেন আর কি, বুঝতে পারবেন, এরকম যেন কারো জীবনে ভুল না হয় এটাই, যাই হোক ভালো।
এবিসি রেডিও FM 89.2 আপনারা শুনছেন হ্যালো 8920, 1:45 হচ্ছে সময়। আজকের মধ্যে হ্যালো 8920 শেষ হবে, তবে যাবার আগে অনেক অনেক বেশি আশার কথা শোনাতে চাই। আমরা গল্পটি প্রচার করবার পরপরই তাৎক্ষণিকভাবে যে পরিমাণ সাড়া আপনাদের কাছ থেকে পাচ্ছি সেটা নিঃসন্দেহে অনেক অনেক বেশি আশার, এবং আমরা আশায় বুক বাঁধতে পারি। বেশ কিছু শ্রোতাকে আমরা বলবো যারা ইতিমধ্যেই একেবারে যাবতীয় খরচ ওর খরচ এবং ভরণ পোষণ এবং ওর লেখাপড়ার যাবতীয় খরচ নিতে চেয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে রয়েছেন অপরাজিতা নীল। এবং অপরাজিতা নীল বলেছেন যে ওর পড়াশোনার ব্যাপারে তিনি সমস্ত খরচটুকু তিনি বহন করতে চান। এরকম অনেক বন্ধুকে আমরা পেয়েছি, তাদের সম্পর্কে আমরা আগামী পর্বে বিস্তারিত আপনাদেরকে জানাব রাজের কতটুকু ব্যবস্থা হয়েছে এবং রাজকে আমরা কতটুকু সাহায্য করতে পেরেছি, কি পরিমাণ সাহায্য তার কাছে পৌঁছেছে, রাজ কিভাবে চলবে আগামী দিনে, সমস্ত আপডেট আপনাদেরকে আমরা ভবিষ্যতে জানিয়ে দেব। এবং আমরা শেষবেলাতেও ঠিক একই আশা আপনাদের কাছে করতে চাই, সেটা হচ্ছে হ্যালো 8920 তে আজকে রাজ এসছে এবং রাজের জীবনের সুন্দর দিনটা যেন কালকে থেকে শুরু হয়, এবং রাজ সত্যি সত্যি যে সুন্দর স্বপ্নটা দেখে সে খুব ভালো একজন জার্নালিস্ট হতে চায়, সেই জায়গাটাই যেন হ্যালো 8920 বন্ধুরা দেখে আমরা সবাই মিলে পৌঁছে দিতে পারি। যাওয়ার সময় বলতে চাই আপনি আমাদের এবিসি রেডিওর মূল যে পেজটি রয়েছে সেখানেও রাজকে নিয়ে বলতে পারেন, সেখানেও রাজকে নিয়ে কমেন্টস করতে পারেন, এবং রাজকে সাহায্য করতে চাইলে সেখানেও ইনবক্সে আমাদেরকে টেক্সট করতে পারেন। সেই অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। এছাড়া হ্যালো 8920 যে পেজটি রয়েছে যেখানে আমরা নিয়মিত তথ্য দিয়ে থাকি সেই পেজটিতেও আপনি আসতে পারেন, সেটা হচ্ছে www.facebook.com/hello8920, দ্যাট ইজ হ্যালো 8920। আর ফোন নম্বরটি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন, বলার পরে বলবেন আপনি রাজকে সাহায্য করতে চান, আমাদের এখান থেকে অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনারা যে সাহায্যটা করতে চান সেটা রাজের হাতে পৌঁছে যাবে। রাজের হাতে পৌঁছে যাওয়ার পর রাজ সরাসরি আপনার সঙ্গে কথা বলবে। এছাড়া কোনোভাবে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে শাকিল ছাড়া তাহলে ভাববেন যে এটা আসলে ভুয়া এবং তার দ্বারা প্রতারিত হবেন না। অনেক অনেক বেশি ভালো থাকুন, এবং যাবার বেলায় যে কথাটি বলতে চাই রাজকে, রাজ তোমার সুদিন আসছে আমরা সবাই মিলে এই কথাটাই বিশ্বাস করতে চাই, অনেক অনেক বেশি পরিমাণে শক্ত থাকো। এবং সুমন চ্যাটার্জির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে।
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে ঝিলিপি সন্দেশ। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে ছিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি, বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকো, দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে.
This track was downloaded from FusionBD.com.